Let us bow our heads just a moment for prayer.
আসুন আমরা প্রার্থনা করার জন্য মাথা নত করি।
Father,
আমাদের স্বর্গীয় অনুগ্রহকারী পিতা, এটা সত্যি আমাদের সৌভাগ্য যে আমরা আপনার কাছে আসতে পারি। আমাদের ঈশ্বর এবং উদ্ধারকর্তা, এই অসাধারণ গানটি শুনে আপনি কত মহান। এটা আমাদেরকে শিহরিত করে, কারণ আমরা জানি আপনি খুবই মহান। আর আমরা প্রার্থনা করি যেন নতুন করে আপনার মহিমা আমাদের কাছে প্রকাশিত হয় এই দুপুর বেলায় যখন আমরা কথা বলি। আর এটা আমার অংশ অতীত হয়েছে, অনেক বছর পর প্রথমবার জীবনের অতীতে ফিরে যাওয়ার চেষ্টা করার জন্য। আর আমি প্রার্থনা করি যেন আপনি আমাকে শক্তি প্রদান করেন, আর আমার যা প্রয়োজন রয়েছে প্রভু এই সময়ের জন্য। আর আমার জীবনের সকল ভুলগুলি যেন অন্যদের জন্য একটি পথ বিন্যাসের প্রস্তর হয়ে উঠে, যা তাদেরকে আপনার কাছে নিয়ে আসবে। এটা প্রদান করুন প্রভু, পাপীরা যেন সময়ের বালির উপর পায়ের ছাপ দেখতে পায়, আর তারা যেন আপনার নিকটে পরিচালিত হয়। এই সকল বিষয়গুলি আমরা প্রভু যিশুর নামে চাই, আমেন। আপনারা বসতে পারেন। ঠিক আছে মহাশয়, আপনাকে ধন্যবাদ। এই সন্ত পুরুষটির মতো ভাই গ্লোবা, যাকে আমি এখন অনেক বছর ধরে জানি, তার সঙ্গে গতকাল সন্ধ্যেবেলায় কিছু সময়ের জন্য সঙ্গে থাকার সৌভাগ্য হয়েছিল। আর তিনি আমাকে বললেন তিনি কিছু সময়ের জন্য শুয়েছিলেন, বিশ্রাম নিচ্ছিলেন, আর এখন 75 বছর বয়সে ঈশ্বরের সেবায় ফিরে আসছেন। আমি শোনার আগে আমি যতটা ক্লান্ত ছিলাম তার অর্ধেকও আমি ক্লান্ত নই। আমি ভেবেছিলাম আমি ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু আমি বিশ্বাস করি না আমি ক্লান্ত। তিনি এখানে আমার কাছে কিছু রুমাল রেখেছেন, এই খামের আকারে আর এই রকমই, তারা ভিতরে আছে আর ইতিমধ্যে সমর্থিত। এখন আপনাদের মধ্যে থেকে কেউ যদি রেডিওতে আছেন অথবা এখানে, আর এই রুমালগুলির মধ্যে থেকে আপনার একটি প্রয়োজন আছে, আর আপনি হয়তো অ্যাঞ্জেলস টেম্পল প্রতিনিয়ত এগুলি বিতরণ করছে, আর এখন আপনারা অ্যাঞ্জেলস টেম্পলের কাছে সরাসরি লিখতে পারেন, আর তারা এর উপর প্রার্থনা করবে। কারণ আমি আপনাকে নিশ্চিত করব যে এটা শাস্ত্র, এটা ঈশ্বরের প্রতিশ্রুতি। আর যদি এটা হয় যে আপনি চান যেন আমি আপনার জন্য একটির উপর প্রার্থনা করি, কেন আমি এটা করতে পেরে খুশি হব। আপনি কেবল আমাকে পোস্ট অফিস বক্সে লিখবেন, 325 জেফারসন ভিলে, বানান জয়কার ফয়াকার র দন্তাস ন ভয়রশ্মী লয়কার, জেফারসন ভিলে, ইন্ডিয়ানা। অথবা আপনি যদি পোস্ট অফিস বক্সটি মনে রাখতে না পারেন, তবে কেবল জেফারসন ভিলে লিখুন। এটা একটি ছোট্ট শহর, জনসংখ্যা প্রায় 35,000, সবাই আমাকে সেখানে চেনেন। আর তাই আমরা একটি রুমালের উপর প্রার্থনা করে এবং আপনাকে প্রেরণ করে খুশি হব। আর এখন আমরা এটা করে দুর্দান্ত সাফল্য পেয়েছি, কারণ এর সাথে আপনার জন্য একটি ছোট্ট চিঠি থাকবে, যেন বিশ্ব জুড়ে সকলে প্রতিদিন সকাল 9টায় এবং 12টায় এবং 3টায় প্রার্থনা করে। আর আপনি কল্পনা করতে পারেন সারা বিশ্বে রাতের কোন সময় তাদের এই প্রার্থনা করতে উঠতে হবে। সুতরাং যদি এই সকল কয়েক হাজার আর হাজার হাজার এই সেবা কাজের জন্য ঈশ্বরের কাছে একই সময় প্রার্থনা প্রেরণ করে, আপনার অসুস্থতার জন্য ঈশ্বর সেটা ফিরিয়ে দিতে পারেন না। আর তাই এখন আমরা, যেমন আমি বলে থাকি, আমাদের কাছে আর কোন অনুষ্ঠান নেই, আমরা এক পয়সাও চাই না, আমরা শুধু আপনার, যদি আপনাকে সহায়তা করতে পারি সেই জন্যই আমরা এখানে আছি। আসুন আমরা, কেউ আরেক গুচ্ছ রুমাল নিয়ে আসছেন। এখন আপনার কাছে যদি কোনো রুমাল না থাকে আর আপনি যদি পাঠাতে চান, ঠিক আছে, তাহলে আপনি শুধু লিখুন, যেমন করেই হোক। যদি আপনার এখন এটার প্রয়োজন নেই, এটা বাইবেলে প্রেরিতের পুস্তকে রাখুন 19 অধ্যায়ে, আর এটা একটা সামান্য সাদা ফিতে যেটা আপনাকে প্রেরণ করা হবে, এবং কিভাবে প্রথমে আপনার পাপ স্বীকার করতে হবে তার নির্দেশাবলী। আপনাকে ধন্যবাদ। কিভাবে আপনাকে আপনার পাপ স্বীকার করতে হবে। প্রথমে ঈশ্বরের সঙ্গে সবকিছু ঠিক না করে আপনি কখনো ঈশ্বরের কাছ থেকে কিছু পাওয়ার চেষ্টা করবেন না, বুঝলেন? আর তারপরে আপনার প্রতিবেশীদের এবং আপনার পালককে আহ্বান করার জন্য আপনাকে নির্দেশ করা হয়েছে। যদি কারো বিরুদ্ধে আপনার মনে কিছু থাকে, তবে প্রথমে গিয়ে সেটা ঠিক করুন আর ফিরে আসুন। আর এখন প্রার্থনা করুন, আপনার ঘরে একটি প্রার্থনা সভা রাখুন, আর এই রুমালটি আপনার কাপড়ের ভিতর রাখুন, আর ঈশ্বরকে বিশ্বাস করুন। আর প্রত্যেক তিন ঘন্টা পর, প্রত্যেক দিন বিশ্বজুড়ে প্রার্থনায় লোকেরা থাকবে, একটি শৃঙ্খলায় বিশ্বজুড়ে। আর এখন এটা আপনার বিনামূল্যে, শুধু অনুরোধ পাঠান। আর এখন আমরা আপনাকে পাওনা আদায়ের জন্য লিখব না অথবা বলবো না যে আমাদের কোনো কর্মসূচি আছে। আমরা চাই আপনি কর্মসূচির সমর্থন করুন, কিন্তু আপনার সমর্থন করার জন্য আমাদের কাছে কোনো কিছু নেই, বুঝলেন? এটা আপনার ঠিকানা পাওয়ার জন্য নয়, এটা কেবল আবাসন এবং প্রভুর সেবা কার্যের জন্য, যেটা আমরা করার চেষ্টা করছি। এখন আসুন আমরা মাথা নত করি। আর যদি আপনি রেডিওতে থাকেন, আপনার রুমালটি সেখানে রাখুন। যখন আমরা প্রার্থনা করি, তখন কেবল আপনার নিজের হাতে এটি রাখুন। করুণাময় প্রভু, আমরা আপনার কাছে এই ছোট ছোট পার্সেলগুলি নিয়ে এসেছি। সম্ভবত তাদের মধ্যে কিছু দেখতে শিশুর কাপড়ের মতো, অথবা কিছু গেঞ্জির মতো, অথবা হতে পারে একজোড়া ছোট বুট, অথবা এমনি কিছু, একটি রুমাল যেটা অসুস্থ এবং পীড়িতদের কাছে যাবে। প্রভু, আমরা এটা করে থাকি আপনার বাক্য অনুসারে, কারণ আমরা পড়ি প্রেরিতের পুস্তকে, তারা আপনার দাসের শরীর থেকে পৌলের রুমাল কিংবা গামছা নিয়ে যেত, কারণ তারা বিশ্বাস করত যে আপনার আত্মা সেই মানুষটির উপরে আছে, আর দুষ্ট আত্মারা লোকদের থেকে বেরিয়ে যেত, আর রোগ ব্যাধি তাদেরকে ছেড়ে চলে যেত, কারণ তারা বিশ্বাস করত। আর এখন আমরা বুঝতে পারি প্রভু যে আমরা সন্ত পৌল নই, কিন্তু আমরা জানি যে আপনি এখনো যীশু আছেন, এবং আমরা প্রার্থনা করি যে আপনি এই লোকদের বিশ্বাসকে সম্মান করবেন। এবং এটা একবার বলা হয়েছিল, যখন ইসরায়েল ঈশ্বরের আনুগত্য হওয়ার চেষ্টা করেছিল, তখন একটি ফাঁদে পড়েছিল, সমুদ্র তাদের সামনে, উভয় পাশে পাহাড় এবং ফরনের সেনাবাহিনী এগিয়ে আসছে। আর একজন বলেছেন যে সদাপ্রভু অগ্নিস্তম্ভ থেকে নিচে দৃষ্টিপাত করলেন ক্ষুদ্র চোখে, এবং সমুদ্র ভয় পেয়ে যায় এবং নিজেই গড়িয়ে ফিরে যায়, এবং ইসরায়েলের প্রতিশ্রুতিবদ্ধ দেশটিতে পার হওয়ার জন্য পথ তৈরি করে। হে প্রভু, আবার নিচে দেখুন, যখন আপনার জীবন্ত বাক্যের স্মরণে অসুস্থদের দেহের উপর এই পার্সেলগুলি রাখা হয়, আর রোগ যেন ভয় পেয়ে যায় আপনার পুত্রের রক্তের মধ্যে দিয়ে দেখে, যিশু যিনি এই প্রায়শ্চিত্তের জন্য মারা গিয়েছেন, আর শত্রুরা যেন ভয় পেয়ে দূরে সরে যায়, যাতে এই লোকেরা প্রতিশ্রুতিতে যেতে পারে, যেটা সবকিছুর উপরে। এটা আপনার ইচ্ছা যেন আমাদের স্বাস্থ্যের উন্নতি হয়, এটা প্রদান করুন পিতা, কারণ আমরা এটা এই মনোভাব নিয়েই পাঠাই, আর এটাই আমাদের উদ্দেশ্য। আমরা এটা যীশু খ্রিস্টের নামে প্রেরণ করি, আমেন। ধন্যবাদ ভাই গ্লোভার, ধন্যবাদ মহাশয়। এখন আজ রাতে পুনর্জাগরণের এই অংশটির সমাপ্তি হওয়ার জন্য, আমি জানি না এটা সম্প্রচার করা হবে কিনা, তবে আমি রেডিও শ্রোতাদের জন্য যদি না বলতে চাই, অনেক অনেক বছর ধরে আমি যতগুলি সভা করেছি তাদের মধ্যে থেকে এটা একটা সেরা সভা। এটা একটা দৃঢ়, শান্ত, ভালোবাসাপূর্ণ, সহযোগিতাপূর্ণ সভা, যেটা আমি অনেক দিন ধরে চেয়েছিলাম। ধন্যবাদ মহাশয়, সেটা খুবই ভালো শুনে খুশি হলাম। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আর অ্যাঞ্জেলাস টেম্পলের জন্য আমার হৃদয়ে সর্বদা একটি উষ্ণ স্থান রয়েছে, কারণ তারা যীশু খ্রিস্টের সম্পূর্ণ সুসমাচারের জন্য দাঁড়িয়েছেন, আর এখন এটা আমার কাছে এখন আরো ব্যক্তিগত বলে মনে হচ্ছে। এটা মনে হচ্ছে সবার সাথে সাক্ষাৎ করার পর এবং তাদের সূক্ষ্ম আত্মা দেখার পর আমার মনে হয় আমি আগে যেমন ছিলাম তার চেয়ে বেশি আমি আপনাদের একজন। প্রভু আপনাদের আশীর্বাদ করুন, এটাই আমার প্রার্থনা। ধন্যবাদ, দয়া করে। এখন এটা দেওয়া হয়েছে যেন আজ আমি আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলি আমার জীবন কাহিনীর উপর। এটা একটা খুবই কঠিন বিষয় আমার জন্য। অনেক বছর পর এটাই প্রথমবার হবে যখন আমি এর কাছে যাওয়ার চেষ্টা করছি। আর আমার কাছে বিশদে যাওয়ার সময় হবে না, তবে এটির একটি অংশ। আর এখানে আমি অনেক ভুল করেছি, অনেক কাজ করেছি যেগুলি ভুল। আর আমার ইচ্ছা আপনারা যারা রেডিওতে আছেন আর এখানে যারা উপস্থিত আছেন, আপনারা আমার ভুলগুলি নিয়ে হোঁচট খাওয়ার পাথর বানাবেন না, কিন্তু পথ বিন্যাসের পাথর বানাবেন যেন আপনি প্রভু যীশুর কাছে আসতে পারেন। তাহলে আজ রাতে প্রার্থনার কার্ডগুলি আরোগ্যদান সবার জন্য আজ রাতে বিতরণ করা হবে। এখন যখন আমরা আরোগ্যদান সভা নিয়ে কথা বলি, এর অর্থ এই নয় যে আমরা কাউকে সুস্থতা প্রদান করতে যাচ্ছি। আমরা কারোর জন্য প্রার্থনা করতে যাচ্ছি। ঈশ্বর সুস্থতা প্রদান করেন, তিনি সবে মাত্র আমাদের প্রতি অত্যন্ত সদয় হয়েছিলেন প্রার্থনার জবাব দেওয়ার জন্য। আর এখানে কিছুদিন আগে আমি এখানে একজন বিখ্যাত প্রচারকের পরিচালকের সঙ্গে কথা বলছিলাম, আর এটা জিজ্ঞেস করা হয়েছিল কেন এই প্রচারক অসুস্থদের জন্য প্রার্থনা করেন না। আর সেই প্রচারকটি আমার সভার পরিচালককে বললেন এই প্রচারক ঐশ্বরিক আরোগ্যদানে বিশ্বাসী, কিন্তু যদি তিনি অসুস্থদের জন্য প্রার্থনা শুরু করেন তবে এটা তার সেবা ব্যাহত করবে, কারণ তাকে গির্জা দ্বারা স্পন্সর করা হয়েছিল। অনেক মণ্ডলী আর তাদের মধ্যে অনেকেই ঐশ্বরিক আরোগ্যদানের উপর বিশ্বাস করেন না। তাই প্রচারকের প্রতি আমার সম্মান ও শ্রদ্ধা আছে, কারণ তিনি তার স্থানে রয়েছেন, তার দায়িত্বের স্থানে। তিনি সম্ভবত আমি হয়তো তার স্থান নিতে পারবো না, আর আমি সন্দেহ করি যে তিনিও আমার স্থান নিতে পারবেন কিনা। ঈশ্বরের রাজ্যে আমাদের সকলেরই একটি স্থান রয়েছে। আমরা সকলেই একসাথে যোগদান করেছি, ভিন্ন দান কিন্তু একই আত্মা, ভিন্ন প্রকাশ আমি বলতে চাই কিন্তু একই আত্মা। আর এখন আজ রাতের সভা শুরু হবে। আমি মনে করি তারা বলেছিলেন সঙ্গীতানুষ্ঠান 6:30 থেকে শুরু হবে, আর এখন যদি আপনি রেডিওতে থাকেন এটা শোনার জন্য চলে আসুন। সব সময়ের মতো এটা খুবই সুন্দর হবে। আর তারপরে আমি বলতে চাই যে এই সভার পরপরই প্রার্থনার কার্ডগুলি দেওয়া হবে। এই সভাটি শেষ হওয়ার ঠিক পরেই আপনি যদি এখানে থাকেন এবং একটি প্রার্থনা কার্ড চান, কিছুক্ষণ আগে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমার ছেলে অথবা মিস্টার মার্সিয়ার এবং মিস্টার গো তারা প্রার্থনার কার্ড বিতরণ করবে। শুধু আপনার আসনে থেকে অপেক্ষা করুন, যখন সভা শেষ হবে শুধু আপনার আসনে থেকে অপেক্ষা করুন যাতে ছেলেরা লাইন দিয়ে নামতে পারে আর যত তাড়াতাড়ি সম্ভব প্রার্থনার কার্ডগুলি বিতরণ করতে পারে। এটা ব্যালকনি অথবা মেঝেতে করা হবে, যেখানেই হোক, নিচের মেঝেতে অথবা যেখানে আপনি আছেন। শুধু আপনার আসন থেকে অপেক্ষা করুন আর ছেলেরা জানতে পারবে যে আপনি এখানে প্রার্থনা কার্ডের জন্য এসেছেন। আর তারপরে আজ রাতে আমরা অসুস্থদের জন্য প্রার্থনা করব। আর যদি প্রভু আমার চিন্তার পরিবর্তন না করেন, আমি আজ রাতে এই বিষয়টি নিয়ে প্রচার করতে চাই। যদি আপনি আমাদের পিতাকে দেখান তবে তা আমাদের সন্তুষ্ট করবে। এখন আমার জীবন কাহিনী শুরু করার জন্য এই দুপুর বেলায় আমি একটি বাক্য পড়তে চাই, ইব্রীয় পুস্তকের 13:13। আর এখান থেকে শুরু করা যাক, আমি বলবো 12 থেকে। এই কারণ যীশুও নিজ রক্তের দ্বারা প্রজাবৃন্দকে পবিত্র করিবার নিমিত্তে পুরো দ্বারের বাহিরে মৃত্যু ভোগ করিলেন। অতএব আইসো আমরা তাহার দুর্নাম বহন করিতে করিতে শিবিরের বাইরে তাহার নিকটে গমন করি, কারণ এখানে আমাদের চিরস্থায়ী নগর নাই, কিন্তু আমরা সে আগামী নগরের অন্বেষণ করিতেছি। এখন এটা এক ধরনের পাঠ্য, কারণ আপনারা দেখুন, যদি এটা একটা জীবন কাহিনী হয় অথবা কোনো কিছু একজন মানুষের সাথে সম্পর্কিত, আমরা সেটার গৌরব করি না, আর বিশেষ করে একজন মানুষের অতীতকে নিয়ে। যদি এটা আমার মতো অন্ধকারময় হয়ে থাকে, কিন্তু আমি ভাবলাম যদি আমরা এই বাক্যটি পাঠ করি ঈশ্বর এই বাক্যকে আশীর্বাদ করবেন। আর আমার ভাবনা হল যে এখানে আমাদের কোনো চিরস্থায়ী নগর নেই, তবে আমরা একটি আশার প্রত্যাশা করি। এখন আমি জানি যে আপনারা লস অ্যাঞ্জেলেস খুব পছন্দ করেন, আপনার কাছে অধিকার আছে, এটা খুব বড় সুন্দর শহর, এর ধোঁয়াশা নিয়ে আরো অনেক কিছু, তবুও এটা একটা সুন্দর শহর, চমৎকার আবহাওয়া। কিন্তু এই শহরটি চিরস্থায়ী নয়, এর একদিন অন্ত হবে। আমি রোমে গিয়েছি, যেখানে মহান সম্রাটরা আর তাদের শহরগুলি তারা ভেবেছিল যে তারা চিরস্থায়ী তৈরি করবে, আর তার ধ্বংসাবশেষ খুঁজে পেতে 20 ফুট খনন করতে হয়েছে। আমি সেখানে গিয়েছি যেখানে ফৌরনেরা তাদের মহান রাজত্ব তৈরি করেছিল, আর ফৌরনেরা কোথায় রাজত্ব করত তা খুঁজতে আপনাকে মাটিতে খনন করতে হবে। আমরা সকলেই আমাদের শহর এবং আমাদের স্থান সম্পর্কে চিন্তা করতে চাই, কিন্তু মনে রাখো এটা চিরস্থায়ী নয়। যখন আমি ছোট ছিলাম তখন আমি একটি মেপল গাছের কাছে যেতাম। আমাদের প্রদেশে প্রচুর শক্ত কাঠ আছে, আর তখন আমাদের কাছে এই মেপল গাছটি ছিল, চিনি মেপল, আর আমরা বলি শক্ত মেপল এবং নরম মেপল। আর এই বৃহৎাকার গাছটি, এটা সব থেকে সুন্দর গাছ ছিল। আর যখন আমি মাঠ থেকে ফিরে আসতাম খড় এবং ফসল কেটে, আমি সেই বিশাল গাছের নিচে গিয়ে আর তার নিচে বসে আর উপরের দিকে দেখতে ভালোবাসতাম, আর আমি দেখতে পেতাম এর দুর্দান্ত শক্তিশালী শাখাগুলি বাতাসে দাপিয়ে বেড়াচ্ছে, বিশাল আকৃতির কাণ্ড। আর আমি বলতাম, আপনারা জানেন, আমি বিশ্বাস করি এই গাছটি এখানে 100 বছর ধরে থাকবে। কিছুদিন আগে আমি সেই পুরনো গাছটিকে দেখতে গিয়েছিলাম, সে মরে গিয়ে শুকিয়ে দাঁড়িয়েছিল। কারণ এখানে আমাদের কাছে কোনো চিরস্থায়ী নগর নেই, না, এই পৃথিবীর উপর আপনি যা কিছু দেখতে পান সেটা চিরস্থায়ী নয়, এর অন্ত হতেই হবে। নশ্বর যা কিছু আছে তাদেরকে সবাইকে অবিনশ্বরের জন্য রাস্তা ছেড়ে দিতে হবে। আমরা যতই ভালো রাস্তা তৈরি করি না কেন, আমরা যতই ভালো কাঠামো তৈরি করি না কেন, তাতে কিছু যায় আসে না। এদের সকলকে চলে যেতে হবে, কারণ এখানে কোনো কিছুই চিরস্থায়ী নয়, শুধুমাত্র যিনি অদৃশ্য তিনি চিরস্থায়ী। আমি যে বাড়িতে থাকতাম সেটা মনে পড়ে। এটি একটি পুরনো মাটি দিয়ে লেপা লক দিয়ে তৈরি ঘর ছিল, আর অনেকে হয়তো কখনো একটি মাটি দিয়ে লেপা ঘর দেখেননি, কিন্তু এটা সম্পূর্ণ মাটি দিয়ে লেপা ছিল। আর পুরানো বাড়িতে যে বিশাল বিশাল লক ছিল, আমি ভেবেছিলাম যে এই ঘরটি 100 বছর দাঁড়িয়ে থাকবে। কিন্তু আপনারা জানেন, আজ সেই বাড়িটির স্থানে একটি আবাসন প্রকল্প হয়েছে, এটা অনেক আলাদা, সবকিছু বদলে যাচ্ছে। তবে আর আমি আমার বাবাকে দেখতাম, তিনি একজন খাটো মোটাসোটা খুব শক্তিশালী মানুষ ছিলেন, আর আমি জানতাম তিনি একজন খাটো শক্তিশালী পুরুষ ছিলেন। আমি মহাশয় কুটসের সঙ্গে প্রায় 1 বছর আগে দেখা করেছিলাম, তিনি গাছের গুড়ি নিয়ে কাজ করতেন, তিনি একজন কাঠুরিয়া ছিলেন, আর মহাশয় কুটস আমার খুব ভালো বন্ধু ছিলেন এবং প্রথম ব্যাপটিস্ট চার্চের একজন ডিকন ছিলেন। আর তিনি বলেছিলেন, বিলি, তোমাকে সত্যিকারের শক্তিশালী পুরুষ হওয়া উচিত। আর আমি বলেছিলাম, না, আমি নই, মহাশয় কুট। তিনি বলেছিলেন, যদি তুমি তোমার বাবার মতো হও তোমাকে হতে হবে। বলেছিলেন, আমি সেই মানুষটিকে দেখেছিলাম, ওজন প্রায় 140 পাউন্ড, একটা গাছের গুড়ি একাই গাড়িতে তুলে ফেলতেন, যার ওজন 900 পাউন্ড। তিনি জানতেন এটা কিভাবে করতে হবে, তিনি খুব শক্তিশালী ছিলেন। যখন মা তাকে ডাকতেন পরিষ্কার হওয়ার জন্য এবং রাতের খাবারের জন্য, আমি তাকে প্রস্তুত হতে সেই জায়গায় আসতে দেখেছি। আর আমাদের সামনের উঠোনে একটি পুরানো আপেল গাছ ছিল, আর তারপরে পিছনের দিকে 3টি বা 4টি ছোট ছিল, আর ঠিক মাঝখানের গাছে সেখানে একটি পুরানো আয়না যেটা ভেঙে গিয়েছিল, বড় আয়না ছিল, আর সেটা গাছের একপাশে বাঁকানো পেরেক দিয়ে আটকানো ছিল, অনেকটা যাকে কাঠমিস্ত্রিরা বলে থাকেন কোট হ্যাঙ্গার। এটাকে বাঁকানো হয়েছিল যেন সেই আয়নাটিকে সেই স্থানে ধরে রাখে, আর সেখানে একটি পুরনো টিনের চিরুনি ছিল। কতজন কখনো একটি পুরনো ধাঁচের টিনের চিরুনি দেখেছেন? আমি এটা দেখতে পাচ্ছি। আর তারপর সেখানে একটি ছোট্ট কাপড় ধোয়ার পাটা ছিল, একটি ছোট্ট তক্তা, তার নিচে একটি ছোট্ট পা লাগানো, গাছের সঙ্গে পেরেক মারা একটি ছোট্ট পুরানো অর্ধ সালফার পাম্প, যেটা দিয়ে আমরা সেখানে জল বার করতাম, আর আমরা এই পুরনো গাছটির কাছে ধোয়ার কাজ করতাম। আর মা খাবারের বস্তা নিয়ে গামছা তৈরি করতেন, কেউ কি কখনো খাবারের বস্তা দিয়ে তৈরি গামছা ব্যবহার করেছেন? ঠিক আছে, আমি নিশ্চিত যে আমি এখন ঘরে আছি। আর এই বড় পুরনো খসখসা গামছা, আর যখন তিনি আমাদের ছোট্ট বাচ্চাদের স্নান করাতেন, তিনি যখন আমাদের ঘষতেন, মনে হতো যেন আমাদের চামড়া খুলে ফেলবেন। আর আমার মনে আছে সেই পুরানো খাবারের বস্তাটি, আর তিনি কিছু দড়ি টেনে বার করতেন থোকনা তৈরি করার জন্য, এটাকে একরকম সাজানোর জন্য। কতজন খড়ের তোষকের উপর ঘুমিয়েছেন? ঠিক আছে, আমি বলবো। কতজন জানেন তুষের বালিশ কি? ঠিক আছে ভাই গ্লোভার, আমি এখন যথেষ্ট নিশ্চিত যে আমি বাড়িতে আছি। খড়ের তোষক, ঠিক আছে, এটা বেশি দিন হয়নি যখন আমি এর একটার থেকে সরে আসি। আর এটা ছিল, ও, এটা ঘুমোতে খুব ভালো, দুর্দান্ত। তারপরে আপনারা জানেন, শীতের সময়ে তারা পুরানো পালকের বিছানা নিয়ে তার উপর বিছিয়ে দিত, আর তারপর একটি ত্রিপল নিয়ে আমাদের উপর বিছিয়ে দিত। হয়তো কারণ ঘরের ফাটল দিয়ে তুষার ঘরে ঢুকে যেত, আপনারা জানেন, যেখানে কাঠের তক্তাগুলি বেঁকে যেত, আপনারা জানেন, আর এর ভিতর দিয়ে তুষার ঢুকে যেত। আর ও, আমি এটা খুব ভালো মনে করতে পারি। আর তারপরে বাবার কাছে একটি শেভিং ব্রাশ ছিল, এখন এটা আপনাকে ছুঁয়ে ফেলবে, এটা ভুট্টার খোল দিয়ে তৈরি ছিল। ভুট্টার খোল দিয়ে তৈরি শেভিং ব্রাশ, তিনি মায়ের তৈরি পুরনো লাই সাবান নিয়ে সেটা ঠিক করে তার ভুট্টার খোল দিয়ে তৈরি ব্রাশ দিয়ে গালে লাগাতেন, এবং একটি বড় পুরানো সোজা রেজার নিয়ে দাড়ি কামাতেন। আর রবিবারে তিনি কাগজের টুকরো নিয়ে তার কলারের সঙ্গে লাগাতেন, তারা সেলুলয়েড কলার পরতেন, এবং এটা কলারের চারপাশে এইভাবে লাগাতেন শার্টের কলারে, যাতে ঘাম না লাগে। আপনি কি কখনো এটা করতে দেখেছেন? কেন, আহারে আহারে, আমি নিচে একটি ছোট্ট ঝর্ণা স্মরণ করতে পারি, যেখান থেকে আমরা পানীয় জল সংগ্রহ করতাম, আর লাউ দিয়ে তৈরি হাতা দিয়ে আমরা জল বার করতাম। কতজন লাউ দিয়ে তৈরি হাতা কখনো দেখেছেন? ঠিক আছে, আপনাদের মধ্যে কতজন কেন্টাকি থেকে এসেছেন? যাই হোক, হ্যাঁ ঠিক আছে, আমি এখানে কেন্টাকিদের দেখছি। ঠিক আছে, আমি ঠিক সেখানে, আমি ভেবেছিলাম এখানে সবাই আকিজ এবং আকিজ, কিন্তু দেখে মনে হচ্ছে এখানে কেন্টাকিরা আসতে শুরু করেছে। ঠিক আছে, তারা কয়েক মাস আগে কেন্টাকিতে তেল পেয়েছেন, আপনারা জানেন, হয়তো সেই জন্য সেখান থেকে কিছু লোক এদিকে আসছেন। আর আমি মনে করতে পারি, যখন বাবা ঘরে ফিরতেন আর রাত্রে খাবার খাওয়ার জন্য পরিষ্কার হতেন, তিনি হাতা গুটিয়ে আর তার ছোট্ট হাত দুটি, আর যখন তিনি ধোয়ার জন্য তার হাত দুটি বার করতেন, মুখে জল ছিটা দিতেন, তার হাতের মাংসপেশি পিণ্ডে পরিণত হতো। আর আমি বলেছিলাম, আপনারা জানেন, আমার বাবা 150 বছর পর্যন্ত জীবিত থাকবেন, তিনি এত শক্তিশালী ছিলেন, কিন্তু তিনি 52 বছর বয়সে মারা যান। দেখুন, এখানে আমাদের কাছে কোনো চিরস্থায়ী নগর নেই, সেটা ঠিক, আমরা চিরস্থায়ী হতে পারি না। এখন আসুন আমরা সকলে একটু ভ্রমণ করে আসি। এখানে আমাদের সকলেরই একটি জীবন কাহিনী আছে, ঠিক যেমন আমার আছে, আর এটা ভালো হবে কখনো কখনো যদি আমরা আমাদের স্মৃতি বলিপথ ধরে নিচে নেমে যাই। আপনারা কি তাই মনে করেন না? শুধু ফিরে যান, আর আসুন আমরা সকলে মিলে কিছু সময়ের জন্য ফিরে যাই, ছোট বাচ্চাদের মতো সেই একই অভিজ্ঞতায়। আর এখন আমার জীবন কাহিনীর প্রথম অংশ, আমি এটাকে একটু স্পর্শ করব, কারণ এটা বইয়ে আছে, আর আপনাদের অনেকের কাছেই সেই বইটি আছে। আমি একটি ছোট কেবিনে জন্মগ্রহণ করেছি কেন্টাকি পাহাড়ের উপরে। তাদের একটি রুম ছিল যেখানে আমরা থাকতাম, মেঝেতে কোনো গালিচা ছিল না, মেঝেতে এমনকি কাঠের পাটাতনও ছিল না, এটা কেবল খালি মেঝ ছিল, আর একটি গাছের গুড়ি, গাছের গুড়ি শীর্ষে তিনটি পা কাটা, এটা ছিল আমাদের টেবিল। আর সকল ছোট ব্রানামরা তার আশেপাশে সেখানে জড়ো হতো, বাইরে সেই ছোট্ট কেবিনের সামনে, আর রোদ পোহাতো, দেখে মনে হতো কিছু পশম বাইরে সেখানে ধুলোর উপর রোদ পোহাচ্ছে, আপনারা জানেন, সব ছোট ভাইয়েরা মিলে। আমরা 9 জন ছিলাম, আর 1 জন ছোট্ট বোন ছিল, আর সেই ছেলেদের মাঝে তার এটা খুব খারাপ সময় ছিল। সেই দিনগুলিতে আমরা যা করেছি তার জন্য আমাদের এখনো তাকে শ্রদ্ধা জানানো উচিত। সে আমাদের সঙ্গে কোথাও যেতে পারত না, আমরা তাকে পিছনে ফেলে দিতাম, সে একটি মেয়ে ছিল, তাই সে এটা নিতে পারত না, আপনারা জানেন। তাই আমরা সকলে মনে করুন যে টেবিলের পিছনে আমাদের 2টি চেয়ার ছিল, আর এটা বাকল দিয়ে তৈরি ছিল, শুধু হিকরি গাছের চারা একত্র করে, আর তাদের নিচের অংশে হিকরি গাছের ছাল দিয়ে বাঁধা ছিল। আপনারা কি কখনো হিকরি গাছের ছাল দিয়ে তৈরি চেয়ার দেখেছেন? হ্যাঁ, আর আমি এখনো মায়ের আওয়াজ শুনতে পারি। ও, পরে যখন আমরা একটি স্থানে গেলাম, যেখানে তার কাছে কাঠের মেঝে ছিল, তার কোলে এই শিশুদের সাথে এইভাবে, আর সেই মেঝের উপর পুরনো চেয়ারটি খড়খড় আওয়াজ, মেঝেতে খড়খড় শব্দ। আর আমার মনে আছে তিনি যখন কাপড় ধুতেন বা কোনো কিছু করতেন, ছোট বাচ্চাদের দরজা থেকে বের হওয়া থেকে বিরত রাখা, তিনি একটি চেয়ার দরজার সঙ্গে আড়াআড়ি ভাবে নিচে শুয়ে রাখতেন যাতে ছোটরা বাইরে বেরোতে না পারে, যখন তিনি ঝর্ণা থেকে জল আনতে যেতেন বা এরকম কিছু করতেন। আর যখন আমার জন্ম হয়, আমার মায়ের বয়স 15 বছর ছিল আর বাবার 18, আর আমি 9 জনের মধ্যে প্রথম ছিলাম। আর তারা আমাকে বলেছিলেন যে সকালে আমার জন্ম হয়েছিল, এখন আমরা খুবই গরিব ছিলাম, গরিবের থেকেও গরিব, আর আমাদের এই কেবিনের মধ্যে এমনকি একটি জানলাও ছিল না, এর একটি ছোট্ট কাঠের দরজা ছিল যেটা খোলা যেত। আমি সন্দেহ করি আপনারা হয়তো কখনো এরকম কিছু দেখেছেন, একটা ছোট্ট কাঠের দরজা যেটা খোলা যেত জানলার পরিবর্তে। দিনের বেলায় এটা খোলা থাকতো আর রাতের বেলায় এটা বন্ধ করা হতো। সেই দিনগুলিতে আমরা বৈদ্যুতিক বাতি অথবা এমনকি কেরোসিনও জ্বালাতাম না, আমাদের যেটা ছিল আপনারা বলে থাকেন চর্বির বাতি। এখন আমি জানি না চর্বির বাতি কি আপনারা কখনোই জানেন কিনা। ঠিক আছে, আপনারা কি কখনো ক্রয় করেছেন, পাইন গাছের গাঠ জ্বালিয়েছেন? একটা পাইন গাছের গাঠ নিয়ে জ্বালিয়ে একটি ঢাকনার উপর রাখুন, এটা জ্বলবে। একটু ধোঁয়ায় কালি হতো, কিন্তু তাদের কাছে কোনো আসবাবপত্র ছিল না ধোঁয়ায় কালি হওয়ার জন্য। যাই হোক, তাই এটা শুধু কেবিনের ভিতরে ধোঁয়ায় কালি হতো, সেখানে উপরে অনেক স্থান থাকার জন্য এটা খুব ভালো করেই অঙ্কিত হতো। তাই এটা, আর আমার জন্ম হয় এপ্রিলের 6 তারিখে 1909 খ্রিস্টাব্দে, তাই আপনারা জানেন এটা এখন আমাকে 25-এ কিছুটা উপরে করে তুলে। আর তাই যেদিন সকালে আমার জন্ম হয়, মা বলেছিলেন যে তারা জানলা খুলেছিলেন। এখন আমাদের কাছে কোনো ডাক্তার ছিল না, সেখানে একজন ধাত্রী ছিলেন শুধুমাত্র, আর সেই ধাত্রী ছিলেন আমার পিতামহী। আর তাই যখন আমার জন্ম হয় আর আমার প্রথম কান্না শুরু হয়েছিল, আর মা তার সন্তানকে দেখতে চেয়েছিলেন, আর তিনি নিজেও বালিকার থেকে বেশি ছিলেন না, আর যখন তারা সেই ছোট্ট জানলাটি খুললেন, ঠিক দিন শুরু হওয়ার সময় প্রায় সকাল 5টায়, আর সেই সেখানে একটি বয়স্ক রবিন পাখি ছোট্ট ঝোপের পাশে বসেছিল। আমার জীবন কাহিনী বইয়ের মধ্যে এই ছবিটি আপনারা সকলেই দেখেছেন, একটি বয়স্ক রবিন পাখি সেখানে বসে তার মধ্যে যেটা ছিল সেটাই গান করছিল। আমি সব সময় রবিন পাখিকে ভালোবাসি। এখন আপনারা বালকেরা যারা রেডিওতে শুনছেন, আমার পাখিকে গুলি করবেন না, আপনারা দেখুন তারা আমার পাখি। আপনারা কি কখনো রবিন পাখির কাহিনী শুনেছেন, কিভাবে তার বুকটা লাল হয়েছে? আমি এক মুহূর্ত এখানে থামব। কিভাবে তার বুকটা লাল হয়েছে? একদিন সেখানে রাজাদের রাজা ক্রুশের উপর মারা যাচ্ছিলেন, তিনি সেখানে যন্ত্রণা ভোগ করছিলেন, আর তার কাছে কেউ আসেনি, তাকে সাহায্য করার জন্য তার কাছে কেউ ছিল না। আর সেখানে একটি বাদামি রঙের ছোট্ট পাখি ছিল, সে ক্রুশ থেকে পেরেকগুলি বার করতে চেষ্টা করেছিল, আর সে ক্রুশের কাছে উঠতে থাকলো, আর সে পেরেকগুলি ঝাঁকাতে থাকলো। সে তাদেরকে টেনে বার করার জন্য খুবই ছোট ছিল, আর তার ছোট্ট বুক রক্ত দিয়ে লাল হয়ে যায়, আর তখন থেকেই তার বুক লাল। বালকেরা, ওকে গুলি করো না, ওকে একা থাকতে দাও। সে জানলার এক পাশে ছিল, কুজন গাইছিল যেমন রবিন পাখিরা গান করে, আর বাবা জানলার পিছনে ধাক্কা দিলেন, আর যখন তারা ছোট্ট জানলার পাল্লাটি পিছনে ঠেলে দেন, যে আলোটি আপনারা ছবিতে দেখতে পান জানলা দিয়ে ঘূর্ণির মতো করে ঘরের ভিতরে আসে, আমার মা বলেন আর বিছানার উপর অবস্থান করে। পিতামহী কি বলতে হবে তা জানতেন না। এখন আমরা ধার্মিক পরিবার ছিল না, আমার লোকেরা ক্যাথলিক, আমি উভয় পক্ষ থেকে আইরিশ, আমার বাবা কঠোরভাবে আইরিশ ব্রানাম, আমার মা হার্বি কেবল, তার বাবা একজন চেরোকি ইন্ডিয়ানকে বিয়ে করেছিলেন, তাই সেটা আইরিশদের রক্তের ছোট লাইনটিকে ভেঙে ফেলে। আর মা বাবা মণ্ডলীতে যেতেন না, আর তারা মণ্ডলীর বাইরে বিবাহ করেছিলেন, আর তাদের কোনো ধর্ম ছিল না, আর সেখানে পাহাড়ে কোনো ক্যাথলিক গির্জাও ছিল না। আর তাই তারা সেখানে আদি বসতি স্থাপনকারীদের সঙ্গে চলে আসেন। দুইজন ব্রানহাম চলে আসেন আর সেখান থেকে ব্রানহামদের পুরো প্রজন্ম ফুটে উঠেছে। এটা পরিবারের বংশানুক্রমিক। আর তখন যখন তারা এই জানলাটি খুললেন আর এই আলোটি সেখানে উপস্থিত হয়, তারা জানতো না কি করতে হবে। বাবা নিজের জন্য, মা বলেছিলেন, এক জোড়া ওভারঅলস কাপড় এই সময়ের জন্য নিয়ে এসেছিলেন। তিনি সেখানে পুরানো ওভারঅলস এর বক্ষ বস্ত্রের উপর হাত রেখে দাঁড়িয়েছিলেন, সেই সময়ের কাঠুরিয়াদের মতো করে, আর এটা তাদেরকে ভীত করেছিল। ঠিক আছে, আমি 10 দিন বয়সে উঠার পর অথবা এমন কিছু, তারা আমাকে একটি ব্যাপটিস্ট চার্চে নিয়ে যান যার নাম ছিল পশম কিংডম। পশম কিংডম ব্যাপটিস্ট চার্চ, এটা বেশ নাম। সেখানে একজন বৃদ্ধ ভ্রাম্যমান প্রচারক ছিলেন, সেই পুরানো ধরনের ব্যাপটিস্ট প্রচারক, অন্তত 2 মাসের মধ্যে একবার সেখানে আসতেন। সেখানে লোকেরা একসাথে ছোট্ট সভা করতেন, তারা কিছু গান গাইতেন, কিন্তু তারা প্রায়শই ভ্রাম্যমান আরোহীর প্রচার পেতেন। তারা প্রতি বছর তাকে একটি বস্তা কুমড়ো এবং এরকম কয়েকটি জিনিস দিতেন। আপনারা জানেন, লোকেরা এটা দেওয়ার জন্য সংগ্রহ করত। আর সেখানে সেই বৃদ্ধ প্রচারক আসলেন আর তিনি সেখানে আমার জন্য একটি ছোট্ট বালক হিসেবে প্রার্থনা করলেন। সেটা আমার মণ্ডলীতে যাওয়ার প্রথম যাত্রা ছিল। প্রায় বছর 2 বছরের কিছু বেশি বয়সে প্রথম দর্শন দেখা দেয়। ঠিক আছে, তারা বলেছিলেন সেখানে পাহাড়ের চারপাশে যে এই আলো এসেছিল, তাই তারা এটিকে বোঝার চেষ্টা করেছিলেন। তাদের মধ্যে কয়েকজন বলেছিলেন এটা অবশ্যই বাড়ির আয়নার প্রতিফলিত সূর্যের আলো ছিল, তবে সেখানে কোনো আয়না ছিল না আর তখনও সূর্য ওঠেনি, কারণ এটা খুবই তাড়াতাড়ি ছিল, সকাল 5টায়। আর তখন তারা সবে মাত্র শেষ হয়েছে, আর যখন আমি প্রায় ধরুন 3 বছরের কাছাকাছি, এখন আমাকে সৎ হতে হবে। এখানে এমন কিছু বিষয় রয়েছে যেটা আমি বলতে চাই না, আর আমি আশা করি আমি এর পাশ দিয়ে বেরিয়ে যাব আর এটা বলতে হবে না। কিন্তু সত্য বলতে হলে আপনাকে অবশ্যই সত্য কথা বলতে হবে, যদি এটা আপনার বিষয়ে হয় অথবা আপনার লোকদের, এই বিষয়ে সৎ থাকেন এবং তারপরে এটা সর্বদা একই থাকে। আমার পিতা একজন ধার্মিক ব্যক্তি হওয়ার থেকে অনেক দূরে ছিলেন। তিনি একজন পাহাড়ি ছেলে ছিলেন যিনি নিয়ত মদ্যপান করতেন সবসময়, আর তিনি একটি লড়াইয়ে কিছু অসুবিধায় পড়ে যান, আর যখন তারা লড়াই করছিল সেখানে 2 অথবা 3 জন প্রায় মারা গিয়েছিলেন। গোলাগুলি, একে অপরকে ছুরি দিয়ে কাটা, পাহাড়ে এক ধরনের পার্টিতে। আর বাবা এই লড়াইয়ের অন্যতম নেতা ছিলেন, কারণ সেখানে তার এক বন্ধু আঘাত পেয়েছিল আর কাউকে একটি চেয়ার দিয়ে আঘাত করেছিলেন। সেই ব্যক্তিটি একটি ছুরি বার করেছিল আর বাবার বন্ধুকে কাটতে যাচ্ছিল মেজের উপর তার ছুরি নিয়ে তার হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে, আর বাবা তার অংশ নেয়। আর এটা অবশ্যই একটি ভয়াবহ লড়াই হয়েছিল, কারণ তারা বুকসভিলে থেকে অনেক মাইল দূরে বাবার পিছনে একজন শেরিফকে পাঠিয়েছিলেন ঘোড়ার পিঠে করে। তাই সেই ব্যক্তিটি মৃত্যুর সম্মুখে ছিল, হয়তো তার লোকদের মধ্যে কেউ শুনেছেন। আমি তার নাম নিতে চাই, উইল ইয়ারব্রো তার নাম ছিল। তারা সম্ভবত, আমি মনে করি, তাদের মধ্যে কয়েকজন ক্যালিফোর্নিয়াতে আছেন, তার ছেলেরা। কিন্তু তিনি একজন মস্তান ছিলেন, শক্তিশালী মানুষ, বেড়ার খুঁটি দিয়ে নিজ ছেলেদের হত্যা করেছিলেন। তিনি একজন খুবই শক্তিশালী আর খারাপ মানুষ ছিলেন, আর তাই তার ও বাবার মধ্যে দুর্দান্ত ছুরির লড়াই হয়েছিল। আমার বাবা তাকে প্রায় মেরে ফেলেছিলেন, তাই তাকে পালিয়ে যেতে হয় আর ক্যান্টাকি ছেড়ে দিতে হয় আর নদী পার হয়ে ইন্ডিয়ানায় চলে আসতে হয়। আর তার এক ভাই সেই সময় ছিল লুইভিল ক্যান্টাকিতে। তিনি সেখানে লুইভিল ক্যান্টাকিতে কাঠের মিলের সহকারী অধীক্ষক ছিলেন, আর তাই বাবা তার বড় ভাইকে খুঁজতে এসেছিলেন। বাবা ছেলেদের মধ্যে সবচেয়ে ছোট ছিল, 17 সন্তানের মধ্যে, আর তাই তিনি তার বড় ভাইকে খুঁজতে এসেছিলেন। আর যখন তিনি চলে যান প্রায় 1 বছর পর, তিনি ফিরে আসতে পারেননি কারণ আইন তাকে খুঁজছিল। আর তারপরে যখন আমরা একটি চিঠির মাধ্যমে তার খবর পাই, অন্য নামে স্বাক্ষরিত, তবে তিনি মাকে জানিয়েছিলেন কিভাবে তিনি তার খবর পাবেন। আর তখন আমি একদিন স্মরণ করতে পারি, বাড়ির এই ছোট্ট কেবিনের পিছনে একটি ঝর্ণা ছিল, আর সেই সময় থেকে সেখানে নয় 11 মাসের পার্থক্য ছিল আমার এবং আমার পরবর্তী ভাইয়ের মধ্যে, আর সে তখনও হামাগুড়ি দিচ্ছিল। আর আমার হাতে একটি বড় পাথর ছিল, আর আমি তাকে দেখানোর চেষ্টা করছিলাম আমি কত জোরে এই পাথরটা কাদার মধ্যে ছুঁড়ে ফেলতে পারি, যেখানে ঝর্ণার জল সরে গিয়েছিল আর কাদা জমি তৈরি করেছিল। আর আমি একটি পাখিকে শুনতে পাই, আর সে একটি গাছের উপর বসে কুজন গাইছিল, আর আমি সেই গাছের দিকে তাকালাম, আর সেই পাখিটি উড়ে চলে গেল, আর যখন এটা ঘটল একটি আওয়াজ আমার সঙ্গে কথা বলল। এখন আমি জানি আপনারা ভাবছেন আমি সেটা স্মরণ করতে পারবো না, কিন্তু প্রভু ঈশ্বর যিনি বিচারক পৃথিবী এবং স্বর্গ আর সেখানে সবকিছু জানেন যে আমি সত্য কথা বলছি। সেই পাখিটি যখন সে উড়ে চলে যায়, পাখিটি যেখানে বসেছিল সেই বৃক্ষটি থেকে একটি আওয়াজ আসে, ঝোপের মধ্যে বাতাসের আওয়াজের মতো, আর এটা বলে আপনি নিউ আলবানি নামে একটি শহরের কাছে বসবাস করবেন। আর আমি সেখানে বসবাস করছি। যখন আমার বয়স 3 বছর ছিল তখন থেকে আজ পর্যন্ত নিউ আলবানি ইন্ডিয়ানা থেকে 3 মাইলের মধ্যে। আমি ভিতরে গিয়ে মাকে এই বিষয়ে বলেছিলাম, ঠিক আছে, তিনি ভেবেছিলেন আমি স্বপ্ন দেখছিলাম অথবা এমন কিছু। পরে আমরা ইন্ডিয়ানাতে চলে আসি আর বাবা একজনের জন্য কাজ করতে যান, মহাশয় ওয়াথেন, একজন ধনী পুরুষ, তিনি ওয়াথেন ডিস্টিলারিজ এর মালিক, আর তিনি অনেক শেয়ারের মালিক ছিলেন, তিনি একজন কোটিপতি ছিলেন, আর লুইসভিলে কার্নেল বেসবল, আরো অনেক কিছু। আর তখন আমরা সেখানে কাছাকাছি বসবাস করতে শুরু করি, আর বাবা গরিব হওয়া সত্ত্বেও মদ্যপান না করে থাকতে পারতেন না, তাই তিনি একটি পাতন পাত্রে হুইস্কি তৈরি করতে যান। আর তারপরে এটা আমার উপর একটি কষ্টসাধ্য কাজ হয়ে পড়ে, কারণ আমি সন্তানদের মধ্যে সবার বড় ছিলাম। আমাকে এখানে এসে পাতন পাত্রে জল ঢালতে হতো যাতে সেই কয়েলগুলি ঠান্ডা থাকে যখন তারা হুইস্কি তৈরি করছে। তখন তিনি এটা বিক্রয় করতেন আর 2-3টে পাতন পাত্র নিয়ে এসেছিলেন। এখন সে অংশটি আমি বলতে চাই না, কিন্তু এটাই সত্য। আর আমি স্মরণ করতে পারি একদিন শস্যগার থেকে ক্রন্দন করে ঘরে ফিরছিলাম, কারণ বাইরে সেই স্থানের পিছনে একটি পুকুর ছিল যেখানে তারা বরফ কাটত। আপনাদের মধ্যে অনেকেই স্মরণ করতে পারেন যখন তারা বরফ কেটে আর সেটাকে কাঠের গুঁড়োর মধ্যে রেখে দিত। ঠিক সেইভাবেই মহাশয় ওয়াথেন সেই প্রদেশে বরফ রাখতেন, আর বাবা তার একজন গাড়ি চালক ছিলেন, একজন ব্যক্তিগত গাড়ি চালক। আর যখন সেই এই পুকুরটি মাছে পূর্ণ ছিল, আর যখন তারা বরফ কাটতে যেতেন আর এটা নিয়ে এসে কাঠের গুঁড়োর মধ্যে রেখে দিতেন, গ্রীষ্মকালে যখন বরফ গলে যেত আমি মনে করি এটা এক ধরনের পরিষ্কার ছিল, অনেকটা হ্রদের বরফের মতো। আর তারা এটা পান করতেন না, কিন্তু জল ঠান্ডা রাখার জন্য ব্যবহার করতেন, এটা তাদের বালতি এবং দুধের চারপাশে রাখতেন, আর এইভাবে অনেক কিছু। আর একদিন এই পাম্পের পিছনে থেকে জল ভরার সময়, যেটা ছিল একটি শহরের ব্লকের মতো, আর আমি চিৎকার করছিলাম সে ব্যক্তির জন্য যার কাছে এটা ছিল না, কারণ আমি স্কুল থেকে এসেছিলাম আর বাকি সকল ছেলেরা সে পুকুরের কাছে চলে গিয়েছিল মাছ ধরার জন্য। আমি মাছ ধরতে খুবই ভালোবাসতাম, আর তারা সবাই মাছ ধরতে গিয়েছিল আমাকে ছাড়া, আর আমাকে এই পাতন পাত্রের জন্য জল ভরতে হতো। অবশ্যই এটা করতেই হবে, এটা নিষেধ ছিল, আর আমি এটা খুবই কষ্টসাধ্য ছিল। আর আমি স্মরণ করতে পারি সেখান থেকে পায়ের আঙ্গুলে আঘাত লাগিয়ে ফিরে আসা, আর ধুলো থেকে দূরে থাকার জন্য আমি আমার পায়ে ভুট্টার খোসা জড়িয়ে রেখেছিলাম। আপনারা কি কখনো এরকম করেছেন, ভুট্টার খোসা পায়ের নিচে এভাবে রেখে একটি রশি দিয়ে বেঁধে রাখা? এটা আপনার পায়ের আঙ্গুলগুলো প্রায় একটি কচ্ছপের মাথার মতো করে উঠিয়ে রাখে। আপনারা জানেন আমি যেখানেই যাই এই ভুট্টার খোসাটি পায়ের নিচে পড়ে আপনি আমাকে খুঁজে পেতে পারেন। আমি যেখানে পা ফেলবো আপনারা জানেন, আমার কাছে পড়ার জন্য কোনো জুতা ছিল না, তাই আমরা কোনো জুতা পরতাম না, কোনো কোনো সময় অর্ধেক শীত পর্যন্ত যদি আমরা পরতাম, আমরা এটা শুধুমাত্র সেটাই যেটা আমরা নিতে পারতাম, কেউ আমাদেরকে দিত, আর কাপড় হয়তো কেউ দানশালা আমাদেরকে দান করত। আর আমি এই গাছের নিচে থামলাম, আর আমি সেখানে বসে চিৎকার করছিলাম। এটা সেপ্টেম্বর মাসে হয়েছিল, কারণ আমি মাছ ধরতে যেতে চেয়েছিলাম। আমাকে ছোট্ট গুড়ের বালতিতে করে কয়েক গামলা জল ভরতে হয়েছিল, প্রায় এতটা উঁচু, অর্ধেক গ্যালন, কারণ আমার বয়স প্রায় 7 বছর ছিল। আর আমি একটি বড় গামলায় সেটা ঢেলে দিতাম, আর ফিরে গিয়ে আরো 2টি বালতিতে করে জল নিয়ে আসতাম পাম্প করে। আমাদের সেই জল ছিল, আর এই ছেলেদের সাথে বাবা সে বাড়িতে সেই রাতে তাদের সেই ভুট্টার হুইস্কি একটি ব্যাচ শেষ হতে যাচ্ছিল, আর আমি ক্রন্দন করছিলাম, আর হঠাৎ আমি ঘূর্ণিঝড়ের মতো আওয়াজ শুনতে পাই, অনেকটা, এখন আমি আশা করি এটা খুব জোরে নয়, এইরকম হচ্ছিল, ঠিক এইরকম একটা আওয়াজ। ঠিক আছে, এটা খুব শান্ত ছিল, আর আমি চারপাশে তাকালাম। আর আপনি কি জানেন, একটি ছোট ঘূর্ণিবায়ু, আমি বিশ্বাস করি আপনারা এটাকে একটি ছোট ঘূর্ণিঝড় বলে থাকেন, শরৎকালে তারা ভুট্টার ক্ষেতের মধ্যে দিয়ে যায়, আপনারা জানেন পাতা আর অনেক কিছু, সেখানে শরৎকালে নতুন পাতা আসা সবে শুরু হয়েছিল। আর আমি সেখানে একটি বৃহৎ সেট পপুলার গাছের নিচে ছিলাম, সেটা ছিল শস্যগার আর আমাদের ঘরের প্রায় মাঝামাঝিতে। আর আমি সেই আওয়াজটি শুনেছিলাম, আর আমি চারপাশে তাকালাম। এই ঘরটি যেমন শান্ত ছিল সেই রকম শান্ত ছিল, কোথাও একটি পাতা হাওয়ায় উঠছিল না অথবা এমন কিছু। আর আমি ভাবলাম এই আওয়াজটি কোথা থেকে আসছে। ঠিক আছে, আমি ভাবলাম হয়তো এখান থেকে দূরে শুধু একটা বালক। আর এটা ক্রমশ জোরে আওয়াজ হতে থাকলো। আর আমি ছোট বালতিগুলি তুলে নিয়ে আরো কয়েকবার খুব জোরে চিৎকার করে সংকীর্ণ পথ ধরে হাঁটা শুরু করলাম। আমি বিশ্রাম নিচ্ছিলাম, আর আমি সেখান থেকে কয়েক পা সবে এগিয়েছি এই বড় গাছের ডালের নিচ থেকে। আর ও আমার, এটা একটা ঘূর্ণিবায়ুর আওয়াজ তৈরি করে। আর আমি দেখার জন্য ফিরে তাকাই, আর সেই গাছটির প্রায় অর্ধেক উচ্চতায় সেখানে আরেকটি ঘূর্ণিবায়ু ছিল, এই গাছের মধ্যে আটকে গিয়েছিল আর সেখানেই চক্রাকারে ঘুরছিল, সেই পাতাগুলিকে নাড়াচ্ছিল। ঠিক আছে, আমি এটার সম্পর্কে আশ্চর্য কিছু ভাবিনি, কারণ এটা বছরের সেই সময় ছিল শরৎকাল। এই ঘূর্ণিবায়ু আসে, আমরা বলে থাকি ঘূর্ণিবায়ু, আর তারা ধুলো উড়ায়। আপনারা এরকম মরুভূমির উপরে দেখেছেন একই জিনিস। তাই আমি দেখতে থাকলাম, কিন্তু এটা সেখান থেকে চলে গেল না। সাধারণত এটা এক মুহূর্তের জন্য ফুটে উঠে, তারপর এটা চলে যায়। তবে এটা ইতিমধ্যে সেখানে দু মিনিট অথবা আরো বেশি সময় ছিল। ঠিক আছে, আমি পুনরায় সংকীর্ণ পথ ধরে হাঁটতে শুরু করি, আর আমি আবার সেটা দেখতে ফিরে তাকাই। আর যখন আমি ফিরে তাকাই, একজন মানুষের আওয়াজ, ঠিক আমার আওয়াজের মতো শ্রবণযোগ্য, বললেন, তুমি কখনো মদ্যপান, ধূম্রপান অথবা তোমার শরীরকে অন্য কোনো ভাবেই অশুচি করবে না। তুমি যখন বড় হবে তোমার জন্য একটি কাজ আছে। কেন, এটা অনেকটা মৃত্যুভয়ের মতো ছিল। আপনি ভাবতে পারেন একজন ছোট বালক কি রকম অনুভব করতে পারে। আমি সেই বালতিগুলো ফেলে দিয়ে আর যত দ্রুত আমার পক্ষে সম্ভব ঘরে ফিরে যাই, আমার শিষ্য কণ্ঠস্বরে চিৎকার করে। আর সেই প্রদেশে কপার হেড সাপ পাওয়া যেত, তারা খুবই বিষাক্ত। মা ভেবেছিলেন বাগানের পাশ দিয়ে আসার সময় আমি হয়তো একটি কপার হেড সাপের উপর পাড়া দিয়েছি। আর তিনি দৌড়ে আমার কাছে চলে আসেন, আমি চিৎকার করে লাফিয়ে তাকে জড়িয়ে ধরে চুম্বন করলাম। আর তিনি বললেন, কি হয়েছে, তোমাকে কি সাপে কামড়িয়েছে, আমাকে পরীক্ষণ করলেন। আমি বললাম, না মা, সেখানে সেই গাছের মধ্যে একজন মানুষ আছে। আর তিনি বললেন, ও বিলি বিলি, এটা কি। আর তিনি বললেন, তুমি কি সেখানে দাঁড়িয়ে ঘুমিয়ে গিয়েছিলে। আমি বললাম, না মা, সেখানে একজন মানুষ আছেন সেই গাছের মধ্যে। আর তিনি আমাকে বললেন মদ্যপান আর ধূম্রপান না করার জন্য, হুইস্কি পান না করার জন্য আর বিভিন্ন বিষয়। আমি পাতন পাত্রে জল তুলছিলাম ঠিক তখন, আর তিনি বললেন, তুমি কখনো মদ্যপান করবে না অথবা তোমার শরীরকে অন্য কোনো ভাবে অশুচি করবে না, এটা অনৈতিক, আপনারা জানেন। আর আমার সন্তান মহিলাদের সঙ্গে তরুণ পুরুষত্ব, আর আমি যতদূর জানি আমি একবারও এরকম দোষী হইনি। এই সকল বিষয়ে ঈশ্বর আমাকে সাহায্য করেছেন, এবং আমি যখন এগিয়ে যাচ্ছি আপনারা তা খুঁজে পাবেন। তাহলে মদ্যপান বা ধূম্রপান করবে না অথবা তোমার শরীরকে অন্য কোনো ভাবে অশুচি করবে না, কারণ তুমি যখন বড় হবে তোমার জন্য একটি কাজ রয়েছে। ঠিক আছে, আমি সেটা মাকে বললাম, আর তিনি আমার উপর হাসলেন, আমি হতভম্ব হয়ে যাই। তিনি ডাক্তারকে ডেকে আনলেন, আর ডাক্তার বললেন, ঠিক আছে, সে কেবল নার্ভাস হয়েছে আর কিছুই না। তাই তিনি আমাকে বিছনায় শুইয়ে দিলেন, আর আমি কখনো সেই দিন থেকে আজ পর্যন্ত সেই গাছের পাশ দিয়ে যাইনি। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আমি বাগানের অন্য পাশ দিয়ে যেতাম, কারণ আমি ভেবেছিলাম সেই গাছের উপর একজন মানুষ ছিলেন আর তিনি আমার সঙ্গে কথা বলেছিলেন, সেটা খুবই গম্ভীর আওয়াজ ছিল। আর তারপরে প্রায় এক মাস পরে আমি আমার ছোট ভাইদের সঙ্গে মার্বেল খেলছিলাম সামনে ঘরের উঠানে, আর হঠাৎই আমার মধ্যে এক অদ্ভুত অনুভূতি আসে। আমি দাঁড়ালাম আর একটা গাছের পাশে বসলাম, আর আমরা ঠিক ওহাইও নদীর পাড়ের উপরে ছিলাম। আর আমি জেফারসন ভিলের দিকে তাকালাম, আর আমি একটি সেতু উপরে উঠে নদীর ওপারে যেতে দেখলাম, নদীর উপর ব্যাপ্ত। আর আমি দেখতে পেলাম 16 জন পুরুষ, আমি তাদেরকে গণনা করেছিলাম, সেই সেতু থেকে তারা পড়ে যান আর তারা তাদের প্রাণ হারান। আমি তাড়াতাড়ি ছুটে এসে মাকে বললাম, আর তিনি ভাবলেন আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু তারা এটা স্মরণে রাখলেন। আর সেখান থেকে 22 বছর পর এখনকার পৌর সেতু, যখন আপনারা সেখান দিয়ে যান আপনারা অনেকেই সেটা পরপার করেন, ঠিক সেই স্থানে নির্মাণ করা হয়েছে। আর নদীর ওপার পর্যন্ত সেতুটি নির্মাণ করার সময় 16 জন পুরুষ তাদের জীবন হারিয়েছেন। এটা নির্ভুল সত্য হতে কখনো ব্যর্থ হয় না, যেমন আপনারা এই প্রেক্ষাগৃহে দেখেছেন, এটা সবসময় একই রকম ছিল। এখন তারা ভেবেছিলেন আমি শুধু নার্ভাস হয়েছিলাম, যেটা আমি একজন নার্ভাস ব্যক্তি, সেটা ঠিক। আর আপনারা যদি কখনো লক্ষ্য করে থাকেন, লোকেরা যারা আধ্যাত্মিক ঝোঁকযুক্ত তারা নার্ভাস হন। কবি ও ভবিষ্যৎ বক্তাদের দিকে তাকান, আর দেখুন উইলিয়াম কাউপারকে, যিনি সে বিখ্যাত গানটি লিখেছিলেন, সেখানে একটি রক্তে ভরা ঝর্ণা রয়েছে ইমানুয়েলের শিরা থেকে বয়ে আসা। আপনারা কি গানটি জানেন? আমি কিছুদিন আগে তার সমাধির পাশে দাঁড়িয়েছিলাম। ভাই জুলিয়াস, আমি বিশ্বাস করি, আমি জানি না। হ্যাঁ, সেটা ঠিক, সেখানে তার সমাধিতে আমাদের সাথে ছিলেন। আর সেখানে যখন তিনি সেই গানটি রচনা করলেন, সেই অনুপ্রেরণা তাকে ছেড়ে যায়। তিনি আত্মহত্যা করার জন্য সেই নদীটি খুঁজে বার করার চেষ্টা করছিলেন। দেখুন, সেই আত্মা তাকে ছেড়ে চলে যায়। আর কবি এবং লেখকেরা, আর বানা আমি বলার চেষ্টা করছিলাম, ভবিষ্যৎ বক্তারা, এলিও ভবিষ্যৎ বক্তার দিকে দেখুন। যখন তিনি পর্বতের উপর দাঁড়িয়ে আর স্বর্গ থেকে অগ্নিকে ডাকেন, আর স্বর্গ থেকে বৃষ্টিকে ডাকেন, অতঃপর যখন সেই আত্মা তাকে ছেড়ে চলে গেল, তিনি এক মহিলার ভয়ে পালিয়ে বেড়াতে থাকেন, আর ঈশ্বর তাকে খুঁজে একটি গুহায় নিয়ে আসেন 40 দিন পর। জোনার দিকে দেখুন, যথেষ্ট অনুপ্রেরণার সাথে ঈশ্বর যখন তাকে সেখানে নিনবিতে প্রচার করার জন্য অভিষেক করেছিলেন, যতক্ষণ না একটি সেন্ট লুইসের মতো বড় শহর চট পরিধান করে মন পরিবর্তন করে। অতঃপর যখন পবিত্র আত্মা তাকে ছেড়ে চলে যায়, তার কি হয়েছিল? পবিত্র আত্মা তাকে ছেড়ে যাওয়ার পর আমরা তাকে একটি পর্বতের উপর খুঁজে পাই, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে, যেন তার মৃত্যু হয়। আর আপনারা দেখুন, এটা একটি অনুপ্রেরণা। আর যখন এই সকল বিষয়গুলি ঘটে, এটা আপনার জন্য কিছু করে। তারপর আমি বড় হয়ে ওঠা স্মরণ করতে পারি, আমাকে একজন যুবক হতে হবে। কিছু সময়ের মধ্যেই আমি এটা শেষ করার জন্য তাড়াতাড়ি করব। যখন আমি একজন যুবক হয়ে উঠি, তখন সমস্ত যুবকদের মতোই আমার চিন্তাধারা ছিল। বিদ্যালয়ে যাওয়ার সময় আমি ছোট মেয়েদের খুঁজে পেয়েছি। আপনারা জানেন আমি লাজুক ছিলাম, আপনারা জানেন। আর আমি অবশেষে একজন ছোট বান্ধবী পেয়েছিলাম, আর অন্য সকল বালকদের মতো, প্রায় 15 বছর বয়সে আমার ধারণা। আর ও সে সুন্দরী ছিল, আমার তার কপোতের ন্যায় চক্ষু ছিল, আর তার মুক্তর মতো দাঁত ছিল, আর রাজহংসের মতো গলা, আর সে খুবই সুন্দরী ছিল। আর আরেকজন ছোট ছেলে, আমরা বন্ধু ছিলাম, সে তার বাবার পুরনো মডেল টি-ফোর্ড গাড়ি নিয়ে আসে, আর আমাদের বান্ধবীদের সাথে একটি তারিখে গিয়েছিলাম, আর আমরা তাদেরকে ভ্রমণের জন্য বাইরে নিয়ে যেতাম। আমাদের কাছে 2 গ্যালন তেল কেনার জন্য যথেষ্ট টাকা ছিল। আমাদেরকে পিছনের চাকাটি ঘোরানোর জন্য জ্যাক লাগিয়ে সেটা তুলতে হয়েছিল। আমি জানি না আপনারা সেটা স্মরণ করতে পারেন কিনা। আপনারা জানেন, সেটা ঘোরানোর জন্য আমরা বেশ ভালো এগিয়ে যাচ্ছিলাম, আর আমার পকেটে কয়েকটি নিকেল ছিল। আর আমরা একটি স্থানে দাঁড়িয়ে কিছু, আপনি একটি নিকেল দিয়ে একটি হ্যাম স্যান্ডউইচ পেতে পারতেন, আর তাই আমি ধনী ছিলাম, আমি 4টে কিনতে পারতাম। দেখুন, স্যান্ডউইচ খাওয়ার পর আর কোক পান করার পর আমি বোতলগুলো ফিরিয়ে দিচ্ছিলাম, আর আমি অবাক হয়ে যাই যখন আমি বেরিয়ে আসি। সেই সময় অনুগ্রহ থেকে মহিলাদের সবেমাত্র পতন ঘটা শুরু হয়েছিল, বা নারীত্ব থেকে। আমার ছোট্ট কপটটি ধূম্রপান করছিল। ঠিক আছে, যে মহিলা ধূমপান করে তার সম্বন্ধে আমার কাছে সর্বদা একটি অভিমত রয়েছে, আর আমি সেই সময় থেকে সেটা কখনোই পরিবর্তন করিনি। সেটা ঠিক, এটা সব থেকে অধম বিষয় যেটা তারা করতে পারে, আর সেটা ঠিক। আর আমি ভেবেছিলাম আমি এখন এর জন্য সিগারেট কোম্পানি আমার পিছু নিতে পারে, কিন্তু আমি আপনাদের বলছি, এটা কেবল শয়তানের একটি খেলা। এটা সবচেয়ে বড় হত্যাকারী এবং নাশকতা যেটা এই জাতি পেয়েছে। আমার ছেলে একজন ধূম্রপায়ী হওয়ার থেকে বরং মাতাল হোক, সেটা সত্য। আমি বরং আমার স্ত্রীকে সিগারেটের সাথে দেখার চেয়ে মাতাল অবস্থায় মেঝেতে শুয়ে থাকতে দেখতে চাই। এইভাবেই এখন ঈশ্বরের এই আত্মা যা আমার সাথে আছে, যদি সেটা ঈশ্বরের আত্মা হয়, আপনারা প্রশ্ন করতে পারেন। আপনারা যারা ধূমপান করেন, যখন আপনারা সেখানে পৌঁছান, একটি ক্ষীণ সুযোগ রয়েছে, কারণ সেটা প্রত্যেক সময় আপনারা এটা প্ল্যাটফর্মে লক্ষ্য করে থাকেন, তিনি কিভাবে এর নিন্দা করেন, এটা একটা ভয়ঙ্কর জিনিস, এর থেকে দূরে থাকুন। মহিলারা, যদি আপনারা এই বিষয়ে দোষী হয়ে থাকেন, দয়া করে খ্রিস্টের নামে এর থেকে দূরে সরে যান। এটা আপনাকে ভেঙে ফেলবে, এটা আপনাকে মেরে ফেলবে, এটা গাড়ি বোঝাই করা একটা ক্যান্সার। ডাক্তাররা আপনাকে সাবধান করার চেষ্টা করে, আর তারপরে তারা কিভাবে আপনাকে সেই জিনিস বিক্রি করতে পারে। যদি আপনারা ওষুধের দোকানে গিয়ে বলেন, আমি 50 সেন্ট মূল্যের ক্যান্সার কিনতে চাই, কেন, তারা এসে তাদেরকে বন্ধ করে দিবে। কিন্তু যখন আপনি 50 সেন্ট দিয়ে সিগারেট কিনবেন, আপনি সেই একই জিনিস ক্রয় করছেন। ডাক্তাররা বলে থাকেন, ও এই অর্থ পাগল জাতি, এটা খুবই খারাপ, এটা একটা হত্যাকারী, এটা প্রমাণিত করা হয়েছে। ঠিক আছে, যখন আমি দেখলাম সেই ছোট্ট সুন্দর মেয়েটি চালাক হওয়ার অভিনয় করছে, এই সিগারেটটি তার হাতে নিয়ে, সেটা আমাকে হত্যা করার মতো, কারণ আমি সত্যি ভেবেছিলাম আমি তাকে ভালোবাসি। আর আমি ভাবলাম, ঠিক আছে, এখন আমাকে নারী বিদ্বেষী বলা হয়ে থাকে, আপনারা সেটা জানেন, কারণ আমি প্রায় সবসময় মহিলাদের বিরুদ্ধে, কিন্তু বোনরা আপনার বিরুদ্ধে নই। আমি আধুনিক মহিলারা যেভাবে আচরণ করেন তার বিরোধিতা করি, সেটা ঠিক, ভালো মহিলাদের আলাদাভাবে রাখা উচিত। কিন্তু আমি স্মরণ করতে পারি যখন আমার বাবা সেখানে দৌড়াদৌড়ি করছে, আমাকে সেখানে জল আর অন্য বিষয় নিয়ে থাকতে হতো। দেখুন, যুবতীরা যাদের বয়স এখন 17-18 বছর হয়নি, আমার বয়সী পুরুষদের সঙ্গে মাতাল অবস্থায় রয়েছে, আর তাদেরকে ব্ল্যাক কফি দিয়ে সান্ত্বনা দিতে হয় বাড়িতে ফেরার জন্য, আর তাদের স্বামীর নৈশভোজ রান্না করার জন্য। ও, এইরকম কিছু আমি বলেছিলাম, এটা তখন আমার বক্তব্য ছিল, একটি ভালো পরিষ্কার গুলি দিয়ে তাদেরকে হত্যা করার যোগ্যতাও তাদের নেই, সেটা ঠিক, আর আমি মহিলাদের বিদ্বেষ করতাম, সেটা ঠিক, আর এখন আমাকে প্রত্যেকটি পদক্ষেপ দেখতে হয় সে একই জিনিসটি চিন্তা থেকে দূরে রাখতে। তাই কিন্তু এখন একজন ভালো মহিলা একজন পুরুষের মুকুটের অলংকার স্বরূপ, তাকে সম্মান দেওয়া উচিত। সে আমার মা একজন মহিলা, আর আমার স্ত্রী, আর তারা সুন্দর, আর আমার কাছে হাজারো খ্রিস্টান বোনেরা আছেন যাদের আমি খুব সম্মান করি। কিন্তু যদি তারা তাদেরকে ঈশ্বর যেভাবে সৃষ্টি করেছেন সেটা সম্মান করেন, মাতৃত্ব এবং একজন বাস্তব রানী, সেটা ঠিক, তিনি হলেন একজন সর্বোত্তম উপহার যা ঈশ্বর একজন পুরুষকে দিতে পারে, সেটা হলো স্ত্রী। পরিত্রাণ ব্যতীত রেখে একজন স্ত্রী হলো সর্বোত্তম বিষয় যদি সে একজন ভালো স্ত্রী হয়। কিন্তু যদি তিনি না হন, সলোমন বলেছিলেন, একজন গুণবতী স্ত্রী স্বামীর মুকুটের অলংকার স্বরূপ, কিন্তু একজন অবাধ্য অথবা খারাপ জ্বর তার রক্তের জল, আর সেটা ঠিক, এটা সব থেকে খারাপ বিষয় যা হতে পারে। তাই একজন ভালো মহিলা, যদি আপনার কাছে একজন ভালো স্ত্রী থাকে, ভাই, আপনাকে তাকে সর্বোচ্চ সম্মান করা উচিত, সেটা ঠিক, আপনাকে সেটা করা উচিত একজন প্রকৃত মহিলা। আর সন্তানেরা, যদি তোমাদের কাছে একজন প্রকৃত মা থাকে, যদি সে ঘরে অবস্থান করে তোমাদের যত্ন নেয়, তোমাদের কাপড় পরিষ্কার রাখে, তোমাদেরকে স্কুলে পাঠায়, যিশু সম্বন্ধে তোমাদেরকে শিক্ষা দান করে, তোমাদের সেই সুন্দর মাকে তোমাদের কাছে যা কিছু আছে তা দিয়ে সম্মান করা উচিত, তোমাদের সেই মহিলাকে সম্মান করা উচিত, হ্যাঁ মহাশয়, কারণ তিনি একজন প্রকৃত মা। তারা ক্যান্টাকি পাহাড়ের নিরক্ষরতা সম্পর্কে কথা বলেন, আপনারা এটা এখানে এসব বিষয় দেখতে পাবেন। তাদের মধ্যে থেকে কিছু বয়স্ক মায়েরা এখানে এসে হলিউডে আপনাদের আধুনিক মায়েদের শিক্ষা প্রদান করতে পারেন কিভাবে তাদের সন্তানদের পালন করতে হবে। আপনি তার সন্তানকে এক সন্ধ্যাবেলায় আসতে দিন, তার চুল এলোমেলো হয়ে আর ঠোঁট পিছলে, আপনারা সেটা কি বলে থাকেন, তাদের মুখের উপর মেকআপ করা, আর তার কাপড়ের এক পাশ কুচকানো, আর সারা রাত বাইরে থেকে মাতাল, ভাই, সে এই হিকড়ি গাছের উপরের অংশে তার একটি অঙ্গ পাবে, আর সে কখনো বাইরে বেরোবে না, আমি আপনাদের বলছি, সে কখনো। আর এই নিয়ে যদি আপনাদের কাছে আরো কিছু বেশি থেকে থাকে, আপনার চারপাশে আরো ভালো হলিউড হয়ে যাবে, আরেকটি ভালো রাষ্ট্র, সেটা ঠিক, এটা সত্য। আধুনিক হওয়ার চেষ্টা করুন, সেটা শয়তানের একটি কৌশল। এখন এই ছোট্ট মেয়েটি, যখন আমি তার দিকে দেখলাম, আমার হৃদয়ে রক্তক্ষরণ হলো, আমি ভাবলাম বেচারি। আর সে বলল, ও, তুমি সিগারেট চাও বিলি? আমি বললাম, না, আমি বললাম, আমি ধূমপান করি না। সে বলল, এখন তুমি বললে তুমি নাচ করো না, আর নাচ করতে যেতে চেয়েছিল, আর আমি সেটা করতাম না, তাই তারা বলল সেখানে নাচ হচ্ছে, তারা বলে থাকে সিকামোর উদ্যান, আর আমি বললাম, না, আমি নাচ করি না। সে বলল, এখন তুমি নাচ করো না, তুমি ধূমপান করো না, তুমি মদ্যপান করো না, কেমন করে তুমি আনন্দ পাবে? আমি বললাম, ঠিক আছে, আমি মাছ ধরতে পছন্দ করি, আর আমি শিকার করতে পছন্দ করি। এটাতে তার আগ্রহ ছিল না, তাই সে বলল, এই সিগারেটটা নাও, আর আমি বললাম, না, ধন্যবাদ, আমি ধূমপান করি না। আমি ফেন্ডারের উপর দাঁড়িয়েছিলাম, আপনারা স্মরণ করতে পারেন, পুরানো ফোর্ড গাড়িগুলিতে একটি পাটাতন থাকত, আর আমি সেই পাটাতনের উপর দাঁড়িয়েছিলাম, সে আর আমি পিছনের সিটে বসেছিলাম। আর সে বলল, তুমি বলতে চাও তুমি ধূমপান করো না? বলল, আর আমরা মেয়েদের তোমার চেয়ে বেশি সাহস আছে। আমি বললাম, না, আমি বিশ্বাস করি না যে আমি এটা করতে চাই। সে বলল, কেন, তুমি বড় কাপুরুষ। ও আমা, আমি বড় খারাপ বিল হতে চেয়েছিলাম, তাই আমি নিশ্চয়ই কোনো কাপুরুষ হতে চাইনি। দেখুন, আমি একজন দামি যোদ্ধা হতে চেয়েছিলাম, এটা আমার জীবনের ধারণা ছিল, তাই আমি বললাম, কাপুরুষ, কাপুরুষ, আমি সেটা সহ্য করতে পারলাম না, তাই আমি বললাম, এটা আমাকে দাও। আমার হাত বাড়িয়ে আমি বললাম, আমি তাকে দেখিয়ে দেবো আমি একজন কাপুরুষ কিনা। সেই সিগারেটটা নিয়ে দেয়াশলায় জ্বালাতে শুরু করলাম। এখন আমি জানি আপনারা, এখন আপনারা কি ভাবছেন তার জন্য আমি দায়বদ্ধ নই, আমি সত্য বলার জন্য কেবল দায়বদ্ধ। যখন আমি সেই সিগারেটটা জ্বালাতে যাই, ঠিক ততটাই দৃঢ় হয়ে যে আমি ধূমপান করব, যেমন ভাবে আমি বাইবেলটি উঠাচ্ছি, দেখুন, আমি শুনতে পেলাম, আমি পুনরায় চেষ্টা করলাম, আমি এটা আমার মুখে আর তুলতে পারলাম না, আর আমি কাঁদতে শুরু করলাম, আমি জিনিসটা নিচে ফেলে দিই, তারা আমাকে নিয়ে হাসতে শুরু করে, আর আমি ক্ষেতের উপর দিয়ে হেঁটে বাড়ি ফিরে আসি, বাইরে সেখানে বসে কাটতে থাকি। আর এটা একটা ভয়ানক জীবন ছিল। স্মরণ করতে পারি একদিন বাবা ছেলেদের নিয়ে নদীর দিকে যাচ্ছিলেন, আমার ভাই আর আমি, আমাদের একটি নৌকা নিতে হয়েছিল নদীর অনুকূলে আর প্রতিকূলে যাওয়ার জন্য, হুইস্কি ঢালার জন্য বোতল খুঁজতে, নদী থেকে এগুলো খুঁজে দেওয়ার জন্য আমরা ডজন প্রতি একটি নিকেল পেতাম। আর বাবা আমাদের সঙ্গে ছিলেন, আর তার কাছে একটি ছোট চ্যাপটা, আমি বিশ্বাস করি সেটা একটা চ্যাপটা বোতল ছিল, আর সেখানে একটি গাছ বাতাসে পড়ে গিয়েছিল, আর বাবা মহাশয় ডন বুশ সেখানে তার সঙ্গে ছিলেন। আমার কাছে তার কাছে একটি সুন্দর নৌকা ছিল, আর আমি তার কাছ থেকে সাহায্য চাইছিলাম, কারণ আমি সেই নৌকাটি ব্যবহার করতে চেয়েছিলাম। সেটাতে একটি ভালো হাল ছিল, আর আমারটাতে কোনো হাল ছিল না। প্যাডেল করার জন্য আমাদের কেবল পুরনো বোট ছিল। যদি তিনি আমাকে তার নৌকাটি ব্যবহার করতে দেন, যেহেতু তিনি ঝালাইয়ের কাজ করতেন, তিনি বাবার জন্য সে পাতনগুলি তৈরি করে দিয়েছিলেন, তাই তিনি তারা সেই গাছের উপর পা ছড়িয়ে বসলেন, আর বাবা তার পিছনের পকেট থেকে একটি ছোট্ট চ্যাপটা বোতলে করে হুইস্কি বার করলেন, এটা তাকে দিলেন আর তিনিও পান করলেন, বাবাকে ফিরিয়ে দিলেন আর তিনিও পান করলেন, আর তিনি সেটা সেখানে গাছের পাশে রাখলেন, আর মহাশয় ড্রনবুশ সেটা তুলে নিয়ে বললেন, এটা তোমার জন্য বিলি। আমি বললাম, ধন্যবাদ, আমি পান করি না। তিনি বললেন, একজন ব্রানহাম আর পান করে না, প্রত্যেকে প্রায় বুট পরে মারা গিয়েছিল। আর তিনি বললেন, একজন ব্রানহাম আর পান করে না। আমি বললাম, না মহাশয় না। বাবা বললেন, আমি একজন কাপুরুষকে বড় করেছি। আমার বাবা আমাকে কাপুরুষ বলছেন? আমি বললাম, আমাকে সে বোতলটি দাও। আর আমি এর উপর থেকে ছিপিটি টেনে খুলে ফেললাম এটা পান করার জন্য, আর যখন আমি এটা তুলতে শুরু করলাম, আর আমি বোতলটি ফিরিয়ে দিয়ে খেতের মধ্যে দিয়ে হাঁটা শুরু করলাম যত দ্রুত সম্ভব, ক্রন্দন করে। কোনো কিছু আমাকে এটা করতে দিল না, বুঝলেন? আমি বলতে পারি না যে আমি খুব ভালো ছিলাম, আমি এটা করব ভেবেছিলাম, কিন্তু এটা ঈশ্বর অনুগ্রহ, আশ্চর্যজনক অনুগ্রহ যা আমাকে এই কাজগুলি থেকে বিরত রাখে। আমি স্বয়ং এই সকল কাজগুলো করতে চেয়েছিলাম, কিন্তু তিনি আমাকে এটা করতে দেননি। পরে আমার যখন প্রায় 22 বছর বয়স, একটি মেয়ে পেলাম, সে প্রিয়তম ছিল। সে একটি মেয়ে ছিল যে জার্মান লুথারেন মণ্ডলীতে যেত, তার নাম ছিল ব্রম্ব্যাক, বয়রফালা ম বয়াকার ক, ব্রম্বা নাম থেকে এসেছে। সে একজন ভালো মেয়ে ছিল। সে ধূমপান বা মদ্যপান করত না, অথবা সে নাচ করত না বা কোনো কিছু, একজন ভালো মেয়ে। কিছু সময়ের জন্য আমি তার সঙ্গে যেতে থাকলাম, আর আমি তখন প্রায় 22 বছর বয়সে, আমি যথেষ্ট উপার্জন করেছিলাম, যতক্ষণ পর্যন্ত না আমি একটি পুরনো ফোর্ড গাড়ি কিনতে পারি, আর আমরা একসাথে তারিখে বেরিয়ে পড়ব। আর তাই সেই সময়ে সেখানে আশেপাশে কোনো লুথারেন মণ্ডলী ছিল না, তারা হাওয়ার্ড পার্ক থেকে সেখানে এসেছিল, আর তাই তারা ছিল একজন সেবক যিনি আমাকে মিশনারি ব্যাপটিস্ট মণ্ডলীতে নিয়োগ করেছিলেন, ডাক্তার রয় ডেভিস, বোন আপসো, যিনি ভাই আপসোকে আমার কাছে পাঠিয়েছিলেন বা আমার সম্বন্ধে তাকে বলেছিলেন, ডাক্তার রয় ডেভিস, আর তিনি প্রচার করেছিলেন আর প্রথম ব্যাপটিস্ট মণ্ডলী গঠন করেন, বা সেটি আমি বিশ্বাস করি না যে এটাই প্রথম ব্যাপটিস্ট মণ্ডলী ছিল, অন্যতর এটা ছিল মিশন, জেফারসন ভিলেতে মিশনারি ব্যাপটিস্ট চার্চ নামে পরিচিত ছিল। সেই সময় তিনি সেই স্থানে প্রচার করছিলেন, আর আমরা সন্ধ্যার সময় মণ্ডলীতে যেতাম যেন আর আমরা ফিরে আসতাম, আর আমি কখনো মণ্ডলীতে যোগদান করিনি, কিন্তু আমি তার সঙ্গে যেতে ভালোবাসতাম, কারণ মূল উদ্দেশ্য ছিল তার সঙ্গে যাওয়া, আমি যেন সৎ হতে পারি। তারপর তার সঙ্গে যাওয়ার সময় একদিন আমি, সে একটি ভালো পরিবার থেকে ছিল, আর আমি ভাবতে শুরু করলাম, আপনারা জানেন আমার সেই মেয়েটির সময় নেওয়া উচিত নয়, এটা ঠিক নয়, কারণ সে একজন ভালো মেয়ে আর আমি গরিব, এবং আমি, আমার বাবার শরীর ভেঙে পড়েছিল, আর আমি, আমার কাছে কোনো উপায় ছিল না এমন একটি মেয়ের জন্য জীবিকা নির্বাহ করতে যে ভালো ঘরে আর মেয়েটির উপর গালিচা ব্যবহার করে অভ্যস্ত ছিল। আমি স্মরণ করতে পারি যখন আমি প্রথমবার গালিচা দেখেছিলাম, আমি জানতাম না এটা কি, আমি এর পাশ দিয়ে হেঁটে গেলাম, আমি ভেবেছিলাম এটা সব থেকে সুন্দর জিনিস যেটা আমি আমার জীবনে দেখেছি, কেমন করে তারা এমন একটি জিনিস মেজের উপর রাখতে পারে, এটা সেই গালিচা ছিল যেটা আমি প্রথম দেখেছিলাম, এটা ছিল একটা, আমি বিশ্বাস করি এটাকে বলা হয় মাদু, হয়তো আমি এটা ভুল ভেবেছিলাম, চাটাই জাতীয় অথবা কোনো কিছু যেটাকে বুনন করা হয়েছে আর মেজের উপর পড়েছিল, খুব সুন্দর সবুজ আর লাল, আর এর মাঝখানে একটি গোলাপ ফুল বানানো হয়েছিল, আপনারা জানেন এটা খুব সুন্দর জিনিস ছিল। অতএব আমি স্মরণ করতে পারি, আমি মনস্থ করেছিলাম যে হয় আমাকে তাকে জিজ্ঞেস করতে হবে আমার সঙ্গে বিবাহ করার জন্য, অথবা আমাকে সরে যাওয়া উচিত, আর কোনো ভালো লোককে তার সাথে বিবাহ করতে দেওয়া উচিত, এমন কেউ যে তার সঙ্গে ভালো ব্যবহার করবে, তার জীবিকা নির্বাহের ব্যবস্থা করবে এবং তার প্রতি সদয় হবে। আমি তার প্রতি সদয় হতে পারি, কিন্তু আমি কেবলমাত্র 20 সেন্ট প্রতি ঘন্টায় আয় করতাম, সুতরাং আমি তার জন্য বেশি কিছু করতে পারতাম না। আর আমি সমস্ত পরিবারের সাথে আমাদের যত্ন নিতে হতো, আর বাবার স্বাস্থ্য ভেঙে পড়েছিল, আর আমাকে তাদের সকলের যত্ন নিতে হতো। তাই আমি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তাই আমি ভাবলাম, ঠিক আছে, একটি বিষয় আমাকে করতে হবে, তাকে বলতে হবে যে আমি আর ফিরে আসবো না, কারণ তার জীবনকে নষ্ট করা এবং তাকে আমার সাথে বোকা বানানোর জন্য আমি খুব বেশি ভেবেছিলাম। আর তারপর আমি ভাবলাম, যদি কেউ তাকে পায় আর তার সঙ্গে বিবাহ করে, একটি সুন্দর গৃহ নির্মাণ করে, আর যদি আমি তাকে না পাই, হয়তো আমি জানবো যে সে সুখী ছিল। আর তাই আমি ভাবলাম, কিন্তু আমি শুধু তাকে ছেড়ে দিতে পারি না। আর আমি খুব খারাপ অবস্থায় ছিলাম, এবং দিনের পর দিন আমি এই সম্পর্কে ভাবতাম। তাই আমি তাকে বিয়ে করতে বলার জন্য খুব লাজুক ছিলাম। প্রতি রাতে আমি মনস্থ করতাম, আমি তাকে জিজ্ঞাসা করব, আর যখন আমি ও সেটা কি প্রজাপতি অথবা এমন কিছু যা আপনি আপনার মধ্যে পান, সকল ভাইয়েরা যারা এখানে আছেন হয়তো আপনাদের একই রকম অভিজ্ঞতা হয়েছে। আর এটি একটি মজার অনুভূতি, আমার মুখ গরম হয়ে যেত, আমি সেটা জানতাম না, আমি তাকে জিজ্ঞাসা করতে পারিনি। তাই আমি অনুমান করতে পারি আপনারা ভাবছেন আমি কিভাবে বিয়ে করেছি। আপনারা জানেন কি, আমি একটি পত্র লিখে তার কাছে জিজ্ঞাসা করেছিলাম, আর তাই সে এখন এটা ডিয়ার মিস ছিল না, এটা তার চেয়ে একটু বেশি, আপনারা জানেন, প্রেমের দিকে ছিল। এটা কোনো একটা চুক্তিপত্র ছিল না, এটা ছিল আমি এটা লিখেছিলাম যতটা ভালো আমার পক্ষে সম্ভব। আর আমি তার মায়ের থেকে কিছুটা ভীত ছিলাম, তার মা ছিলেন একরকম রুক্ষ, আর তার পিতা একজন ওলন্দাজ ভদ্রলোক ছিলেন, একজন বয়স্ক খুব ভালো ব্যক্তি। তিনি একজন ভাতৃসংঘের সংগঠক ছিলেন, রেল কর্মচারীদের সেই সময়ে $500 প্রতি মাসে আয় করতেন, আর আমি প্রতি ঘন্টায় 20 সেন্ট আয় করতাম তার কন্যার সঙ্গে বিবাহ করার জন্য। ও, আমি জানতাম এটা কখনো কাজ করবে না। আর তার মা খুবই, এখন তিনি একজন খুব ভালো মহিলা ছিলেন, আর তিনি এই উচ্চ সমাজগুলির মধ্যে একজন ছিলেন, আপনারা জানেন, আর সমানতার ভান করে এমন, আপনারা জানেন। আর তাই তিনি আমার খুব কাজের ছিলেন না। আমি একজন পুরানো সরল সাসফরাস বৃক্ষের মতো গ্রামীণ ছেলে ছিলাম, আর তিনি ভেবেছিলেন হোপের যেন একটু উচ্চ গোত্রের ছেলের সাথে যাওয়া উচিত, আর আমি মনে করি তিনি সঠিক ছিলেন। আর তাই, কিন্তু আমি তখন এটা ভাবিনি। আর তাই আমি ভাবলাম, ঠিক আছে, এখন আমি জানি না কিভাবে, আমি তার পিতাকে জিজ্ঞাসা করতে পারি না, আর আমি নিশ্চিত যে আমি তার মাকে জিজ্ঞাসা করব না, আর তাই আমাকে প্রথমে তাকে জিজ্ঞাসা করতে হবে। আর তাই আমি একটি পত্র লিখলাম, আর সেই দিন সকালবেলায় কর্মস্থলে যাওয়ার সময় আমি সেটা ডাকবাক্সে ফেলে দিই। সেই পত্রটি বুধবার সন্ধ্যেবেলায় আমরা মণ্ডলীতে যেতাম, আর সেটা সোমবার সকালবেলা ছিল। আমি রবিবার সারাদিন তাকে বলার চেষ্টা করেছিলাম যে আমি বিবাহ করতে চাই, কিন্তু আমি যথেষ্ট সাহস করতে পারিনি। আর তাই আমি এটা ডাকবাক্সে ফেলে দিই। আর সেই দিন কর্মক্ষেত্রে আমি ভাবতে থাকি, কি হবে যদি তার মা এই পত্রটি পেয়ে যান। হে আমা, তখন আমি বুঝতে পারলাম আমি ধ্বংস হয়ে গেছি যদি তিনি কখনো এটা পেয়ে যান, কারণ তিনি আমাকে নিয়ে বেশি ভাবতেন না। ঠিক আছে, আমার ঘাম ঝরা শুরু হয়ে যায়। আর সেই বুধবার সন্ধ্যেবেলায় যখন আমি আসি, হে আমার, আমি ভেবেছিলাম আমি সেখানে কিভাবে যাব, যদি তার মা সেই চিঠিটি পেয়ে থাকেন তবে তিনি সত্যি আমার উপর কাজ করবেন। তাই আমি আশা করলাম যেন সে এটা পেয়ে থাকে। আমি হোপকে এটা লিখেছিলাম, সেটা তার নাম ছিল হোপ। আর তাই আমি বললাম আমি বাইরে এটা লিখে দিব হোপের জন্য। আর তাই আর আমি ভেবেছিলাম হয়তো সে এখনো এটা পায়নি। তাই আমি ভালোভাবেই জানতাম বাইরে দাঁড়িয়ে সে বেরিয়ে আসার জন্য হর্ন বাজানো। ও আমা, আর কোন ছেলে যার যথেষ্ট সাহস নেই যে বাড়ি পর্যন্ত হেঁটে গিয়ে এবং দরজায় কড়া নেড়ে আর সেই মেয়ের হাত চায়, কোনোভাবেই তার সাথে বাইরে যাওয়া হচ্ছে না। এটা একদম ঠিক, এটা খুব বোকামো, এটা তুচ্ছকর। আর তাই আমি আমার পুরনো ফোর্ড গাড়িটি দাঁড় করাই, আপনারা জানেন, আর আমি এটা সম্পূর্ণ চকচকে করেছিলাম। আর তাই আমি উঠে গিয়ে দরজায় কড়া নাড়লাম। করুণা তার মা দরজায় আসলেন, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি বললাম, আপনি 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 কেমন আছেন মিসেস ব্রহ্মবাজ? হ্যাঁ, তিনি বললেন, তুমি কেমন আছো উইলিয়াম? আমি ভাবলাম, ওহো উইলিয়াম। আর তিনি বললেন, তুমি কি ভিতরে আসবে? আমি বললাম, আপনাকে ধন্যবাদ। আমি ভিতরে প্রবেশ করলাম। আমি বললাম, হোপ কি প্রস্তুত? আর তখনই হোপ ঘরের ভিতর থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসে, মাত্র 16 একটি মেয়ে। আর সে বলল, হাই বিলি। আর আমি বললাম, হাই হোপ। আর আমি বললাম, তুমি কি মন্ডলীতে যাওয়ার জন্য প্রস্তুত? সে বলল, মাত্র 1 মিনিটের মধ্যে। আমি ভাবলাম, হে হামা, সে এখনো সেটা পায়নি, সে এখনো সেটা পায়নি। খুব ভালো, খুব ভালো, খুব ভালো, আশা করি যেন সে এটা কখনো না পায়, তাহলে সবকিছু ঠিক থাকবে, কারণ সে আমার নাম দিয়ে দিত। তাই আমি ভালো অনুভব করলাম। আর তখন যখন আমি মণ্ডলীতে প্রবেশ করলাম, আমি ভাবতে শুরু করলাম যদি সে এটা পেয়ে থাকে। দেখুন, আর ডাক্তার ডেভিস কি বলছিলেন তা আমি শুনতে পাচ্ছিলাম না। আমি তার দিকে তাকালাম আর আমি ভাবলাম হতে পারে সে এটা লুকাচ্ছে, আর আমি এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় সে আমাকে নিশ্চয়ই বলবে, তাকে সেটা জিজ্ঞাসা করার জন্য। ভাই ডেভিস কি বলছিলেন তা আমি শুনতে পাচ্ছিলাম না, আর আমি তার দিকে তাকালাম আর আমি ভাবলাম আমি তাকে ছাড়তে পারবো না, কিন্তু চরম পরীক্ষাটি নিশ্চয়ই আসবে। তাই সভা শেষ হওয়ার পর আমরা রাস্তা ধরে একসঙ্গে হাঁটতে থাকি, বাড়ি ফিরতে থাকি, আর আমরা পুরানো ফোর্ট গাড়িটির দিকে হাঁটতে থাকি। আর চাঁদের আলো খুব উজ্জ্বল ছিল, আপনারা জানেন। আমি তার দিকে দেখলাম আর সে খুবই সুন্দরী দেখাচ্ছিল। ছেলে, আমি তার দিকে তাকাই আর আমি ভাবলাম আমি কতটা তাকে পেতে চাই, কিন্তু অনুমান করি আমি পারবো না। আর তাই আমি আর কিছু দূর হেঁটে গেলাম, আপনারা জানেন। আর আমি তার দিকে আবার দেখলাম, আমি বললাম তুমি আজ রাতে কেমন অনুভব করছো? সে বলল ও আমি ঠিক আছি। আর আমরা সে পুরনো ফোর্ট গাড়িটি দাঁড় করিয়ে বাইরে বেরিয়ে আসতে থাকলাম, আপনারা জানেন, পথের পাশ দিয়ে, পথের বাঁক দিয়ে ঘুরে আর তার ঘরের দিকে। আর আমি তার সঙ্গে দরজার দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমি ভাবলাম আপনারা জানেন সে সম্ভবত চিঠিটি পায়নি, তাই আমি হয়তো এটা ভুলে যেতে পারি। যাই হোক, আমার কাছে আরো একটি অনুগ্রহের সপ্তাহ আছে, তাই আমি ভালো অনুভব করতে থাকলাম। সে বলল বিলি? আমি বললাম হ্যাঁ। সে বলল আমি তোমার পত্রটি পেয়েছি হে আমা। আমি বললাম তুমি পেয়েছো? সে বলল হ্যাঁ। ঠিক আছে, সে হাঁটতেই থাকলো আর একটি কথাও বলল না। আমি ভাবলাম মহিলা আমাকে কিছু বলো, আমাকে তাড়িয়ে দাও, অথবা আমাকে বলো এই বিষয়ে তুমি কি ভাবো। আর আমি বললাম তুমি কি এটা পড়েছো? সে বলল হ্যাঁ। আমা, আপনারা জানেন একজন মহিলা কিভাবে আপনাকে উদ্বেগের মধ্যে রাখতে পারে? ও, আমি এইভাবে এটা বলতে চাইনি, আপনারা দেখুন দেখুন, কিন্তু যেভাবেই হোক আপনারা জানেন আমি ভেবেছিলাম তুমি কেন কিছু বলছো না, দেখুন। আর আমি চলতে থাকলাম। আমি বললাম তুমি কি সম্পূর্ণটা পড়েছিলে? আর সে বলল হ্যাঁ। আর আমরা প্রায় দরজার কাছে পৌঁছে গিয়েছিলাম, আর আমি ভাবলাম ছেলে আমাকে বারান্দায় উঠিও না, কারণ আমি তাদের থেকে দৌড়ে পালাতে পারবো না, তাই তুমি আমাকে এখানেই বলো। আর তাই আমি অপেক্ষা করতে থাকলাম। আর সে বলল বিলি আমি সেটা করতে চাই। সে বলল আমি তোমাকে ভালোবাসি, ঈশ্বর তার আত্মাকে এখন শান্তি প্রদান করুন, সে মহিমাতে আছে। সে বলল আমি তোমাকে ভালোবাসি। বলল আমার মনে হয় আমাদের অভিভাবকদের এই বিষয়ে বলা উচিত, তোমার কি তাই মনে হয় না? আর আমি বললাম প্রিয় শোনো, আসো এটা একটা 50-50 প্রস্তাব দিয়ে শুরু করি। আমি বললাম আমি তোমার বাবাকে বলবো যদি তুমি তোমার মাকে বলো। শুরু করার জন্য তার উপর খারাপ অংশটি গেঁথে দিলাম। সে বলল ঠিক আছে, যদি তুমি বাবাকে প্রথমে বলো। আমি বললাম ঠিক আছে, আমি তাকে রবিবার রাত্রে বলবো। আর রবিবার রাত্রে আমি তাকে মণ্ডলী থেকে নিয়ে আসি, আর সে আমার দিকে দেখতে থাকলো। আর আমি দেখলাম তখন 9:30 বাজে, আমার যাওয়ার সময় হয়ে গিয়েছিল। আর চার্লি তার ডেস্কে বসে টাইপ করছিলেন এবং মিসেস ব্রমবার্জ কোনায় বসে কাপড় বুনছিলেন, আপনারা জানেন, অথবা ছোট্ট গোলাকার ফ্রেম যেটা আপনারা কিছুর উপরে রাখেন, আপনারা জানেন, আমি জানি না আপনারা এটাকে কি বলেন। আর তিনি সেই রকম কিছু করছিলেন। আর হোপ আমার দিকে দেখতে থাকলো, আর সে আমার দিকে ভ্রুকুটি করতে থাকলো, আপনারা জানেন, তার বাবার দিকে ইশারা করতে থাকলো। আর আমি হে আমার, আমি ভাবলাম কি হবে যদি তিনি বলেন না, তাই আমি দরজার দিকে যেতে শুরু করলাম। আমি বললাম ঠিক আছে, আমি মনে করি আমার চলে যাওয়া উচিত। আর আমি দরজার দিকে হেঁটে যাই, আর সে আমার সঙ্গে দরজার দিকে আসতে থাকে। সে সবসময় দরজা পর্যন্ত এসে আমাকে শুভরাত্রি বলতো, তাই আমি দরজার দিকে যেতে শুরু করলাম। আর সে বলল তুমি কি তাকে বলবে না? আর আমি বললাম হ্যাঁ। আমি বললাম আমি নিশ্চয় চেষ্টা করছি, কিন্তু আমি জানি না কেমন করে আমি এটা করব। আর সে বলল আমি ভিতরে যাই আর তুমি তাকে বাইরে ডাকো। তাই সে ভিতরে চলে যায় আর আমাকে সেখানে দাঁড় করিয়ে রাখে। আর আমি বললাম চার্লি? তিনি ফিরে তাকালেন আর বললেন হ্যাঁ বিলি। আমি বললাম আমি কি 1 মিনিটের জন্য আপনার সঙ্গে কথা বলতে পারি? তিনি বললেন নিশ্চয়ই। তিনি তার টেবিল থেকে ঘুরে দাঁড়ালেন, মিসেস ব্রমবাজ তার দিকে তাকালেন, হোপের দিকে তাকালেন আর আমার দিকে তাকালেন। আর আমি বললাম আপনি কি বারান্দায় আসবেন? আর তিনি বললেন হ্যাঁ আমি বাইরে আসব। তাই তিনি বারান্দায় বেরিয়ে আসলেন। আমি বললাম নিশ্চয়ই এটা খুব সুন্দর রাত, তাই না? আর তিনি বললেন হ্যাঁ এটা সত্যি। আমি বললাম অবশ্যই উষ্ণ হয়ে অবশ্যই আছে, তিনি আমার দিকে দেখলেন। আমি বললাম আমি অনেক পরিশ্রম করছি। আমি বললাম আপনি জানেন এমনকি আমার হাতের চামড়াও পুরু হয়ে গেছে। তিনি বললেন তুমি তাকে নিতে পারো বিল। হে আমার, তুমি তাকে নিতে পারো। আমি ভাবলাম ও সেটা অনেক ভালো। আমি বললাম আপনি এটা সত্যি বলছেন চার্লি? তিনি বললেন, আমি বললাম চার্লি দেখুন, আমি জানি যে সে আপনার মেয়ে এবং আপনার অনেক টাকা আছে। আর তিনি আমাকে হাত দিয়ে ধরলেন। তিনি বললেন, বিলি শোনো, মানুষের জীবনে টাকা পয়সা সবকিছু নয়। তিনি বললেন, আমি বললাম চার্লি আমি 20 পয়সা প্রতি ঘন্টায় আয় করতে পারি, কিন্তু আমি তাকে ভালোবাসি আর সে আমাকে ভালোবাসে। আর আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি চার্লি, আমি ততক্ষণ কাজ করব যতক্ষণ না এই মোটা চামড়া আমার হাত থেকে বেরিয়ে যায় তার জীবন যাপনের জন্য। আমার পক্ষে যতটা সম্ভব আমি তার প্রতি ততটা নিষ্ঠাবান থাকব। তিনি বললেন, আমি সেটা বিশ্বাস করি বিল। তিনি বললেন, শোনো বিল, আমি তোমাকে বলতে চাই। বললেন, তুমি জানো প্রসন্নতা সুখী হওয়ার জন্য টাকা পয়সা দরকার হয় না। বললেন, শুধু তার প্রতি ভালো ব্যবহার করো আর আমি জানি তুমি করবে। আমি বললাম, ধন্যবাদ চার্লি, আমি নিশ্চয়ই এটা করব। তারপর মাকে বলার জন্য এটা তার সময়, জানি না সে এটা কিভাবে করেছিল, কিন্তু আমরা বিবাহ করি। তখন যখন আমাদের বিবাহ হয়ে যায়, আমাদের কিছুই ছিল না, গৃহস্থালি চালানোর জন্য কিছুই ছিল না। আমার মনে হয় আমাদের কাছে $2 or $3 ছিল, তাই আমরা একটি ঘর ভাড়া করি। এতে আমাদের মাসে $4 খরচ হতো। এটা ছিল একটি ছোট্ট পুরনো 2 রুমের জায়গা, এবং কেউ আমাদের একটি পুরনো ভাঁজ করা যায় এমন বিছানা দিয়েছিলেন। আমি ভাবছি কেউ কি কখনো পুরনো ভাঁজ করা যায় এমন বিছানা দেখেছেন, এবং তারা সেটা আমাদের দিয়েছিলেন। আর আমি শিয়ার্স এবং রোবক্সের থেকে 4টি চেয়ার সহ একটি ছোট টেবিল নিয়ে আসলাম। আর এগুলো রং করা ছিল না, আপনারা জানেন, আর আমরা সময় মতো সেটা নিয়ে এসেছিলাম। আর তাই আমি মহাশয় ওয়েবারের কাছে গেলাম, একজন পুরানো জিনিস ব্যবসায়ী, আর একটা রান্নার চুলা কিনে আনলাম। আমি এর জন্য $75 দিয়েছিলাম, আর উনানের ঝাঁজির জন্য $1 কিছু বেশি দিয়েছিলাম। আমরা গৃহস্থালি সাজাই, আর আমি মনে করতে পারি চেয়ারগুলোর উপর শ্যামরকের পাতা অঙ্কন করা, যখন আমি সেগুলো এঁকেছিলাম। আর ও আমরা কিন্তু খুবই আনন্দিত ছিলাম, আমরা একে অপরকে পেয়েছিলাম, আর সেটাই খুব প্রয়োজনীয় ছিল। আর ঈশ্বর তার করুণা এবং তার দয়ার দ্বারা আমরা পৃথিবীতে সবচেয়ে ছোট্ট সুখী দম্পতি ছিলাম। আমি খুঁজে পাই আপনি এই পৃথিবীর কতটা পণ্যের মালিক, তা দিয়ে প্রসন্নতা তৈরি হয় না, কিন্তু আপনি যে অংশটি বরাদ্দ পেয়েছেন তাতে আপনি কতটা সন্তুষ্ট। আর কিছুকাল পর ঈশ্বর নেমে এসে আমাদের ছোট্ট গৃহকে আশীর্বাদ করলেন। আমাদের একটি ছোট্ট ছেলে হয়, তার নাম ছিল বিলি পল, এখন এই সভাতে সে রয়েছে। আর তখন থেকে কিছু সময় পর, প্রায় 11 মাস, তিনি আমাদেরকে পুনরায় আশীর্বাদ করেন একটি ছোট্ট মেয়ে দিয়ে, যার নাম ছিল সারন রোজ, দ্য রোজ অফ সারন শব্দটি থেকে নেওয়া। আর আমি স্মরণ করতে পারি একদিন আমি আমার কিছু টাকা সঞ্চয় করেছিলাম, আর আমি একটু ছুটি নিতে যাচ্ছিলাম এক স্থানে যাওয়ার জন্য, পাও পাও ঝিলে মাছ ধরার জন্য। আর ফেরার পথে, আর এই সময়ের মধ্যে আমি আমার ধর্মান্তিকরণ ছেড়ে দিচ্ছি। আমার ধর্মান্তিকরণ হয়েছিল এবং মিশনারি ব্যাপটিস্ট চার্চে ডাক্তার রয় ডেভিসের দ্বারা নিযুক্ত করা হয়েছিল, আর একজন সেবক হয়েছিলাম এবং একটি ভজনালয় পাই এখন জেফারসন ভিলেতে, যেখানে আমি প্রচার করি। আর আমি ছোট মণ্ডলীতে ধর্মোপদেশ দিতাম, আর আমি কোনো টাকা পেতাম না। আমি মণ্ডলীতে 17 বছর ধর্মোপদেশ দিয়েছি এবং কখনো 1 পয়সা পাইনি। আমি বিশ্বাস করতাম না, এমনকি সেখানে একটি দানপাত্র ছিল না। আর যে দশমাংশ আমি কাছ থেকে পেতাম, আর এমনি করে ভবনের পিছনে একটি ছোট বাক্স ছিল, এর উপরে লেখা ছিল, আমার এই ভাতৃগণের এই ক্ষুদ্রতম দিগের মধ্যে একজনের প্রতি যখন ইহা করিয়াছিলে তখন আমারই প্রতি করিয়াছিলে। আর এইভাবেই মণ্ডলীর জন্য অর্থ প্রদান করা হতো। এটা পরিশোধ করার জন্য আমাদের 10 বছরের ঋণ ছিল, আর 2 বছরের কম সময়ে এটা পরিশোধ হয়ে যায়। আর আমি কখনোই কোনো ধরনের উপহার গ্রহণ করিনি। আর তখন ও আমার অবকাশের জন্য আমি $1 সঞ্চয় করেছিলাম। সেও কাজ করেছিল ফাইন শার্ট কারখানায়, একজন সুন্দর প্রিয় মেয়ে, আর আজ তার সমাধি হয়তো তুষারাবৃত, কিন্তু সে এখনো আমার হৃদয়ে আছে। আর আমার মনে আছে যখন সে আমাকে এই ঝিলে মাছ ধরতে যাওয়ার জন্য পর্যাপ্ত অর্থ উপার্জন করতে এত কঠোর পরিশ্রম করেছিল। আর যখন আমি সেই ঝিল থেকে ফিরছিলাম মিশাওয়াকা এবং সাউথ ব্যান্ড ইন্ডিয়ানাতে পৌঁছাতে, আমি দেখতে পাই, আর আমি লক্ষ্য করতে শুরু করি গাড়িগুলোর পিছনে লেখা কেবল যিশু। আর আমি ভাবলাম সেটা অজানা শোনাচ্ছে, কেবল যিশু। আর আমি সেই চিহ্নগুলি লক্ষ্য করতে শুরু করি, আর এটা বাইসাইকেলে, ফোর্ড গাড়িতে, ক্যাডিলাক গাড়িতে এবং আরো অনেক জায়গায় ছিল, কেবল যীশু। এবং আমি তাদের মধ্যে কয়েকজনকে অনুসরণ করি, আর তারা একটি বড় গির্জায় এসেছিল, আর আমি জানতে পারলাম তারা প্যান্টিকোস্টাল। আমি প্যান্টিকোস্টাল সম্পর্কে শুনেছি, কিন্তু তারা ছিল একগুচ্ছ পবিত্র গড়ানোর দল, যারা মেচের উপর শুয়ে থাকে আর মুখ দিয়ে ফেনা বার করে আর সবকিছু যেটা আমাকে তারা বলেছিল। তাই আমি এটা নিয়ে কিছু করতে চাইনি। আমি শুনতে পেলাম তারা ভিতরে সভা করছিল, আর আমি ভাবলাম, বিশ্বাস করুন, আমি শুধু ভিতরে যাব। তাই আমি আমার পুরনো ফোর্ড গাড়িটি দাঁড় করালাম আর ভিতরে গেলাম, আর সব গান গাওয়া যা আপনি আপনার জীবনে কখনো শুনেছেন। আর আমি খুঁজে পাই সেখানে দুটি মন্ডলী ছিল, একটির নাম ছিল পিএ অফ জেসি আর পিএ অফ ডব্লিউ। আপনাদের মধ্যে থেকে অনেকে স্মরণ করতে পারেন এই দুটি মন্ডলীকে। আমি মনে করি তারা এখন ঐক্যবদ্ধ এবং ইউনাইটেড প্যান্টিকোস্টাল চার্চ নামে পরিচিত। ঠিক আছে, আমি তাদের কিছু শিক্ষকের কথা শুনেছি, আর তারা সেখানে দাঁড়িয়েছিলেন ও তারা যিশুর সম্পর্কে শিক্ষা দিচ্ছিলেন, তিনি কত মহান ছিলেন আর সবকিছু কত মহান ছিল, আর পবিত্র আত্মার বাপ্তিস্মার বিষয়ে। আমি ভাবলাম তারা কি বিষয়ে কথা বলছে, আর কিছুক্ষণ পরে কেউ লাফিয়ে উঠে অন্য ভাষায় কথা বলা শুরু করলো। ঠিক আছে, আমি আমার জীবনে এমন কিছু শুনিনি। আর সেখানে একজন মহিলা ছুটে আসেন যত দ্রুত তার পক্ষে সম্ভব, তারপর সকলে উঠে দৌড়াতে শুরু করলো। আর আমি ভাবলাম, ঠিক আছে ভাই, তাদের কাছে নিশ্চয়ই গির্জার ভদ্রতা নেই, চিৎকার করে যাচ্ছে। আমি ভাবলাম এটা কি ধরনের দল, কিন্তু আপনারা জানেন এর সম্পর্কে কিছু। আমি যতক্ষণ সেখানে বসে থাকি ততই আমার ভালো লাগতে থাকে। সেখানে এমন কিছু ছিল যা সত্যি ভালো বলে মনে হয়েছিল, আর আমি তাদের দেখতে থাকলাম, আর এটা চলতে থাকলো। আমি ভাবলাম আমি তাদের সাথে কিছুক্ষণ সহ্য করব, কারণ আমি দরজার কাছে ছিলাম, যদি কোনো তাড়াহুড়ো শুরু হয় আমি দরজা দিয়ে বেরিয়ে যাব। আমি জানি আমার গাড়ি কোথায় পার্ক করা আছে, ঠিক কোনার কাছাকাছি। আর আমি তাদের মধ্যে কিছু প্রচারকদের শুনতে শুরু করি, তারা ছিল পণ্ডিত এবং ছাত্র, কেন আমি ভাবলাম সেটা ঠিক আছে। আর রাত্রে খাবারের সময় হয়ে এলো, আর বললেন সবাই নৈশভোজে আসুন, কিন্তু আমি ভাবলাম এক মিনিট, বাড়ি যাওয়ার জন্য আমার কাছে $1 আর 75 সেন্ট রয়েছে, আর পেট্রোল কেনার জন্য আমার কাছে এটাই ছিল, ঘরে ফিরে আসার জন্য এটাই নিয়েছিলাম। আর আমার কাছে পুরনো ফোর্ড গাড়ি ছিল, এটা সুন্দর পুরনো ফোর্ড গাড়ি ছিল, এটা পিছিয়ে ছিল না, এটা ঠিক এখানে বাইরে এটার মতো হবে, শুধু ক্ষয় হয়ে গিয়েছিল। আমি আসলে বিশ্বাস করি যে ফোর্ড গাড়ি ঘন্টায় 30 মাইল যেতে পারে, কিন্তু অবশ্যই সেটা 15 এইদিকে এবং 15 এইদিকে, আপনারা দেখুন একসাথে করুন, আপনারা 30 পেয়ে যাবেন। আমি ভাবলাম ঠিক আছে, সেই রাতে আমি মনে করি আমি বাইরে যাব, আর পরে আমি রাতের সবার জন্য থেকে যাই। আর ও তিনি বললেন সকল প্রচারক ধর্ম সম্প্রদায় নির্বিশেষে মঞ্চে আসুন। ঠিক আছে, সেখানে আমরা প্রায় 200 জন ছিলাম, আমি উপরে গেলাম, আর তিনি বললেন এখন আপনাদের সকলের প্রচারের জন্য আমাদের কাছে সময় নেই। তিনি বললেন হেঁটে যাওয়ার সময় বলুন আপনি কে এবং আপনি কোথা থেকে এসেছেন। ঠিক আছে, আমার সময় আসলো, আমি বললাম উইলিয়াম ব্র্যানাম, ব্যাপটিস্ট, জেফারসনভিলে, ইন্ডিয়ানা, চলে গেলাম। আমি শুনি বাকি সবাই তাদের নিজেদের বলে প্যান্টিকোস্টাল, 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 পিএ অফ ডব্লিউ, পিএ অফ জেসি, পিএ অফ ডব্লিউ। আমি এগিয়ে গেলাম, আমি ভাবলাম ঠিক আছে, আমার মনে হয় আমি কুৎসিত হাঁস, তাই আমি বসে পড়লাম আর অপেক্ষা করতে থাকলাম। আর সেই দিন সেখানে খুব ভালো তরুণ প্রচারক ছিলেন এবং তারা শক্তিশালী ভাবে প্রচার করলেন, আর তখন তারা বললেন যিনি আজ রাত্রে বার্তা নিয়ে আসবেন তিনি হলেন, আমি বিশ্বাস করি তারা তাকে প্রবীণ বলেছিল, এবং তাদের সেবকেরা রেভারেন্ডের পরিবর্তে এটা ছিল প্রবীণ। আর তারা সেখানে একজন বয়স্ক নিগ্র ব্যক্তিকে নিয়ে আসেন, এবং তার কাছে এই পুরনো ধাঁচের প্রচারকের পোশাক ছিল, আমার মনে হয় না যে আপনারা কখনো দেখেছেন, পিছনে লম্বা পায়রার লেজ, আপনারা জানেন মকমলের কলার দিয়ে, এবং তার মাথার চারিপাশে সাদা চুলের সামান্য রিন ছিল। দরিদ্র বৃদ্ধ ব্যক্তি, তিনি এইভাবে বেরিয়ে আসলেন আপনারা জানেন, আর তিনি সেখানে ঘুরে দাঁড়ালেন, আর যেখানে সমস্ত প্রচারক যিশু এবং মহান সম্পর্কে প্রচার করছিলেন, তিনি কত মহান আরো অনেক কিছু, সেই বৃদ্ধ লোকটি ইয়োবের থেকে তার পাঠ্যটি নিয়ে আসলেন। যখন আমি পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করি তখন তুমি কোথায় ছিলে, অথবা যখন প্রভাতীয় নক্ষত্রগণ একসঙ্গে আনন্দরূপ করল, ঈশ্বরের পুত্রগণ সকলে জয়ধ্বনি করল। আর সেই দরিদ্র বৃদ্ধ ব্যক্তিটি, আমি ভাবলাম তারা কেন তাদের কোন তরুণ প্রচারককে প্রচার করতে দিলেন না, খুব ভালো, সেই জায়গাটা সম্পূর্ণরূপে ভরে গিয়েছিল। আর আমি ভাবলাম কেন তারা সেটা করলেন না। আর তখন সে বৃদ্ধ ব্যক্তিটি পৃথিবীতে কি ঘটছে সেটা প্রচার করার পরিবর্তে সর্বদা স্বর্গে কি ঘটছে সেটা তিনি প্রচার করতে শুরু করলেন। ঠিক আছে, তিনি তাকে আদিতে নিয়ে যান সময়ের শুরুতে, এবং তাকে দ্বিতীয় আগমনের মাধ্যমে অনুভূমিক মেঘধনুক নিচে ফিরিয়ে আনলেন। কেন, আমি আমার জীবনে এমন প্রচার কখনো শুনিনি। সেই সময় যখন আত্মা তাকে স্পর্শ করল, তিনি প্রায় এতটা উঁচুতে লাফিয়ে উঠলেন আর গোড়ালি দিয়ে আওয়াজ করলেন, তার কাঁধ পিছনের দিকে ঝাঁকালেন, আর প্রায় মঞ্চ থেকে পড়ে যাওয়ার উপক্রম হলেন। বললেন আমার এখানে প্রচার করার জন্য তোমাদের কাছে যথেষ্ট জায়গা নেই, আর এখানে আমার কাছে যতটা জায়গা রয়েছে তার কাছে এর থেকে বেশি জায়গা ছিল। আমি ভাবলাম যদি এটা একজন বৃদ্ধকে এমন আচরণ করতে পারে তাহলে এটা আমাকে স্পর্শ করলে কি হবে। আমি ভাবলাম হয়তো আমারও এর কিছু দরকার আছে। কেন তিনি সেখান থেকে বেরিয়ে আসলেন, আমি সেই বৃদ্ধের জন্য খুব দুঃখিত বোধ করলাম, কিন্তু যখন তিনি চলে গেলেন আমি আমার জন্য দুঃখিত বোধ করলাম, আর আমি তাকে সেখান থেকে চলে যেতে দেখলাম। আমি সেই রাত্রে বেরিয়ে যাই, আর আমি ভেবেছিলাম এখন পরের দিন সকালে আমি কাউকে জানতে দিব না কোথায় আমি কে, তাই আমি চলে যাই। আর সেই রাত্রে আমি আমার ট্রাউজার ইস্ত্রি করি, আমি ভুট্টার খেতে ঘুমোতে গেলাম, আর আমি নিচে গিয়ে আমার জন্য কিছু বাসি রোল কিনে আনলাম। আমি তাদের একটি গুচ্ছ কিনে নিয়ে আসি একটি নিকেল দিয়ে, সেখানে একটি জলের কল ছিল, আমি কিছু জল নিয়ে আসি। আমি জানতাম যে এটা আমাকে কিছুক্ষণ স্থায়ী করবে, তাই আমি কিছু জল নিয়ে আসলাম আর পান করলাম আর রোলগুলি খেয়ে ফেললাম, এবং ফিরে এসে আরেকটু পানীয় জল নিয়ে আসলাম। দুটি আসন নিয়ে ভুট্টার ক্ষেতে বেরিয়ে গেলাম, আর আমার ছোট্ট চেক ট্রাউজারটি সেখানে রাখলাম আসনের মাঝখানে চাপা দিয়ে। আর সেই রাত্রে আমি প্রায় সারা রাত প্রার্থনা করলাম। আমি বললাম, প্রভু, যেখানে আমি প্রবেশ করেছি এটা কি? আমার জীবনে আমি এই ধরনের ধার্মিক ব্যক্তিদের কখনো দেখিনি, আর আমি বললাম এটা কি আমাকে জানতে সাহায্য করুন। আর পরের দিন সকালে আমি সেখানে গেলাম। আমাদের সকালে প্রাতরাশের আমন্ত্রণ জানিয়েছিলেন, অবশ্যই আমি তাদের সাথে খেতে যাব না, কারণ আমার কাছে দান করার মতো কিছুই ছিল না। আর আমি ফিরে গেলাম। আর পরদিন সকালে যখন আমি সেখানে গেলাম, কেন আমি আমার কিছু রোল খেয়ে নিয়েছিলাম আর বসে পড়লাম, আর তাদের কাছে একটি মাইক্রোফোন ছিল, আর আমি এর আগে কখনো মাইক্রোফোন দেখিনি। আমি সেই জিনিসটি দেখে ভয় পেয়েছিলাম, তাই তারা আর এটার থেকে একটি তার এখান থেকে ঝুলেছিল, এটা নিচের দিকে ঝুলেছিল তাদের মধ্যে একটি ড্রপ মাইকের মতো। আর তিনি বললেন, গত রাত্রে মঞ্চের উপর একজন তরুণ প্রচারক ছিলেন, একজন ব্যাপটিস্ট। আমি ভাবলাম, ওহো, ভালো, আমার কাজ শেষ। আর তিনি বললেন, তিনি মঞ্চের উপর সর্বকনিষ্ঠ প্রচারক ছিলেন, তার নাম ব্রায়ান। কেউ কি জানেন তিনি কোথায় আছেন? তাকে উপরে আসতে বলুন, আমরা চাই তিনি যেন আজকের সকালের প্রচার করেন। হে আমা, আমি ছোট টি শার্ট পরেছিলাম আর চেক ট্রাউজার, আপনারা জানেন, আর আমরা ব্যাপটিস্টরা বিশ্বাস করি আপনার একটি স্যুট থাকতে হবে মঞ্চে উঠার জন্য, আপনারা জানেন। আমি স্থির হয়ে বসে থাকলাম। আর সেই সময়ে তারা এটা তাদের আন্তর্জাতিক সম্মেলনে উত্তর দিকে করেছিলেন, কারণ যদি এটা দক্ষিণের দিকে হতো নিগ্র ব্যক্তিরা সেখানে আসতে পারতেন না, সেখানে নিগ্র ব্যক্তিরা থাকতেন। আর আমি দক্ষিণাঞ্চলবাসী ছিলাম, আমার কলারে এখনো স্টার্চ আছে, আপনারা দেখুন। ভেবেছিলাম আমি অন্য কারো চেয়ে একটু ভালো। আর সেই সকালে একজন নিগ্র ব্যক্তি আমার পাশে বসেছিলেন, তাই আমি বসে তার দিকে দেখলাম। আমি ভাবলাম, ঠিক আছে, তিনি একজন ভাই। আর তিনি বললেন, কেউ কি জানেন উইলিয়াম ব্রায়ান কোথায় আছেন? আমি আসনের মধ্যে এইভাবে লুকিয়ে যাই। তাই তিনি বললেন, দ্বিতীয়বার ঘোষণা করলেন, বললেন, বাইরে কেউ? তিনি এই ছোট্ট মাইক্রোফোনটি টেনে আনলেন, জানেন উইলিয়াম ব্রায়ান কোথায় আছেন? তাকে বলুন সকালের বার্তা দেওয়ার জন্য তাকে আমরা মঞ্চে চাই, তিনি দক্ষিণ ইন্ডিয়ানা থেকে একজন ব্যাপটিস্ট প্রচারক। আমি মাথা নিচু করে স্থির হয়ে বসে থাকলাম। আপনারা জানেন, কেউ আমাকে চিনত না। যাই হোক, সেই নিগ্র বালকটি আমার দিকে দেখলেন, বললেন, আপনি কি জানেন তিনি কোথায় আছেন? আমি ভাবলাম আমাকে হয়তো মিথ্যা কথা বলতে হবে অথবা কিছু করতে হবে, তাই আমি বললাম, এখানে চেপে রাখুন। তিনি বললেন, হ্যাঁ মহাশয়। আমি বললাম, আমি আপনাকে কিছু বলতে চাই। আমি বললাম, আমি সেই ব্যক্তি। তিনি বললেন, ঠিক আছে, সেখানে চলে যান। আর আমি বললাম, না, আমি পারবো না, দেখুন। আমি বললাম, আমি এই ছোট্ট পুরনো চেক ট্রাউজার আর এই ছোট্ট টি শার্ট পরেছি। আমি বললাম, আমি সেখানে যেতে পারি না। তিনি বললেন, আপনি কোন পোশাক পরেছেন সেটা তারা গুরুত্ব দেয় না, সেখানে যান। আমি বললাম, না না। আমি বললাম, শান্ত থাকুন, এখন কিছু বলবেন না। এক মিনিট পরে তারা পুনরায় মাইক্রোফোনে আসেন, বললেন, কেউ কি জানেন উইলিয়াম ব্রায়ান কোথায় আছেন? তিনি বললেন, তিনি এখানে আছেন, তিনি এখানে আছেন, তিনি এখানে আছেন। হে আমা, আমি সেখানে উঠে দাঁড়াই সেই ছোট্ট টি শার্ট পরিধান করে, আপনারা জানেন। আর এখন আমি, তিনি বললেন, উপরে আসুন মহাশয় ব্রায়ান, আমরা চাই যেন আপনি বার্তা নিয়ে আসেন। হে আমার, সকল প্রচারকের সামনে, সকল লোকের সামনে। আর আমি পিছলে গিয়েছিলাম, আপনারা জানেন, আমার মুখ লাল আর আমার কান জ্বলতে শুরু করে। আর আমি পিছলে গেলাম, চেক ট্রাউজার আর টি শার্ট প্রচারক, ব্যাপটিস্ট প্রচারক মাইক্রোফোনের দিকে যাচ্ছে, আগে কখনো দেখিনি, আপনারা দেখুন। আর আমি সেখানে দাঁড়িয়ে আমি বললাম, ঠিক আছে, আমি এই বিষয়ে জানতাম না, আমি আগাছাল হয়ে পড়ি, আসল বিচলিত, আপনারা জানেন। আর আমি লোক ১৬ অধ্যায় খুললাম, আর আমি ভাবলাম, ঠিক আছে, এখন আমি বিষয়বস্তুতে চলে যাই। আর সেই নরক থেকে চক্ষু তুললে আর ক্রন্দন করলেন, আর আমি পেয়েছিলাম, তাই আমি প্রচার করতে শুরু করলাম, আপনারা জানেন। আর প্রচার করা শুরু করতেই আমি একটু ভালো অনুভব করলাম, আর আমি বললাম সেই ধনী ব্যক্তিটি নরকে ছিলেন আর তিনি ক্রন্দন করলেন। সেই ছোট্ট তিনটি শব্দ যেমন আমার অনেক বার্তায় রয়েছে, আপনি বিশ্বাস করেন? আর শৈলকে বলো আপনারা আমাকে এগুলো প্রচার করতে শুনেছেন, আর আমার ছিল, আর তখন তিনি ক্রন্দন করলেন। আর আমি বললাম সেখানে কোনো সন্তান নেই নরকে নিশ্চিত ভাবে, তখন তিনি ক্রন্দন করলেন। আমি বললাম সেখানে কোনো ফুল নেই, তখন তিনি ক্রন্দন করলেন। সেখানে কোনো ঈশ্বর নেই, তখন তিনি ক্রন্দন করলেন। সেখানে খ্রিস্ট নেই, তখন তিনি ক্রন্দন করলেন। তারপর আমি ক্রন্দন করলাম, কিছু একটা আমাকে ধরে ফেললো, আমার হে আমা। তারপর আমি জানি না কি ঘটেছিল, যখন আমি একরকম নিজেকে পেয়েছিলাম তখন আমি বাইরে দাঁড়িয়েছিলাম, তারা চিৎকার করছিল আর ক্রন্দন করছিল, আর আমি, আমাদের এটা অভিভূত করার সময় ছিল। আমি যখন বাইরে আসলাম সেখানে একজন ব্যক্তি বড় টেক্সাসের টুপি বড় বুট পরে আমার কাছে আসলেন, হেঁটে এসে বললেন আমি একজন অমুক প্রাচীন প্রচারক, রাখাল বালকের বুট, রাখাল বালকের কাপড় পরে। আমি ভাবলাম ঠিক আছে, তাহলে আমার চেক ট্রাউজারটা অতটা খারাপ নয়। বললেন আমি চাই আপনি যেন টেক্সাসে এসে আমার জন্য পুনরুজ্জীবন সভা করেন। ও মহাশয় আমাকে এটা ছেড়ে দিতে দিন। আর আমি এটা এভাবে ছেড়ে দিলাম। এখানে আরেকজন ব্যক্তি আসেন গলফ খেলার ট্রাউজার পরিধান করে, যেখানে তারা গলফ খেলতো আপনারা জানেন, তাদের ঢিলে ঢালা ছোট প্যান্ট ছিল। তিনি বললেন আমি অমুক প্রাচীন মিয়ামি থেকে, আমি পছন্দ করি, আমার হয়তো পরিধান বেশি কিছু নয়। আমি তার দিকে দেখলাম আর আমি ভাবলাম ঠিক আছে। তাই আমি এই সকল বিষয় নিয়ে আর ঘরে ফিরে যাই, স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়। সে বলল তুমি এত খুশি কেন বিলি? আমি বললাম ও আমি ফসলের শ্রেষ্ঠ অংশের সাথে দেখা করেছি, আমার এটা তোমার দেখা সেরা। তারা তাদের ধর্ম দিয়ে লজ্জা পায় না। আর ও আমি তাকে এর সম্পর্কে সব বললাম, আর আমি বললাম এখন দেখো প্রিয় আমন্ত্রণের শাড়ি তাদের লোকদের। সে বলল তারা পবিত্র গড়ানো লোক নয় তাই না? আমি বললাম আমি জানি না তারা কোন ধরনের গড়ানো লোক, কিন্তু তাদের কাছে এমন কিছু আছে যেটা আমার প্রয়োজন আছে, দেখুন। আমি বললাম সেটা আমি নিশ্চিত। আমি বললাম আমি 90 বছর বয়সী একজন বৃদ্ধকে আবার তরুণ হতে দেখেছি। আমি বললাম আমি আমার জীবনে এরকম প্রচার কখনো দেখিনি, কারণ আমি কখনো একজন ব্যাপটিস্টকে এভাবে প্রচার করতে দেখিনি। আমি বললাম তারা শ্বাস ফুরিয়ে যাওয়া পর্যন্ত প্রচার করে, আর হাঁটু ভাঁজ করে মেঝেতে পড়ে, পুনরায় উঠে তারা শ্বাস নেয়। তুমি তাদেরকে 2 ব্লক দূর থেকে শুনতে পাবে, এখনো প্রচার করছে। আর আমি বললাম আমি আমার জীবনে এরকম কখনো শুনিনি। আর আমি বললাম তারা অন্য ভাষায় কথা বলে, আর অন্যজন তারা কি বলছে সেটা অনুবাদ করে, আমার জীবনে কখনো এরকম শুনিনি। আমি বললাম তুমি কি আমার সঙ্গে যাবে? সে বলল প্রিয় যখন আমি তোমার সঙ্গে বিবাহ করি আমি তোমার সঙ্গে থাকবো যতক্ষণ না মৃত্যু আমাদের পৃথক করে। সে বলল আমি যাব। সে বলল এখন আমরা লোকদের বলবো। আর আমি বললাম ঠিক আছে তুমি তোমার মাকে বলো আর আমি আমার মাকে বলবো। আর আমি গিয়ে মাকে বললাম, মা বললেন ঠিক আছে নিশ্চয় বিলি, ঈশ্বর যা কিছু করার জন্য তোমাকে ডেকেছেন যাও সেটা করো। আর মিসেস ব্রমব্যাচ আমাকে ডেকে পাঠালেন, সেখানে গেলাম, তিনি বললেন এটা কি তুমি যেটা বলছো? আর আমি বললাম ও মিসেস ব্রমব্যাচ, আমি বললাম আপনারা কেউ এমন মানুষ দেখেননি? তিনি বললেন চুপ করো চুপ করো। আমি বললাম হ্যাঁ ম্যাম, আমি বললাম আমাকে ক্ষমা করবেন। আর তিনি বললেন তুমি কি জানো তারা একদল পবিত্র গড়ানো লোক? আমি বললাম না ম্যাম, আমি সেটা জানতাম না। আমি বললাম তারা নিশ্চয়ই খুব ভালো মানুষ। তিনি বললেন মূল বিষয় তুমি কি মনে করো যে তুমি আমার মেয়েকে এমন বিষয়ে টেনে আনবে? বললেন হাস্যকর, এটা আবর্জনা ছাড়া আর কিছুই নয় যা অন্য গির্জাগুলি ফেলে দিয়েছে। তিনি বললেন প্রকৃতপক্ষে তুমি আমার মেয়েকে এভাবে বের করে আনবে না। আর আমি বললাম কিন্তু আপনি জানেন মিসেস ব্রমব্যাচ, আমার হৃদয়ে আমি অনুভব করি যে প্রভু চান যেন আমি তাদের সাথে যাই। তিনি বললেন তুমি নিজ মণ্ডলীতে ফিরে যাও যতক্ষণ না তারা তোমার জন্য একটি বাসভবন তৈরি করতে সক্ষম হয়, আর এমন এক ব্যক্তির মতো আচরণ করো যার বোধ রয়েছে। বললেন তুমি আমার মেয়েকে সেখানে নিয়ে যাচ্ছ না? আমি বললাম হ্যাঁ ম্যাম। আমি ঘুরে বেরিয়ে এলাম আর হোপ কান্না শুরু করলো। সে বেরিয়ে এলো, সে বলল বিলি মা যাই বলুক না কেন আমি তোমার সাথে থাকবো, তার হৃদয়কে আশীর্বাদ করুন। আর আমি বললাম ও ঠিক আছে প্রিয়। আর আমি এটা ছেড়ে দিলাম, তিনি তার মেয়েকে এমন লোকদের সাথে যেতে দিতেন না, কারণ এটা আবর্জনা ছাড়া আর কিছু ছিল না। তাই আমি এটা এক প্রকার ছেড়ে দিলাম। এটা আমার জীবনের সবচেয়ে খারাপ ভুল ছিল, সবচেয়ে খারাপের মধ্যে একটা। কিছু সময় পর সন্তানেরা আসার কয়েক বছর পর, আর একদিন আমরা সেখানে বন্যা আসে 1937 খ্রিস্টাব্দে সেখানে বন্যা আসে, আর আমি সেই সময় টহলে ছিলাম। আর আমি আমার সাধ্যমত চেষ্টা করছিলাম মানুষকে বন্যা থেকে বের করে আনতে, ঘর বাড়ি ভেঙে যাচ্ছিল, আর আমার স্ত্রী নিউমোনিয়াতে খুবই খুবই অসুস্থ হয়ে পড়েছিল, আর তারা তাকে বাইরে নিয়ে যায়। নিয়মিত হাসপাতাল এত ভরা ছিল যে আমরা তাকে সেখানে রাখতে পারিনি, তাই আমরা তাকে বাইরে নিয়ে গেলাম সরকারি হাসপাতালে, যেখানে তাদের একটি রুম ছিল, আর তাই তারা আমাকে আবার বাইরে ডাকলো। আর আমি সবসময় নদীতে থাকতাম এবং বেশ নৌকাওয়ালা ছিলাম, তাই আমি মানুষকে বাঁচানোর চেষ্টা করছিলাম, তাদের বন্যা থেকে উদ্ধার করছিলাম। আর তারপর আমি তারা আমাকে ডেকে বললেন, চেস্টনাট স্ট্রিটে একটি বাড়ি আছে, এটা কিছুক্ষণের মধ্যে ভেঙে যাবে, সেখানে একজন মা আর তার বাচ্চারা রয়েছে। বললেন, যদি আপনি মনে করেন আপনার নৌকা, আপনার মোটর তাদের কাছে যেতে পারে। আমি বললাম, ঠিক আছে, আমি যা করতে পারি তা করব। আর আমি ঢেউয়ের উপর দিয়ে ছুটে গিয়ে সেখানে বাঁধ ভেঙে গিয়েছিল, আর ও আমা সেই শহরকে ধুয়ে নিয়ে যাচ্ছিল। আর আমি যতটুকু পারতাম সম্পূর্ণ রস দিয়ে দিতাম, এবং অবশেষে গলির ওপারে এবং জায়গাগুলির মধ্যে দিয়ে আর আমি পুরনো বাঁধের কাছে পৌঁছে গেলাম, যেখান থেকে জল পড়ছিল। আর আমি কাউকে চিৎকার করতে শুনতে পাই, আর আমি দেখতে পাই একজন মা বারান্দায় দাঁড়িয়ে আছেন, আর সেখানে বড় রোলার এভাবে যাচ্ছিল। ঠিক আছে, আমি এই পথ ধরে উপরে গেলাম যতদূর আমার পক্ষে যাওয়া সম্ভব, আর স্রোত দিয়ে ফিরে এসে অন্যদিকে পৌঁছে গেলাম। আমি আমার নৌকোটিকে থামের সঙ্গে বাঁধার জন্য ঠিক সময়েই থামিয়ে দিয়েছিলাম, পোস্টের সঙ্গে, দরজার পোস্টের সঙ্গে অথবা বারান্দার পোস্ট। আর আমি দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে সেখানে নিয়ে গেলাম, আর দুজন বা তিনজন বাচ্চাকে। আর আমি আমার নৌকর বাঁধ খুলে দিলাম, আর তাকে নিয়ে পিছনে নিচে নেমে আসলাম, তাকে তীরে পৌঁছে দিয়ে শহর থেকে প্রায় দেড় মাইল দূরে, যতক্ষণ না আমি তাকে তীরে নিয়ে এসেছি। আর তারপর যখন আমি সেখানে পৌঁছালাম, সে অজ্ঞান হয়ে পড়ল, আর সে শুরু করলো, সে চিৎকার করছিল, আমার শিশু, আমার শিশু। ঠিক আছে, আমি ভাবলাম যে সে হয়তো তার শিশুকে ঘরে রেখে এসেছে। ঠিক আছে, আমি পুনরায় ফিরে গেলাম যখন তারা তাকে শুশ্রূষা করছিল, আর আমি খুঁজে পেলাম এটা ছিল, সে জানতে চেষ্টা করছিল তার শিশু সেখানে কোথায় আছে। সেখানে তিন বছর বয়সী একজন ছোট সাথী ছিল, আর আমি ভেবেছিলাম তিনি একটি ছোট শিশু বা কিছু বোঝাতে চেয়েছেন। আর আমি ফিরে গিয়ে সেখানে পৌঁছালাম, আর আমি যখন নৌকা নিয়ে ভিতরে পৌঁছালাম, আর কোনো শিশুকে খুঁজে পেলাম না, আর বারান্দা ছেড়ে দেয় আর ঘরটি তলিয়ে যায়। আর আমি দ্রুত দৌড়ে গিয়ে সেই টুকরোটা ধরলাম যেখানে আমার নৌকা ভাসছিল, নৌকায় উঠলাম আর সেটাকে টেনে তুলে খুলে দিলাম। আর তখন আমি স্রোতের মাঝখানে চলে আসি, আর তখন রাত প্রায় সাড়ে এগারোটা, আর তুষারপাত হচ্ছিল। আর আমি ইঞ্জিন চালু করার রশিটা ধরে টানলাম, কিন্তু এটা চালু হলো না। আর আমি চেষ্টা করলাম, কিন্তু এটা চালু হলো না। আর আমি পুনরায় চেষ্টা করলাম, স্রোতে ভেসে যেতে থাকলাম, জলপ্রপাত ঠিক আমার নিচেই ছিল। আর আমি খুব চেষ্টা করছিলাম, আমি ভাবলাম, ও আমা, এখানেই আমার শেষ, এটাই সেটা। আর আমি খুব চেষ্টা করছিলাম, আর আমি বললাম, প্রভু দয়া করে আমাকে এভাবে মৃত্যু দেবেন না। আর আমি টানতে থাকলাম আর টানতে থাকলাম, আর এটা আমার কাছে ফিরে আসলো, আবর্জনার সেই দলটির সম্বন্ধে কি যেখানে তুমি যাওনি, দেখুন। আহা, আমি নৌকায় হাত রেখে আর আমি বললাম, ঈশ্বর আমার প্রতি দয়া করুন, আমাকে আমার স্ত্রী এবং বাচ্চাকে এভাবে ছেড়ে যেতে দেবেন না, এবং তারা সেখানে অসুস্থ, অনুগ্রহ করে। আর আমি এভাবে এটা টানতে থাকলাম, আর এটা চালু হলো না। আর আমি নিচে গর্জন শুনতে পেলাম, কারণ আমি আর কয়েক মিনিট আর ও আমার এটা হবে। আর আমি বললাম, প্রভু যদি আপনি আমাকে ক্ষমা করেন, আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি সবকিছু করব। সেখানে নৌকায় নতজানু হয়ে আর আমার মুখের উপর তুষারপাত হচ্ছিল, আমি বললাম, আপনি যা করতে বলবেন আমি তা করব। আর আমি পুনরায় টানলাম আর এটা শুরু হয়ে গেল। আর আমি যন্ত্রের বেগবর্ধক অংশটি সম্পূর্ণ খুলে দিলাম, আর অবশেষে তীরে পৌঁছালাম। আর আমি ট্রাক খুঁজতে ফিরে গেলাম, টহল ট্রাক। আর আমি ভাবলাম, তাদের মধ্যে কেউ বললেন সরকারি হাসপাতালটি ভেসে গেছে, সেখানে আমার স্ত্রী এবং শিশু, উভয় শিশু। আর আমি সরকারি হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম যত তাড়াতাড়ি আমার পক্ষে সম্ভব। আর জল প্রায় 15 ফুট গভীর হয়ে দাঁড়িয়েছিল, আর সেখানে একজন মেজর সাহেব ছিলেন। আর আমি বললাম, মেজর সাহেব, হাসপাতালটির কি হয়েছে? বললেন, এখন চিন্তিত হবেন না, তোমার ওখানে কেউ আছে? আমি বললাম, হ্যাঁ, একজন অসুস্থ স্ত্রী আর দুই সন্তান। তিনি বললেন, তারা সকলে বেরিয়ে গেছে, বললেন তারা একটি মালবাহী গাড়িতে এবং তারা চার্লস টাউনের দিকে চলে গেছে। আমি দৌড়ালাম, আমার নৌকায় উঠলাম অথবা আমার গাড়িতে উঠলাম আর আমার নৌকা এর পিছনে, আর সেখানে দৌড়ালাম। আর তখন খাড়িগুলি প্রায় আড়াই বা তিন মাইল চওড়া হয়ে গিয়েছিল। আর আমি সারা রাত ধরে চেষ্টা করলাম। তাদের মধ্যে থেকে কয়েকজন বললেন, গাড়িটি, মালবাহী গাড়িটি কাঠের সেতুটিকে ভাসিয়ে দিয়েছে। ঠিক আছে, আমি নিজেকে একটি ছোট দ্বীপে খুঁজে বার করি, সেখানে তিন দিন স্থির থাকি। এটা আবর্জনা ছিল কিনা তা ভাবার জন্য আমার কাছে প্রচুর সময় ছিল, শুধু মারছে আমার স্ত্রী কোথায়। অবশেষে যখন আমি তাকে খুঁজে পেলাম, আমি যখন বেরিয়ে আসলাম আর পার হওয়ার কিছুদিন পর, সে কলম্বাস, ইন্ডিয়ানাতে ছিল, ব্যাপটিস্ট অডিটোরিয়ামে, যেখানে তারা একটি হাসপাতাল তৈরি করেছিল, অসুস্থ ঘর, ছোট সরকারি কুঠির মধ্যে। আমি তার কাছে দৌড়ে গেলাম সে কোথায় তা খুঁজে বার করার জন্য, চিৎকার করে, হোপ হোপ হোপ। আর আমি দেখলাম, আর সেখানে সে একটি খাটের উপর শুয়েছিল, আর টিভি প্রবেশ করেছিল। সে তার ছোট্ট অস্থির হাতটি তুলে আর সে বলল, বিলি। আর আমি তার দিকে দৌড়ে গেলাম, আর আমি বললাম, হো প্রিয়। সে বলল, আমাকে দেখতে খুব খারাপ লাগছে তাই না? আমি বললাম, না প্রিয়, তোমাকে ঠিক দেখাচ্ছে। তার জীবন বাঁচানোর চেষ্টা করার জন্য আমরা আমাদের কাছে যা ছিল তার সাথে প্রায় 6 মাস ধরে কাজ করেছিলাম, কিন্তু তার পরিস্থিতি ক্রমাগত খারাপ হয়ে যাচ্ছিল। একদিন আমি টহলে ছিলাম আর আমার রেডিও চালু ছিল, আর আমি ভেবেছিলাম, আমি তাদের বলতে শুনেছি রেডিওতে কল করুন, বললেন উইলিয়াম ব্রানহামের জন্য এখনই আপনাকে হাসপাতালে দরকার আছে, স্ত্রী মারা যাচ্ছে। আমি যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে ফিরে গেলাম লাল বাতি এবং সাইরন চালু করে, আর তারপর আমি হাসপাতালে পৌঁছালাম আর আমি থামলাম, ভেতরে প্রবেশ করলাম। হাসপাতালের ভেতরে প্রবেশ করার সময় আমি আমার এক ছোট বন্ধুকে দেখতে পাই, আমরা একসাথে মাছ ধরতাম, আমরা ছেলেদের মতো একসাথে দৌড়াই। শ্যাম আদায়ের, ডাক্তার শ্যাম আদায়ের, তিনি সেই ব্যক্তি যার সম্বন্ধে কিছু সময় আগে দর্শন এসেছিল এবং তাকে ক্লিনিকের কথা বললেন, আর তিনি বললেন যদি কেউ এই দর্শনটি সন্দেহ করে শুধু তাকে সংগ্রহ করুন, আপনি এটা সঠিক কিনা তা জানতে চান। আর তারপরে সে সেখানে এইভাবে বেরিয়ে আসে এবং তার হাতে তার টুপি ছিল, তিনি আমার দিকে তাকিয়ে কাঁদতে লাগলেন, আর আমি তার কাছে ছুটে যাই, তাকে জড়িয়ে ধরি, তিনি আমাকে জড়িয়ে ধরলেন, বললেন বিলি সে চলে যাচ্ছে। তিনি বললেন আমাকে ক্ষমা করবেন, আমার পক্ষে যা সম্ভব সবকিছু করেছি, আমি বিশেষজ্ঞ আর সবকিছু এনেছিলাম। আমি বললাম শ্যাম নিশ্চয়ই সে যাচ্ছে না, বললেন হ্যাঁ সে যাচ্ছে, এবং তিনি বললেন বিল ওখানে যাবেন না। আমি বললাম আমাকে ভিতরে যেতেই হবে শ্যাম, আর তিনি বললেন এটা করবেন না, করবেন না, দয়া করে করবেন না। আমি বললাম আমাকে ভেতরে যেতে দিন, বললেন আমি তোমার সাথে যাব। আমি বললাম না আপনি এখানেই থাকেন, আমি তার শেষ মুহূর্ত তার সাথে থাকতে চাই, বললেন সে অজ্ঞান হয়ে গেছে। আমি রুমের ভিতরে প্রবেশ করলাম আর নার্স সেখানে বসেছিলেন, আর তিনি কাঁদছিলেন, কারণ তিনি এবং হোপ একসাথে সহপাঠী ছিলেন, আর তাই আমি তাকালাম আর তিনি কাঁদতে শুরু করলেন, হাত উপরে করে আর বেরিয়ে যেতে শুরু করলেন, আর আমি তাকালাম আর তাকে নাড়া দিলাম, সেখানে সে ছিল, সে প্রায় 120 পাউন্ড থেকে প্রায় 60 নেমে গিয়েছিল, আর আমি তাকে নাড়া দিলাম। আর যদি আমি 100 বছর ধরে বেঁচে থাকি, যা ঘটেছিল তা আমি কখনোই ভুলব না। সে পাশ ফিরল আর সেই বড় বড় সুন্দর চোখগুলি আমার দিকে তাকালো, সে হাসলো, সে বলল তুমি কেন আমাকে ডেকে ফিরিয়ে আনলে বিলি? আমি বললাম প্রিয় আমি এখন সম্প্রচারটি শুনেছি, আমাকে কাজে যেতে হয়েছিল, আমরা ঋণগ্রস্ত ছিলাম আর শত শত ডলার ডাক্তারের বিল ছিল, আর দেওয়ার জন্য কিছু ছিল না, আর আমাকে কাজে যেতে হয়েছিল, আর আমি তাকে দিনে 2 অথবা 3 বার দেখেছি, আর প্রতি রাতে, আর তখন যখন সে সেই অবস্থায় ছিল। আমি বললাম তুমি কি বলতে চাচ্ছ তোমাকে ডেকে ফিরিয়ে আনলাম? সে বলল বিলি তুমি এটা নিয়ে প্রচার করেছো, তুমি এটা নিয়ে কথা বলেছো, কিন্তু এটা কি তা তোমার কোনো ধারণা নেই। আমি বললাম তুমি কি বিষয়ে কথা বলছো? সে বলল স্বর্গ। সে বলল দেখো, সে বলল আমাকে কিছু লোক, পুরুষ অথবা মহিলা অথবা কিছু অগ্রদূতের দ্বারা বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল, তারা সাদা পোশাক পরিধান করেছিল, আর সে বলল আমি স্বস্তিতে এবং শান্তিতে ছিলাম, বলল বড় সুন্দর পাখি গাছ থেকে গাছে উড়ে যাচ্ছিল। সে বলল ভেবো না আমি নিজের পাশে আছি। সে বলল বিলি আমি তোমাকে আমাদের ভুল বলতে যাচ্ছি। সে বলল বসো। আমি করিনি, আমি হাঁটু গেড়ে বসে ওর হাত ধরলাম। সে বলল তুমি জানো আমাদের ভুলটা কোথায়? আর আমি বললাম হ্যাঁ প্রিয় আমি জানি। সে বলল আমাদের কখনোই মায়ের কথা শোনা উচিত হয়নি, সেই লোকেরা সঠিক ছিল। আর আমি বললাম আমি এটা জানি। সে বলল আমাকে প্রতিশ্রুতি দাও যে তুমি এই লোকদের কাছে যাবে, বলল কারণ তারা ঠিক। আর সে বলল আমার সন্তানদের এইভাবে বড় করবে। আর সে বলল আমি তোমাকে কিছু বলতে চাই। সে বলল আমি মরে যাচ্ছি, কিন্তু বলল আমি ভয় পাই না, আমি যেতে ভয় পাই না, বলল এটা সুন্দর। সে বলল শুধু একটি বিষয়, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না বিল, আর আমি জানি তোমাকে এই ছোট্ট দুটি শিশুকে বড় করতে হবে। সে বলল আমাকে প্রতিশ্রুতি দাও যে তুমি অবিবাহিত থাকবে না আর আমার সন্তানদের এখান থেকে ওখানে টানাটানি করতে দিবে না। এটা 21 বছরের মায়ের জন্য একটি বুদ্ধিমান বিষয় ছিল। আর আমি বললাম আমি এটা প্রতিশ্রুতি দিতে পারি না হোক। সে বলল দয়া করে আমাকে প্রতিশ্রুতি দাও। বলল একটি বিষয় আমি তোমাকে বলতে চাই। বলল তোমার কি সেই রাইফেলের কথা মনে আছে? আমি বন্দুকের জন্য পাগল ছিলাম। আর সে বলল তুমি সেদিন সেই রাইফেলটি কিনতে চেয়েছিলে আর অগ্রিম অর্থ প্রদান করার মতো পর্যাপ্ত টাকা তোমার কাছে ছিল না। আমি বললাম হ্যাঁ। সে বলল আমি আমার নিকেল, আমার টাকা সঞ্চয় করেছি যেন তুমি সেই রাইফেলের জন্য অগ্রিম অর্থ প্রদান করতে পারো। সে বলল এখন যখন এটা শেষ হয়ে যাবে আর তুমি বাড়ি ফিরে যাবে, ডুফোল্ডের দিকে দেখো অথবা ভাঁজ করা বিছানা, উপরের কাগজের টুকরের নিচে, আর তুমি সেখানে টাকা খুঁজে পাবে। সে বলল আমাকে কথা দাও যে তুমি সেই রাইফেলটি কিনবে। আর আপনারা জানেন আমার কেমন লেগেছিল যখন আমি সেই ডলার 75 সেন্ট নিকেলে সেখানে দেখেছি আমি রাইফেল কিনেছি। আর সে বলল, তোমার সেই সময়টা মনে আছে যখন তুমি আমার জন্য একজোড়া স্টকিং কিনতে শহরে যাচ্ছিলে আর আমরা ফোর্ট ওয়ানে যাচ্ছিলাম? আমি বললাম, হ্যাঁ, আমি মাছ ধরে এসেছিলাম। আর সে বলেছিল, আমাদের ফোর্ট ওয়ানে যেতে হবে। আমাকে সে রাতে প্রচার করতে হয়েছিল। আর সে বলল, তুমি জানো, আমি তোমাকে বলেছিলাম সেখানে দুই প্রকার আছে, একটিকে বলা হয় শিফন আর অন্যটি কি রেয়ন। এটা কি ঠিক? রেয়ন এবং শিফন, ঠিক আছে, যাই হোক না কেন, শিফন হলো সব থেকে ভালো, এটা কি ঠিক? আর সে বলল, এখন তুমি আমাকে কিছু শিফন এনে দাও, ফুল স্টাইল। আপনারা সেই জিনিসটা জানেন যেটা স্টকিং এর পিছনে ছোট মতো থাকে উপরে। আর আমি মহিলাদের পোশাক সম্পর্কে কিছু জানতাম না, তাই আমি রাস্তা দিয়ে বলতে বলতে যাচ্ছিলাম শিফন 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 শিফন, চিন্তা করতে চেষ্টা করে শিফন শিফন। কেউ বলল, হ্যালো বিলি। আমি বললাম, ও হ্যালো, শিফন 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 শিফন। আর কোনায় গিয়ে মহাশয় স্পনের সঙ্গে দেখা হয়। তিনি বললেন, আরে বিলি, তুমি কি জানো এখন সেই শেষ ঘাটের পাশে পাঁচ মাছ টোপ খাচ্ছে? আমি বললাম, অবশ্যই এটা ঠিক, হ্যাঁ। আর এখন ভাবলাম, যখন আমি তাকে ছেড়ে দিয়ে আসলাম সেটা কি জিনিস ছিল, আমি সেটা ভুলে গেছি। তাই থেলমা ফোর্ড একটি মেয়ে যাকে আমি চিনতাম, 10 সেন্ট দোকানে কাজ করতেন, আর আমি জানতাম তারা সেখানে মহিলাদের স্টকিংস বিক্রি করে। তাই আমি সেখানে যাই, আমি বললাম, হাই থেলমা। আর তিনি বললেন, হাই বিলি, আপনি কেমন আছেন, হোপ কেমন আছে? আর আমি বললাম, ঠিক আছে। আমি বললাম, থেলমা, আমি হোপের জন্য একজোড়া মোজা চাই। তিনি বললেন, হোপ মোজা চাইনি? আমি বললাম, হ্যাঁ ম্যাডাম, সে নিশ্চয় চেয়েছে। বললেন, আপনি কি বলতে চাইছেন স্টকিংস? হ্যাঁ নিশ্চয়ই। আমি বললাম, ওটাই সেটা, আমি ভেবেছিলাম ও আমি আমার অজ্ঞতা দেখিয়েছি। আর তিনি বললেন, সে কি ধরনের চায়? আমি বললাম, ও আমি বললাম, আপনার কাছে কি ধরনের আছে? তিনি বললেন, ঠিক আছে, আমার কাছে রেয়ন আছে। আমি পার্থক্য জানতাম না, রেয়ন শিফন সব একই শোনায়। আমি বললাম, এটাই আমি চাই। তিনি বললেন, আমি বললাম, আমাকে একজোড়া দিন ফুল স্টাইল। আর তিনি, আমি ভুল বুঝেছি, এটা কি ফুল ফ্যাশন? ফুল ফ্যাশন। আর তাই আমি বললাম, আমাকে একজোড়া দিন। আর যখন তিনি সেগুলো আমাকে দিতে গেলেন, সেটা ছিল মাত্র 30 সেন্ট, 20 সেন্ট বা 30 সেন্ট, প্রায় অর্ধেক মূল্য। ঠিক আছে, আমি বললাম, আমাকে তাদের দুই জোড়া দিন, দেখুন। আর আমি ঘরে ফিরে গিয়ে আর আমি বললাম, তুমি জানো প্রিয়, তোমরা মহিলারা দরদাম খুঁজে পেতে সারা শহর ঘুরে কেনাকাটা করো, তুমি জানো তোমরা অহংকার করতে পছন্দ করো। আর আমি বললাম, কিন্তু এখানে এখানে দেখো, যে দামে তুমি একজোড়া কিনতে তা দিয়ে আমি দুই জোড়া কিনেছি, দেখো। আমি বললাম, এটা আমার ব্যক্তিগত ক্ষমতা, দেখো। আমি বললাম, তুমি জানো থেলমা আমাকে এগুলো বিক্রি করেছে? আমি বললাম, সে হয়তো আমাকে সেগুলো অর্ধেক দামে দিয়ে দিয়েছে। সে বলল, তুমি কি শিফন এনেছো? আমি বললাম, হ্যাঁ ম্যাডাম, এটা আমার কাছে একই রকম শোনাচ্ছিল, আমি জানতাম না যে কোনো পার্থক্য আছে। আর সে আমাকে বলল, সে বলল, বিলি, আমি অদ্ভুত ভেবেছিলাম যখন সে ফোর্ট ওয়ানে গিয়েছিল, তাকে আরেকটি স্টকিংস কিনতে হয়েছিল। সে বলল, আমি এগুলো তোমার মাকে দিয়েছি, বলল, এগুলো বয়স্ক মহিলাদের জন্য, বলল, আমি দুঃখিত যে আমি এটা করেছি। আর আমি বললাম, ও ঠিক আছে প্রিয়। আর সে বলল, এখন অবিবাহিত থেকো না। আর সে বলল, সে জানে না কয়েক ঘন্টার মধ্যে কি ঘটতে যাচ্ছে। আর আমি তার প্রিয় হাতটি ধরেছিলাম যখন ঈশ্বরের দূতেরা তাকে নিয়ে চলে যায়। আমি ঘরে ফিরে যাই, আমি জানতাম না কি করব। আমি রাতে সেখানে শুয়েছিলাম আর আমি শুনতে পেলাম, আমি মনে করি এটা একটা ইঁদুর ছিল, পুরনো খাঁচার মধ্যে যেখানে আমাদের কিছু কাগজপত্র ছিল। আর আমি আমার পা দিয়ে দরজা বন্ধ করেছিলাম আর সেখানে তার কিমানো পোশাকটি পিছনে ঝুলিয়ে রেখেছিলাম। আর সেই মর্গে সেখানে শুয়েছিলাম। আর একটু পরেই কেউ একজন আমাকে ডেকে বলল, বিলি। আর এটা ছিল ভাই ফ্র্যাঙ্ক বয়। তিনি বললেন, তোমার বাচ্চা মারা যাচ্ছে। আমি বললাম, আমার শিশু? বললেন, হ্যাঁ, স্যারন রোজ। বললেন, ডাক্তার এখন সেখানে আছেন। আর বললেন, তার টিউবারকুলার মেনিনজাইটিস হয়েছে, সে এটা তার মায়ের কাছ থেকে পেয়েছে। আর বললেন, সে মারা যাচ্ছে। আমি গাড়িতে উঠলাম, সেখানে গেলাম, আর সেখানে সে ছিল মিষ্টি ছোট শিশু, আর তারা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। আমি তাকে দেখতে যাই, স্যাম এসে বলল, বিলি, তুমি ওই ঘরে যেও না, তোমাকে বিলি পলার কথা ভাবতে হবে। বললেন, সে মারা যাচ্ছে। আমি বললাম, ডাক্তার, আমি আমার বাচ্চাকে দেখতে চাই। তিনি বললেন, না, আপনি ভিতরে যেতে পারবেন না। বললেন, তার মেনিনজাইটিস হয়েছে বিলি, আর আপনি এটা বিলি পলের কাছে নিয়ে যাবেন। আর আমি অপেক্ষা করলাম যতক্ষণ না সে বেরিয়ে যায়। আমি তাকে মরতে দেখে দাঁড়াতে পারছিলাম না। আর তার মা সেখানে আন্ডারটেকার প্রতিষ্ঠানে শুয়েছিল। আমি আপনাকে বলছি, একজন সীমা লঙ্ঘনকারীর পথ কঠিন। আর আমি গেলাম, দরজা দিয়ে ঢুকে গেলাম। আর যখন স্যাম বেরিয়ে গেলেন আর নার্স বেরিয়ে গেলেন, আমি নিচে বেসমেন্টে গেলাম। এটা একটা ছোট্ট হাসপাতাল ছিল, তাকে আলাদাভাবে রাখা হয়েছিল, আর মাছি তার ছোট্ট চোখের উপর বসছিল। আর তাদের কাছে একটি ছোট্ট, আমরা কি বলে থাকি, মশারি অথবা ছোট জাল তার চোখের উপর। আর সে সামান্য খিচুনি দিয়ে আর ছোট্ট মোটা পা এইভাবে উপরে ও নিচে করছিল। আর তার ছোট্ট হাতগুলি সেই খিচুনির সঙ্গে আর আমি তার দিকে তাকালাম, আর সে চতুর হওয়ার জন্য যথেষ্ট বড়, প্রায় 8 মাস বয়সী। আর তার মা তার ছোট্ট 3 কোণ দিয়ে তাকে সেখানে বসাত। আপনারা জানেন, উঠোনে যখন আমি আসতাম, আমি হর্ন বাজাতাম আর সে উ করত আমার কাছে আসার জন্য, আপনারা জানেন। আর সেখানেই আমার প্রিয়তম মারা যাচ্ছে। আমি তার দিকে তাকিয়ে আর আমি বললাম, শ্যারি, তুমি কি বাবাকে চিনো? তুমি কি বাবাকে চিনো, শ্যারি? আর যখন সে তাকালো, সে এত কষ্ট করছিল যতক্ষণ না তার একটি ছোট্ট সুন্দর নীল চোখ বন্ধ হয়ে যায়। এটা আমার হৃদয় আমার কাছ থেকে ছিঁড়ে ফেলার মতো। আমি নতজানু হয়ে আমি বললাম, প্রভু, আমি কি করেছি? আমি কি রাস্তার কোনায় সুসমাচার প্রচার করিনি? আমি যা করতে জানি তা সবই করেছি। এটা আমার বিরুদ্ধে রাখবেন না। আমি তাদের লোকদের কখনো আবর্জনা বলিনি। তাদের লোকদের আবর্জনা এটা তিনি বলেছিলেন। আমি বললাম, আমি দুঃখিত এই সব ঘটনার জন্য, আমাকে ক্ষমা করুন, আমার বাচ্চাকে নেবেন না। আর যখন আমি প্রার্থনা করছিলাম, তখন কালো রঙের মতো একটি চাদর বা কাপড় নিচে নেমে এলো। আমি জানতাম তিনি আমাকে প্রত্যাখ্যান করেছেন। এখন সেটা আমার জীবনের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে বিশ্বাসঘাতক সময় ছিল। যখন আমি উঠলাম আর তার দিকে তাকালাম, আর আমি ভাবলাম, শয়তান আমার মনে রেখেছিল, আচ্ছা, তুমি যতটা কঠোরভাবে প্রচার করেছো এবং যেভাবে তুমি বেঁচে আছো, আর এখন যখন তোমার নিজের শিশুর কথা এসেছে, তিনি তোমাকে প্রত্যাখ্যান করবেন? আর আমি বললাম, এটা ঠিক, যদি তিনি আমার বাচ্চাকে বাঁচাতে না পারেন, তাহলে আমি পারবো না। আমি থামলাম। আমি ঠিক জানতাম না কি করতে হবে। আর তারপর আমি এই কথাটি বললাম, আমি বললাম, প্রভু, আপনি তাকে আমাকে দিয়েছেন এবং আপনি তাকে নিয়ে গেছেন, প্রভুর নাম ধন্য হোক। যদি আপনি আমাকেও নিয়ে যান, আমি তথাপিও আপনাকে ভালোবাসব। আর আমি তার উপর আমার হাত রাখলাম। আমি বললাম, তোমাকে আশীর্বাদ করুন প্রিয়, বাবা তোমাকে বড় করতে চেয়েছিলেন, আর সমস্ত হৃদয় দিয়ে আমি তোমাকে বড় করতে চেয়েছিলাম এবং প্রভুকে ভালোবাসার জন্য তোমাকে বড় করতে চেয়েছিলাম। কিন্তু স্বর্গদূতরা তোমার জন্য আসছে প্রিয়, বাবা তোমার ছোট্ট শরীরটা নামিয়ে মার বাহুতে শুইয়ে দেবে, আমি তোমাকে তার সাথে কবর দেব। একদিন বাবা তোমার সাথে দেখা করবে, তুমি শুধু মায়ের সাথে অপেক্ষা করো। যখন তার মা মারা যাচ্ছিল, সে বলেছিল, শেষ কথা সে বলেছিল, সে বলেছিল, বিল, খেতে থাকো। আমি বললাম, আমি করব। সে বলল, আমি বললাম, যদি তিনি শস্য খেতে আসেন, আমি বাচ্চাদের নিয়ে যাব আর দেখা করব। যদি আমি না থাকি, আমি তোমার পাশে সমাহিত হব। আর সেই মহান দরজার ডান দিকে তুমি যাও, আর যখন তুমি সবাইকে আসতে দেখো, সেখানে দাঁড়িয়ে ডাকতে থেকো, বিল, বিল, বিল। তুমি যতটা জোরে পারো, আমি তোমার সাথে সেখানে দেখা করব। আমি তাকে বিদায় দিলাম। আমি আজ যুদ্ধক্ষেত্রে, সেটা প্রায় 20 বছর আগের কথা। আমি আমার স্ত্রীর সাথে দেখা করার জন্য তারিখ পেয়েছি। আমি তার সাথে দেখা করতে যাচ্ছি। আর আমি ছোট বাচ্চাটিকে যখন মারা গেল, মায়ের বাহুতে রাখলাম, আর আমরা কবরস্থানে নিয়ে গেলাম। আর আমি সেখানে দাঁড়িয়েছিলাম ভাই স্মিথের কাছ থেকে শোনার জন্য, মেথডিস্ট প্রচারক, যিনি অন্ত্যেষ্টিক্রিয়া প্রচার করেছিলেন, ছাই ছাইতে এবং ধুলো ধুলোতে। আর আমি ভাবলাম, হৃদয় হৃদয়তে সেখানে সে গিয়েছে। এর কিছুদিন পরই আমি এক সকালে ছোট বিলিকে নিয়ে গেলাম। সে খুব ছোট ছিল, সে ছিল, সেই জন্য সে আমার সাথে থাকতো আর আমি তার সাথে থাকতাম। আমাকে তার কাছে বাবা এবং মা উভয়ই হতে হয়েছিল। আমি তার ছোট বোতলটি কাছে রাখতাম। আমার কাছে সামর্থ্য ছিল না রাতভর আগুন জ্বালিয়ে তার দুধ গরম রাখার জন্য। আমি এটা নিয়ে আমার পিছনে রেখে ঘুমাতাম আর আমার শরীরের তাপ দিয়ে এটাকে উষ্ণ রাখতাম। আমরা বন্ধুর মতো একসঙ্গে থাকতাম। আর কোনোদিন যখন আমি ক্ষেত থেকে চলে যাব, আমি তাকে বাক্য দিয়ে যেতে চাই আর বলবো, যাও বিলি, তুমি এর সাথে থাকো। কিছু লোক ভাবে, কেন আমি তাকে সবসময় আমার সাথে রাখি? আমি তাকে ছেড়ে দিতে পারি না, সে এমনকি বিবাহিত। কিন্তু আমার এখনো মনে আছে, সে আমাকে বলেছিল তার সাথে থাকো, আর আমরা বন্ধুর মতো একসাথে থেকে গেলাম। আমার মনে আছে শহরে ঘুরে বেড়ানো, আমার হাতের বোতল সে কাঁদতে চাইবে। এক রাতে সে আমরা পিছনের উঠোনে হাঁটছিলাম, যেখানে শুধু যখন সে তার জন্মের জন্য তৈরি হচ্ছিল, সে হতাশ ছিল, আর আমি শুধু একটি মেয়ে, আপনারা জানেন। আর আমি উঠোনের পিছনে পুরনো ওক গাছ থেকে এদিকে ওদিকে হাঁটতাম, আর সে তার মার জন্য কাঁদত, আর আমার কাছে তাকে নিয়ে যাওয়ার জন্য মা ছিল না। আর আমি তাকে জড়িয়ে ধরে বলতাম, ও প্রিয়, আমি বলেছিলাম, সে বলেছিল, বাবা, আমার মা কোথায়? তুমি কি তাকে কবরে দিয়েছো? আমি বলেছিলাম, না প্রিয়, সে ঠিক আছে, সে স্বর্গে আছে। আর সে সেখানে কিছু বলেছিল, প্রায় আমাকে মেরে ফেলেছিল এক বিকেলে। সে কাঁদছিল সন্ধ্যার সময়, আর আমি তাকে আমার পিঠে এইভাবে বেঁধেছিলাম, ওকে আমার কাঁধে বেঁধে এইভাবে হাত বুলাচ্ছিলাম। আর সে বলল, বাবা, দয়া করে যাও আর মাকে এখানে নিয়ে আসো। আর আমি বললাম, প্রিয়, আমি মাকে আনতে পারবো না। যিশু বলেছিল, ঠিক আছে, যিশুকে বলো যেন আমার মাকে পাঠিয়ে দেন, আমি তাকে চাই। আর আমি বললাম, ঠিক আছে প্রিয়, আমি আর তুমি একদিন তার সাথে দেখা করব। আর সে থামলো, বলল, বাবা। আর আমি বললাম, হ্যাঁ। বলল, আমি মাকে ওই মেঘের উপরে দেখেছি। আমার অনেকটা আমাকে মেরে ফেললো। আমি ভাবলাম, আমি মাকে ওই মেঘের উপরে দেখেছি। আমি প্রায় অজ্ঞান হয়ে যাই। আমি সেই ছোট্ট বন্ধুটিকে এইভাবে জড়িয়ে ধরলাম আর মাথা নত করে ভিতরে চলে গেলাম। দিনগুলো কেটে গেল, আমি এটা ভুলতে পারিনি। আমি কাজ করার চেষ্টা করেছি, বাড়িতে ফিরতে পারিনি। এটা আর বাড়ি ছিল না, আর আমি থাকতে চেয়েছিলাম। আমাদের কাছে পুরনো ভাঙা আসবাবপত্র ছাড়া আর কিছু ছিল না, কিন্তু এটা এমন কিছু ছিল যা সে আর আমি একসাথে উপভোগ করেছি। এটা বাড়ি ছিল। আর আমার মনে আছে, একদিন আমি সরকারি চাকরিতে কাজ করার চেষ্টা করছিলাম। আমি একটি সেকেন্ডারি কয়েল ঠিক করতে গিয়েছিলাম। এটা নিচে ঝুলেছিল খুব ভোরে, আর আমি এই ক্রসের উপরে উঠে পড়ি, আর আমি বাচ্চাটিকে ছাড়তে পারিনি। আমি আমার স্ত্রীকে যেতে দেখতে পারি, কিন্তু বাচ্চাটি যাচ্ছে, একটি ছোট্ট জীব। আর আমি সেখানে ছিলাম, আর আমি গান গাইছিলাম। দূরে সে পাহাড়ে একটি রুক্ষ পুরনো ক্রুশ দাঁড়িয়ে, আর প্রাইমারি কয়েল ট্রান্সফরমার থেকে নেমে, আপনারা জানেন, সেকেন্ডারি কয়েলে চলে যায়। আর আমি এর উপরে অবস্থান করছিলাম, আর আমি দেখতে লাগলাম সূর্য আমার পিছনে আসছে, আর সেখানে আমার হাত প্রসারিত এবং সে পাহাড়ের উপর ক্রুশের চিহ্ন। আমি ভেবেছিলাম, হ্যাঁ, এটা আমার পাপ ছিল যেটা তাকে সেখানে নিয়ে গিয়েছিল। আমি বললাম, শারন প্রিয়, বাবা তোমাকে খুব দেখতে চায়। প্রিয়, আমি আবার তোমাকে আমার বাহুতে তুলতে চাই। তুমি ছোট্ট প্রিয় জিনিস। আমি নিজেকে পাশে পেলাম। অনেক সপ্তাহ হয়ে গেছে, আমি আমার রাবারের গ্লাভস খুলে ফেললাম, আর পাশে ঠিক 2300 ভোল্ট চলছে। আর আমি রাবারের গ্লাভস খুলে ফেললাম। আমি বললাম, ঈশ্বর, আমি এটা করতে ঘৃণা করি, আমি ভীতু, কিন্তু স্যারি, বাবা কয়েক মিনিটের মধ্যে তোমাকে আর মাকে দেখতে যাচ্ছেন। আমার গ্লাভসটি টানতে শুরু করি, সেই 2300-তে আমার হাত রাখতে। এটা ভেঙে যাবে কেন? আপনার মধ্যে রক্ত থাকবে না। আর তাই আমি সেই গ্লাভসটি খুলতে শুরু করলাম, আর কিছু ঘটে যায়। যখন আমার চেতনা ফিরে আসে, আমি মাটিতে বসেছিলাম, এইভাবে মুখে হাত দিয়ে কাঁদছিলাম। এটা ছিল ঈশ্বরের অনুগ্রহ, নতুবা আমি এখানে আরোগ্য সভা করতে পারতাম না। আমি এটা নিশ্চিত, তিনি তার উপহার রক্ষা করেছিলেন, আমি নয়। আমি বাড়িতে ফিরতে শুরু করলাম, আমি ছেড়ে দিলাম, আমার সরঞ্জামগুলো দূরে সরিয়ে দিলাম, আর ফিরে গেলাম। আমি বললাম, আমি বাড়ি যাচ্ছি। আমি বাড়ি ফিরতে শুরু করলাম, আর আমি বাড়িতে চিঠিটা তুলে নিলাম, প্রায় ঠান্ডা। আর আমি ভিতরে গেলাম, আমাদের একটি ছোট কক্ষ ছিল, আমি সেখানে একটি ছোট খাটের উপর ঘুমাচ্ছিলাম, আর তুষারপাত হচ্ছিল, আর সেই পুরনো চুলা। আমি চিঠিটি নিয়ে দেখলাম, আর সেখানে প্রথম জিনিসটি ছিল তার ছোট বড়দিনের সঞ্চয়, 80 সেন্ট, মিস স্যারন রোজ ব্রানাম, সেখানে এটা ছিল। আবার সব শেষ। আমি গেম ওয়ার্ডেন ছিলাম। আমি সেখানে গিয়ে আমার বন্দুক পিস্তল হোলস্টার থেকে বের করে আনলাম। আমি বললাম, প্রভু, আমি আর এটা করতে পারছি না, আমি মারা যাচ্ছি, আমি খুব কষ্ট পেয়েছি। সে অন্ধকার ঘরে খাটের উপর হাঁটু গেড়ে বসে, আমি বন্দুকের ঘোড়া টেনে মাথায় লাগিয়ে ধরলাম। আমি বললাম, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক। আর যখন আমি চেষ্টা করলাম, আমি সেই ট্রিগারটা যতটা সম্ভব চেপে ধরলাম। আমি বললাম, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক, আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও। আর এটা বিস্ফোরিত হলো না। আর আমি ভাবলাম, হে ঈশ্বর, আপনি কি আমাকে শুধু টুকরো টুকরো করে ফেলছেন? আমি কি করেছি? আপনি আমাকে মরতেও দেবেন না? আর আমি বন্দুকটা ফেলে দিলাম, আর এটা বিস্ফোরিত হয়ে গেল এবং ঘরের মধ্যে থেকে গুলি বাইরে বেরিয়ে গেল। আমি বললাম, ঈশ্বর, আমি কেন মরতেও পারবো না এবং এখান থেকে বের হতে পারবো না? আমি আর এগিয়ে যেতে পারবো না, আপনাকে আমার জন্য কিছু করতে হবে। আর আমি পড়ে গেলাম এবং সেখানে আমার ছোট পুরনো নোংরা বাঁকে কাঁদতে শুরু করলাম। আর আমি অবশ্যই ঘুমিয়ে গিয়েছিলাম। আমি জানি না আমি ঘুমিয়েছিলাম বা কি হয়েছিল। আমি সবসময় পশ্চিমে থাকতে চেয়েছিলাম। আমি সবসময় তাদের একটি টুপি চেয়েছিলাম। আমার বাবা তার ছোটবেলায় ঘোড়া প্রশিক্ষণ করতেন এবং আমি সবসময় তাদের একটি টুপি চেয়েছিলাম। আর ভাই ডেমো সাকারিয়ান গতকাল আমাকে একটি দিয়েছেন। প্রথম যেটা আমার ছিল, কখনো ছিল, তার মধ্যে একটি হলো পশ্চিমী টুপি। আর আমি ভেবেছিলাম, আমি প্রেয়ারি দিয়ে নিচে নেমে যাচ্ছি, সেই গানটি গাইছিলাম। ওয়াগনের একটি চাকা ভেঙে গেছে, খামারের চিহ্ন বিক্রির জন্য। আর আমি যখন যাচ্ছিলাম, আমি একটি পুরানো প্রেইরি স্কুলারের মতো একটি পুরানো ঢাকা দেওয়া ওয়াগন লক্ষ্য করলাম, আর চাকাটি ভেঙে গিয়েছিল। অবশ্যই এটি আমার ভাঙা পরিবারকে চিত্রিত করে। আর যখন আমি কাছে গেলাম, আমি তাকালাম, আর সেখানে দাঁড়িয়েছিলেন একজন প্রকৃত সুন্দরী তরুণী, প্রায় ২০ বছর বয়সী, সাদা প্রবাহিত চুল এবং নীল চোখ, সাদা পোশাকে। আমি তার দিকে তাকিয়ে বললাম, তুমি কেমন আছো? চলে গেলাম। সে বলল, হ্যালো বাবা। আর আমি পিছনে ফিরে বললাম, বাবা কেন? আমি বললাম, কিভাবে মিস, তুমি কি করতে পারো? আমি কি তোমার বাবা হতে পারি যখন তুমি আমার বয়সী? সে বলল, বাবা তুমি ঠিক জানো না তুমি কোথায় আছো। আর আমি বললাম, তুমি কি বলতে চাও? সে বলল, এটি স্বর্গ। বলল, পৃথিবীতে আমি তোমার ছোট সারণ ছিলাম। কেন? আমি বললাম, প্রিয় তুমি তো ছোট বাচ্চা ছিলে। বলল, বাবা ছোট বাচ্চারা এখানে ছোট বাচ্চা নয়, তারা অমর, তারা কখনো বৃদ্ধ হয় না বা কখনো বৃদ্ধি পায় না। আর আমি বললাম, ঠিক আছে সারণ মধু, তুমি একজন সুন্দরী তরুণী। সে বলল, মা তোমার জন্য অপেক্ষা করছেন। আর আমি বললাম, কোথায়? সে বলল, তোমার নতুন বাড়িতে। আর আমি বললাম, নতুন বাড়ি? ব্র্যান্ড আমরা ভব ঘুরে, তাদের বাড়ি ঘর নেই, তারা শুধু। আর আমি বললাম, ঠিক আছে আমার কখনো বাড়ি ছিল না প্রিয়। সে বলল, কিন্তু তোমার এখানে একটা আছে বাবা। আমি বাচ্চা হতে চাই না, তবে এটা আমার কাছে খুব বাস্তব। যখন আমি এটা ভাবতে শুরু করি, এটা আবার ফিরে আসে। বলল, তোমার এখানে একটা আছে বাবা, আমি জানি সেখানে আমার একটা আছে, কোনো একদিন আমি সেখানে যাব। সে বলল, আমার ভাই বিলি পল কোথায়? আর আমি বললাম, আচ্ছা আমি তাকে কয়েক মিনিট আগে মিসেস ব্রয়ের কাছে রেখে এসেছি। বলল, মা তোমাকে দেখতে চায়। আর আমি ঘুরে তাকালাম এবং সেখানে বড় বড় প্রাসাদ ছিল, আর ঈশ্বরের মহিমা তাদের উপর চারপাশে আসছিল। আর আমি একটি অ্যাঞ্জেলিক কয়ারকে গাইতে শুনেছি, আমার বাড়ি মধুর বাড়ি। আমি লম্বা পা ফেলে যত দ্রুত সম্ভব দৌড়াতে শুরু করলাম। আর যখন আমি দরজার কাছে গেলাম, সেখানে সে দাঁড়িয়ে ছিল একটি সাদা পোশাক পরিধান করে, সেই কালো চুল লম্বা তার পিঠ ধরে। সে তার হাত বাড়িয়ে দিল, যেমনটা সে সব সময় করত যখন আমি কাজ করে ক্লান্ত হয়ে ঘরে ফিরতাম অথবা অন্য কিছু। আমি তাকে হাত দিয়ে ধরে ফেলি। আর আমি বললাম, প্রিয় আমি সেখানে সারণকে দেখেছি। আমি বললাম, সে একজন সুন্দরী মেয়ে হয়ে গেছে তাই না? সে বলল, হ্যাঁ বিল। সে বলল, বিল আমাকে জড়িয়ে ধরে, আর সে বলল আমার কাঁধের চারপাশে সে আমাকে আদর করতে শুরু করলো। সে বলল, সারণ আর আমার সম্বন্ধে চিন্তা করা বন্ধ করো। আমি বললাম, প্রিয় আমি এটা সহ্য করতে পারি না। সে বলল, এখন সারণ আর আমি তোমার থেকে ভালো আছি। আর বলল, আমাদের নিয়ে আর চিন্তা করবে না, তুমি কি আমাকে প্রতিশ্রুতি দিবে? আর আমি বললাম, হোপ। আমি বললাম, আমি তোমার জন্য এবং সারণের জন্য একাকী অনুভব করি, আর বিলি তোমার জন্য সারাক্ষণ কাঁদে। আমি বললাম, আমি জানি না তাকে নিয়ে কি করব। আর সে বলল, সব ঠিক হয়ে যাবে বিল। সে বলল, শুধু আমাকে কথা দাও, তুমি আর চিন্তা করবে না। আর সে বলল, তুমি বসবে না? আর আমি চারপাশে তাকালাম এবং সেখানে একটি খুব বড় কেদারা ছিল। আর আমার মনে আছে আমি একটি কেদারা কেনার চেষ্টা করেছিলাম, এখন শেষ করার সময়। আমি একবার একটা চেয়ার কেনার চেষ্টা করেছিলাম প্রাতরাশ করার জন্য। আমাদের কাছে সেই পুরনো সাধারণ কাঠের কেদারা সেট ছিল, আমাদের সেগুলো ব্যবহার করতে হতো, আমাদের কাছে এই কেদারাই ছিল। আর আমরা যদি এই কেদারাগুলোর মধ্যে একটি কিনতে পারতাম যেটাতে আপনি হেলান দিতে পারেন, আমি ভুলে গেছি কি ধরনের আরাম কেদারা, আর এটার দাম ছিল $17 এবং আপনি সপ্তাহে $3 আর $1 দিতে পারেন। আর আমরা একটা কিনেছিলাম। আর ও যখন আমি আসতাম, আমি সারাদিন কাজ করতাম, আর রাস্তাঘাটে এবং যেখানেই আমি প্রচার করতে পারতাম সেখানে মধ্যরাত পর্যন্ত প্রচার করতাম। আর একদিন আমি কিস্তি দিতে পারলাম না, আমরা এটা করতে পারলাম না, আর এটা দিনের পর দিন হচ্ছিল। অবশেষে একদিন তারা এসে আমার কেদারাটি নিয়ে চলে যায়। সেই রাতে আমি কখনোই ভুলবো না, সে আমার জন্য একটি চেরি পাই বানিয়েছিল, দরিদ্র সামান্য পুরনো জিনিস। সে জানতো আমি হতাশ হয়ে যাব। আর নৈশভোজের পর আমি বললাম, আজ রাতে তোমার কি ভালো লাগছে প্রিয়? আর সে বলল, আমি পাড়ার ছেলেদেরকে তোমার জন্য কিছু মাছ ধরার জন্য পোকা মাটি খুঁড়ে ধরতে বলেছি, তোমার কি মনে হয় না যে আমাদের একটু নদীতে গিয়ে মাছ ধরা উচিত? আর আমি বললাম, হ্যাঁ কিন্তু। আর সে কাঁদতে শুরু করলো। আমি জানতাম সেখানে কিছু হয়েছে, আমার একটা ধারণা ছিল, কারণ তারা ইতিমধ্যে আমাকে একটি নোটিশ পাঠিয়েছিল যে তারা এটা নিতে আসছে। আর আমরা সপ্তাহে সেই ডলার পেমেন্ট করতে পারিনি, আমরা পারিনি, পারলাম না, বহন করতে পারিনি। সে আমাকে জড়িয়ে ধরলো, আর আমি দরজার কাছে গেলাম, আর আমার কেদারাটি চলে গিয়েছিল। সে আমাকে উপরে সেখানে বলল, সে বলল, তোমার কি সেই কেদারাটি মনে আছে বিল? আর আমি বললাম, হ্যাঁ প্রিয় আমার মনে আছে। বলল, তুমি এটাই ভাবছো তাই না? হ্যাঁ। বলল, ঠিক আছে তারা এটা নেবে না, এটার জন্য টাকা দেওয়া হয়েছে। সে বলল, এক মিনিট বসো, আমি তোমার সাথে কথা বলতে চাই। আর আমি বললাম, প্রিয়, আমি এটা বুঝতে পারছি না। আর সে বলল, আমাকে প্রতিশ্রুতি দাও বিলি, আমাকে প্রতিশ্রুতি দাও যে তুমি আর চিন্তা করবে না, তুমি এখন ফিরে যাও। আর বলল, আমাকে প্রতিশ্রুতি দাও তুমি চিন্তা করবে না। আর আমি বললাম, আমি এটা করতে পারবো না হোক। আর ঠিক তখনই আমি চেতনা ফিরে পাই। ঘরে অন্ধকার ছিল, আমি চারপাশে তাকালাম এবং আমি অনুভব করলাম আমার চারপাশে তার বাহু। আমি বললাম, হোক, তুমি কি এখানে ঘরের ভিতরে আছো? সে আমাকে আদর করতে শুরু করলো। সে বলল, তুমি আমাকে সেই প্রতিশ্রুতি দিতে যাচ্ছ বিল, আমাকে প্রতিশ্রুতি দাও তুমি বিয়ে করবে না, আর চিন্তা করো না। আমি বললাম, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি। আর তারপর সে আমাকে দুই বা তিনবার আদর করলো, সে চলে গেল। আমি লাফিয়ে উঠে আলো জ্বালালাম, সর্বত্র দেখলাম সে চলে গিয়েছিল, কিন্তু সে শুধু রুম থেকে চলে গেছে, সে চলে যায়নি, সে এখনো বেঁচে আছে। সে একজন খ্রিস্টান ছিল। বিলি আর আমি কিছুদিন আগে এখানে কবরে গিয়েছিলাম, তার মা এবং বোনের জন্য একটি ছোট ফুল নিয়ে গিয়েছিলাম একদিন ইস্টারের সকালে, এবং আমরা থামলাম। ছোট ছেলেটা কাঁদতে শুরু করলো। সে বলল, বাবা, আমার মা এখানে নিচে আছেন। আমি বললাম, না প্রিয়, না, সে নিচে নেই, বোন নিচে নেই, আমাদের এখানে উল্টানো সমাধি রয়েছে, কিন্তু সমুদ্রের ওপারে একটি খোলা সমাধি আছে যেখান থেকে যিশু উঠেছিলেন, আর একদিন তিনি আসবেন, তিনি বোন এবং মাকে তার সাথে নিয়ে আসবেন। বন্ধুরা, আমি আজ যুদ্ধক্ষেত্রে আছি, আমি আর কিছু বলতে পারছি না। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। আসুন এক মিনিট আমরা মাথা নত করি। হে প্রভু, অনেকবার প্রভু, আমি নিশ্চিত যে লোকেরা বুঝতে পারে না যখন তারা মনে করে যে এই জিনিসগুলি সহজেই আসে, কিন্তু একটি মহান দিন না আসছে যখন যীশু আসবেন এবং এই সকল দুঃখ মুছে ফেলা হবে। আমি প্রার্থনা করি স্বর্গীয় পিতা, আপনি আমাদের প্রস্তুত হতে সাহায্য করবেন। আর সেই শেষ প্রতিশ্রুতি, সেই দিন সকালে যখন আমি তাকে গালে চুম্বন করেছিলাম, সেই দিন আমি তার সাথে সেখানে দেখা করব। আমি বিশ্বাস করি সে ওই পোস্টে দাঁড়িয়ে আমার নাম ধরে ডাকবে। তখন থেকে আমি সেই প্রতিশ্রুতি পালন করছি প্রভু। বিশ্বজুড়ে সব জায়গায় সুসমাচার আনার চেষ্টা করছি। এখন বয়স হচ্ছে আর ক্লান্ত, আমি ক্ষয় হয়ে গেছি। আগামী কিছুদিনের মধ্যে আমি শেষবারের মতো এই বাইবেলটি বন্ধ করতে যাচ্ছি, এবং ঈশ্বর আমাকে প্রতিজ্ঞার প্রতি বিশ্বস্ত রাখুন। প্রভু, আপনার অনুগ্রহ আমার আশেপাশে রাখুন। আমি যেন এই জীবনের বিষয়গুলোর দিকে না তাকাই, কিন্তু এরপরে যা আছে তার জন্য বেঁচে থাকি। আমাকে সৎ হতে সাহায্য করুন। আমি আরামের ফুলের বিছানা চাই না, না প্রভু, যখন আমার খ্রিস্ট সেখানে কষ্টের মধ্যে মারা গিয়েছেন আর বাকি সবাই সেইভাবে মারা গিয়েছেন, আমি কোনো সহজ বিষয় চাই না। আমাকে শুধু সৎ হতে দিন প্রভু, সত্যবাদী, লোকদের আমাকে ভালোবাসতে দিন যাতে আমি তাদের আপনার কাছে নিয়ে আসতে পারি। এবং একদিন যখন সব শেষ হয়ে যাবে আর আমরা চিরসবুজ বৃক্ষের নিচে জড়ো হই, আমি তার হাত ধরে হাঁটতে চাই অ্যাঞ্জেলাস টেম্পলের লোকদের এবং অন্যদের দেখাতে, তখন এটা একটা দুর্দান্ত সময় হবে। আমি প্রার্থনা করি যেন আপনার দয়া আমাদের প্রত্যেকের উপর এখানে অবস্থান করে। আর যারা এখানে আছেন প্রভু, তারা হয়তো আপনাকে চেনেনও না, আর সম্ভবত তাদের সমুদ্রের ওপারে কিছু প্রিয়জন রয়েছে। যদি তারা কখনো তাদের প্রতিশ্রুতি পূরণ না করে থাকে, তাহলে তারা এখনই তা করতে পারে প্রভু। যখন আমরা মাথা নিচু করে থাকি, আমি আজ বিকেলে এই বিশাল অডিটোরিয়ামে বিস্মিত হই। আপনারা কতজন বলেন, ভাই ব্র্যানাম, আমিও আমার প্রিয়জনদের সাথে দেখা করতে চাই, আমার কিছু প্রিয়জন নদীর ওপারে রয়েছে, হয়তো আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনি তাদের সাথে দেখা করবেন, হয়তো আপনি সেদিন মাকে কবরে বিদায় বলেছিলেন, হয়তো যখন আপনি ছোট বোনকে অথবা বাবা অথবা তাদের কাউকে কবরে বিদায় বলেছিলেন, আপনি তাদের সাথে দেখা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর আপনি সে প্রস্তুতি এখনো নেননি। আপনি কি মনে করেন না যে এটা করার এখনই ভালো
সময়?
ক্ষমা করবেন আমার ভেঙে পড়ার জন্য, কিন্তু ও আমার, আপনারা বুঝতে পারেন না বন্ধু, আপনারা কি জানেন না কি ত্যাগ? আমার জীবন কাহিনীতে খুব বড় একটা দাগ নয়। আপনারা কতজন এখন উঠে দাঁড়াতে চান এবং এখানে প্রার্থনার জন্য আসতে চান বলুন। আমি আমার প্রিয়জনদের সাথে দেখা করতে চাই। শ্রোতাদের মধ্যে উঠে এখানে আসুন। আপনারা কি এটা করবেন যদি কেউ এখনো সেই প্রস্তুতি না নিয়ে থাকেন? ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন মহাশয়। আমি দেখছি একজন বয়স্ক নিগ্র ব্যক্তি বেরিয়ে আসছেন, অন্যরাও আসছেন। নিজেকে সরান। আপনারা যারা উপরে ব্যালকনিতে রয়েছেন মাঝখানের ফাঁকা অংশে চলে আসুন অথবা উঠে দাঁড়ান। এখন যারা প্রার্থনাতে স্মরণ করতে চান এটাই, আপনার পায়ে উঠে দাঁড়ান, এটা ভালো। উঠে দাঁড়ান সর্বত্র। আপনারা যারা বলবেন সেখানে আমার বাবা আছেন, সেখানে আমার মা অথবা প্রিয়জন রয়েছেন, আমি তাদের দেখতে যেতে চাই, আমি তাদের সাথে শান্তিতে দেখা করতে চাই, আপনারা কি উঠে দাঁড়াবেন? শুধু দাঁড়িয়ে পড়ুন, যে কোনো জায়গায় আপনার পায়ে দাঁড়ান, বলুন আমি গ্রহণ করতে চাই। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন ভদ্রমহিলা, পিছনে সেখানে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন, আর উপরে সেখানে ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। এখানে প্রভু আপনাকে আশীর্বাদ করুন মহাশয়, সেটা ঠিক। উপরে ব্যালকনিতে প্রভু আপনাদের আশীর্বাদ করুন। চারপাশে সর্বত্র এখন আপনারা দাঁড়িয়ে পড়ুন প্রার্থনা করার জন্য। যখন পবিত্র আত্মা এখানে আছেন এবং আমাদের হৃদয়ের মধ্যে চলমান ভেঙে ফেলার জন্য, আপনারা জানেন আজ মণ্ডলীর কি প্রয়োজন রয়েছে? তা হলো একটি ভাঙন। আমাদের কুমোরের বাড়িতে যেতে হবে। কঠোর ঘরে তৈরি আমাদের ধর্মতত্ত্ব কখনো কখনো এত ভালো কাজ করে না। আমাদের যা দরকার তা হল পুরনো দিনের ভাঙন, আমাদের অন্তরে অনুতাপ, ঈশ্বরের প্রতি মৃদু হওয়া। এখন ব্যাস এই কয়জনই কি যারা দাঁড়ানোর জন্য প্রস্তুত? আসুন প্রার্থনার জন্য আমরা মাথা নত করি। হে প্রভু, যিনি পুনরায় যীশুকে মৃতদের মধ্যে থেকে নিয়ে এসেছেন বিশ্বাসের মাধ্যমে আমাদের সকলকে ন্যায্য করার জন্য, বিশ্বাস করে আমি প্রার্থনা করি প্রভু, যারা এখন দাঁড়িয়ে আছেন আপনাকে গ্রহণ করার জন্য, আমি প্রার্থনা করি যে তাদের ক্ষমা হবে। আর হে প্রভু, আমি প্রার্থনা করি যে তারা আপনাকে তাদের ত্রাণকর্তা এবং রাজা এবং প্রণয়ী হিসেবে গ্রহণ করবে। আর হয়তো তাদের মা অথবা বাবা অথবা কেউ সমুদ্রের ওপারে রয়েছে, একটি বিষয় নিশ্চিত, তারা একজন ত্রাণকর্তা পেয়েছে। তাদের পাপ ক্ষমা করা হোক এবং তাদের সমস্ত অন্যায় মুছে ফেলা হোক, যাতে তাদের আত্মা মেষশাবকের রক্তে ধুয়ে যায় এবং তারা এখন থেকে শান্তিতে বসবাস করতে পারে। আর কোন মহিমাময় দিনে যখন সব শেষ হয়ে যাবে, আমরা যেন আপনার গৃহে একত্রিত হতে পারি, আর সেখানে অবিভক্ত পরিবার হয়ে আমাদের প্রিয়জনদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যারা অন্য পাশে অপেক্ষা করছেন, এটা আমরা তাদেরকে আপনার কাছে সমর্পণ করি, যেন যাদের হৃদয় আপনার উপর স্থির রয়েছে তাদেরকে আপনি পূর্ণ শান্তিতে রাখবেন। এটা প্রদান করুন প্রভু, যেমন আমরা তাদেরকে আপনার কাছে সমর্পণ করি, আপনার পুত্রের নামে প্রভু যীশু, আমেন। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। আমি নিশ্চিত যে শ্রমিকরা দেখছেন আপনি কোথায় দাঁড়িয়ে আছেন এবং তারা কয়েক মিনিটের মধ্যে আপনার সাথে সঠিক হয়ে যাবে। আর এখন যারা প্রার্থনা কার্ড নিতে যাচ্ছেন, বিলি, জিন এবং লিও কোথায়? তারা পিছনে আছে। কয়েক মিনিটের মধ্যে প্রার্থনা কার্ড বিতরণ করতে তারা আসছেন। ভাই, প্রার্থনা করে সভা শেষ করবেন আর প্রার্থনা কার্ড বিতরণ করা হবে। অসুস্থদের জন্য প্রার্থনা করতে আমরা একটু পরে এখানে ফিরে আসব, ঠিক আছে ভাই?